exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজিকে বিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্পের আরো একটি আনকোরা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, শুনছেন ঢাকা এফএম 90.4। এবং শুরুতেই আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বলবো। আপনার নামটা কি বলেন?
আমার নাম হচ্ছে আবিদা সুলতানা।
আবিদা সুলতানা, বয়স কত?
এখন 27 চলছে।
27 চলছে। আপনার লোকাল অ্যাড্রেস, মানে যে জেলায় আপনার জন্মগ্রহণ হয়েছে?
আমার জন্ম হচ্ছে ঢাকাতে মিরপুরে।
আচ্ছা।
আর এখন বর্তমানে তো আমি এখন গুলশানে থাকছি।
গুলশানে দিতে থাকছেন। ওকে, সো আবিদা সুলতানা আজকের হচ্ছেন গেস্ট এবং সে জীবন গল্পে তার নিজের জীবন গল্পটা বলতে এসছে। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একটি ফোন নাম্বার আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, 09611904904। এনি টাইম ইউ ক্যান কল অ্যান্ড আপনি বলতে পারেন কি আপনার জীবন গল্প, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো যেভাবে আমাদের গেস্টরা এখানে এসে থাকেন। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, www.rjkibriya.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট ইনফ্যাক্ট। www.rj-hyphen আছে একটা, তারপরে kebriya.com, দ্যাট ইস rjkibriya.com। গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন যে প্রথমে আমার ফেসবুক পেজ, তারপরে আমার ওয়েবসাইটটা চলে আসে। সো আপনি ওখানে গিয়েও আমার নাম দিয়ে সার্চ করে এই দুটো জায়গার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা শুরু করি আবিদা, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট আপনার ধারণা আছে যেহেতু আপনি জীবন গল্প অনুষ্ঠানটা শোনেন এবং আগে রেডিওতেও শুনতেন।
জি, আমি খুব শুরু থেকে শুরু করি। অ্যাটফার্স্ট আমার বাবা মার লাইফ থেকে, তাহলে বেটার হয় আপনাদের সবার বুঝতে। আমার বাবারা অনেক ভাই বোন, মানে চার ভাই চার বোনের মতো। তো আমার দাদা লাইক আমার বাবাই বড় ছেলে ছিলেন, তো আমার ছোট ফুপি লাইক 5 বছর, তারপর একটা 7 বছর এরকম রেখে রেখে উনি মারা যান আমার মার বিয়ের 1 বছরের মাথায়। তো স্ট্যাটাসের অনেক বড় একটা ডিফারেন্স ছিল, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার আম্মু কুমিল্লা একজন জমিদারের মেয়ে, যা 1450 বঙ্গাব্দের বাড়ি ছিল আমার নানাদের, এই টাইপের। আর বাবা তো ঢাকায় জাস্ট একটা সরকারি জব করতেন, সে পাশাপাশি উনি টুকটাক বিজনেস করে এত 15-16 জনের একটা সংসার এটা চালানোর ওয়ে করতেন। তো এরকম
জমিদার বলতে আমি একটু জানতে চাই, মানে জমিদারের ব্যাপারটা যেহেতু আপনার নানা, নানার কথা বলছেন।
নানু বাড়ি হচ্ছে কুমিল্লা একদম প্রপারে, ছোটরা কাজু বাড়ি, যা এক নামে সবাই চিনে। আর 1450 বঙ্গাব্দের জমিদারের বাড়ি। এই তো
জমিদারের নাম কি ছিল?
কাজী ফজলুল করিম।
কাজী ফজলুল করিম,
লাইক আমার নানা ভাইয়ের নাম ছিল।
ওকে,
তো ওখান থেকেই শুরু আর কি। আমার বাবা অসম্ভব সুন্দর ছিলেন, আমার মা শ্যামলা ছিলেন।
আপনার বাবার স্ট্যাটাসটা একটু জানি, কারণ একটা জমিদারের মেয়েকে সে বিয়ে করছে।
বললামই যে
আমি আরেকটু একটু
পড়াশোনা, সরকারি জব করছেন, শিক্ষিত ছিলেন উনি,
বাস হয়ে গেল।
ওই
জমিদারের মেয়েকে বিয়ে করা এত সহজ?
হ্যাঁ, কারণ আমার মা অনেক শ্যামলা ছিলেন।
ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা একটু ব্যালেন্স করে।
হ্যাঁ, আমার বাবা অনেক ফর্সা ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইভেন উনি চা পান ধূমপান কোনটাই করতেন না।
আচ্ছা,
খুবই নাইস একটা পার্সন ছিলেন, পার্সোনালিটি ফুল বিলং করতেন। ইভেন দুটো রুম ছিল আমাদের তখন মিরপুরে দাদু বাড়িতে, পড়ার জায়গা হতো না দেখে সে রাস্তায় ল্যাম্প স্ট্যাম্পের নিচে বসে পড়াশোনা করতো। অলরেডি সে সিএ কমপ্লিট করেছে, সে মিরপুর থেকে হেঁটে সে তিতুমিরে এসে তার পড়াশোনা কমপ্লিট করেছেন, সিএ করেছেন এক আর চেষ্টাতেই, এবং হোল ফ্যামিলিটাকে উনি সামলিয়েছেন। ইভেন আমার বাপ চাচাদের সবাইকে উনি বাড়ি করে দিয়েছেন, ফুপিদেরকে বিয়ে করে দিয়েছেন। আর আমাদের সবাই এখন ঢাকায় সবার 2-3টা করে বাড়ি আছে, সব আমার বাবার দেওয়া।
ওরে বাবা,
তাদেরকে বাড়ি করে দিয়েছেন ভাইদেরকে। উনি হচ্ছে আমার জীবনের, আমার জীবন বলবো না, আমার লাইফে সবাই তার বাবাকে বেস্ট বলে, বাট আমার লাইফ আমার মনে হয় আসলে আমার বাবার মতো হাতের গোনায় পাঁচটা পাওয়া
যেমন
ডিফিকাল্ট, মানে ভাই হিসেবেও ডিফিকাল্ট এরকম পাওয়া। ইভেন আমার ফুপিরাও তাকে বাবা বলেই ডাকে।
ওরে বাবা, বিউটিফুল। সো বিয়ে সাথে হলো, তারপর আপনার আব্বু
তো আমার মা অবভিয়াসলি এসে দেখেছে অনেক টানা পড়ন, যেটা বিয়ে আগের দিনে বিয়েতে কিন্তু একটু মিথ্যে বলা হতো এই টাইপের। তো আমার বাবা আমার নানু বাড়ি থেকে আমার মা যে গোল্ড গুলো পায়, সে তার গায়ের গোল্ড গুলো খুলে দিয়ে বলে নানু বাড়ি থেকে যেগুলো পেয়েছো যে তুমি পাশাপাশি বিজনেস কিছু একটা করো, এভাবে পসিবল না। ইভেন এমনও হতো যে আমার মাকে জাল দিয়ে ভাত খেয়ে থাকতে হয়েছে, অথচ উনি কিন্তু কুমিল্লার ওমেন্স কলেজের থেকে বিয়ে কমপ্লিট করা মহিলা। এবং আমার মামারা হচ্ছে ফার্স্ট বিসিএস ক্যাডার, একজন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ডিজে, এই টাইপের আর কি। ওখান থেকে আমার মা আসা। ইভেন আমার বাবা অনেক সুন্দর কথা বলতো, আমার মামা বিয়ে ভাঙার জন্য ঢাকা পর্যন্ত আসছিলেন, বাবার সাথে জাস্ট পাঁচ মিনিট কথা বলে বলেছে ফাইন এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে,
উনি
এই টাইপের ছিলেন। তো এই অবস্থায় আমার বোন জন্ম হয়, আমার দাদা আমার বোনকেও দেখেনি, তার আগে মারা যায়। তো এরপরে এক বছরের মাথায় আমার ভাই, তো এক ছেলে এক মেয়ের শোকে আমার বাবার কোন ইয়ে ছিল না যে ছেলে হতে হবে মেয়ে হতে হবে। তো উনি এত ভাই বোন বড় করতে গিয়ে ছেলে মেয়েদের মানে খুব লজ্জা পেত ছেলে মেয়েদেরকে আদর করতে বা কোলে নিতে। আগের দিনে নাকি হচ্ছে আমি যেটা শুনেছি যে ছেলে মেয়েদেরকে কোলে নিত না, এরকম আমরা যেটা কিস করি বা মাম্মি সোনা কলিজা বলে বুকে নেই সেটা নাকি নিত না।
খুব শরমের ব্যাপার ছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে কারণে এক ছেলে এক মেয়ে হয়েছে। আমার মা অনেক কষ্টে বিয়ের দশ বছর পরে গিয়ে সুখ বলেন টাকা পয়সা বলেন, বেসিক্যালি আমার বাবা করেছিল আমার মার গোলগুলো বিক্রি করে টাকাটা দিয়ে আপনার যে বলে আম্মুর নামে যে টেন্ডার গুলা হয় সরকারি হাইওয়ে রোডের, হ্যাঁ ওই ওই একটা কোম্পানি খুলে আমার মার নামে। তো সে তো আম্মুর কপাল তো আসলে বেটার ছিল, আম্মুর নামে যখনই কোন টেন্ডার জমা দিত ওটা হয়ে যেত সরকারি। দীর্ঘ দশ বছর পর আমার বাবা ফার্স্ট টাকা ওই বিজনেস থেকে আসা শুরু করে জবের পাশাপাশি। তো দীর্ঘ দশ বছর এর ভিতরে আরো দুটো বেবি হয়, আমার বাবা অনেক সচেতন ছিল বলে কনসেপ্ট করেন না। তো আমি হয়ে পড়ি দশ বছরের মাথায়
তিন নাম্বার,
হ্যাঁ তিন নাম্বার, নট কনসেপ্ট করি নট হয়ে যাই। আমার আগে আরো দুজন ছিল, এটাকে কনসেপ্ট করানো হয় না। তো আমি যখন হয়ে যাই আমার বাবা রাখবে না, আমার বাবা হচ্ছে বেবি রাখবে না, আর ভাই আর গ্যাঞ্জাম চায় না, তার
এতগুলো ভাই বোন মানুষ করা।
হ্যাঁ তার ছেলে মেয়ে, তার কথা হচ্ছে তার ছেলে মেয়ে যদি কম হয় তাদের কষ্ট করা লাগবে না। তো আমাকে এরকম হসপিটালে নিয়ে অপারেশন করার জন্য অলরেডি রিক্সায় উঠে যায়, হঠাৎ করে আমার মা কেন যেন মনে হয়েছে আমি ছেলে হতে পারি। তো আম্মু খুব রিকোয়েস্ট করে অলরেডি রিক্সায় উঠে গেছে তারা রেডি হয়ে অপারেশন করবে, আমার মা আমাকে জোর করে রাখলো আমি ছেলে হব। এই চিন্তাতে কপালটা একটু খারাপ হয়ে গেল, আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। বাট আমার বাবা এটা নিয়ে কোনো
ছিল না,
সে অনেক হ্যাপি ছিল। এবং আমি একুশ দিনের যখন আমার খুব ডায়রিয়া হয়, আমার চাচুর বিয়ে ছিল ওই টাইমটাতে, আম্মু খুব ব্যস্ত ছিল, তো আমার ডায়রিয়া হয় প্রচন্ড। আমার বাবা সে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় একটা শিশু হসপিটালে সে মাইক্রো ভাড়া করে, অল্প আয়ও তখন কিন্তু অল্প আয়, ওই সময় মাইক্রো ভাড়া করে নিয়ে এসে সারাদিন স্যালাইন দিয়ে হসপিটালে ভর্তি করানো ওয়ে নাই, বিকজ ও বাসে বিয়ে চলছে, আম্মুই তো বড় বউ, আম্মুই মা আম্মুই সবকিছু করছে। তো যে কারণে এরকম আমার মাথার দিক দিয়ে স্যালাইন দেওয়ার কারণে একুশ দিন টানা আমার শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক কিছু হয়ে যায়। তো আমার মেজো মামা নর্মাল একটা সে দেয়, আপনার এমনিতে এতজনের সংসার, একটা মেয়ে বাচ্চার পিছনে এতগুলো টাকা ফালানোর কি দরকার, আল্লাহর উপরে ছেড়ে দেন, বাঁচলে বাঁচো না বাঁচলে নাই। আমি জাস্ট একটু সে দিয়ে বলছি যে কেন আমার বাবাটা আসলে কিরকম। আমার বাবা তখন সে দেয় এটা আমার তিন নাম্বার কেন, এটা যদি আমার দশ নাম্বার মেয়েও হতো আমি তার জন্য আগে কাজই করতাম। ওয়াও একটা পার্সন ছিলেন উনি। তো এই টাইপের আর কি। আমার ভাই বোনরা অনেক শান্ত হয়, তারা হয়তো অনেক পরিবারের মধ্যে বড় হওয়াতে খুবই শান্ত। ইভেন আমার বোন কখনো তার ক্লাস নাইন পর্যন্ত কোনো ফ্রেন্ড হয়নি, সে কোনোদিন বাসার বাইরে যেত না, ছাদে যেত না, এই টাইপের। আর আমার ভাইও কলেজ লাইফ পর্যন্ত শান্তই এই টাইপের। আমি একটু ডিফারেন্ট জন্ম নিয়ে বলবো, বিকজ আমি অনেক দুষ্ট, অনেক ইউজ ডান পিঠে ছেলে যেগুলা, বরং এখনো অনেক মেয়ে টাইপের হয়েছে, ছেলে টাইপের ছিলাম না তখন। আমি আপনাকে সে দিই, এই আমার নামে বিচার আসতো, আমি এরকম ছাত্রতলা বাড়ি ছিল তো আমাদের, যেটাতে আমি জন্ম হই, সানসেট বেয়ে বেয়ে নিচে চলে যেতাম। বেসিক্যালি আমি হওয়াতে আমার বাবার যেটা আমরা বলি, যারা ধরে রাখি যে উন্নতি হওয়া, দেন সায়েন্স ল্যাবে উনি দোকান রেখেছিলেন আমার নামে, আচ্ছা আমি না বলি নামটা, সিল নাও এখনো আছে।
অনুষ্ঠান শেষে বলেন, আমরা মাঝে মাঝে শপিং করতে যাবো। প্রিয় শ্রোতা, একটা কথা বলে নিই আপনাদেরকে, যেহেতু উনি অনেক কিছুই না বলি না বলি করছেন, উনি আসলে খুব সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান, এবং উনি যে কমিউনিটিতে বিলং করেন সেখান থেকে আসলে রেডিও অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের এই বিষয়গুলোকে ওপেন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। কজ আমরা একটা কথা বলি, সামাজিক মর্যাদা বা সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানের যে বিষয়টা আমাদের দেশে, সেটা আসলে সেই অর্থে এখনো যে খুব বেশি যুক্তিযুক্ত বা লজিক্যাল ফ্রেমে চলে তা কিন্তু না। তো সেই জায়গাটা থেকে এরকম একটা মানুষ এসে যে নিজের জীবন গল্পটা লাখ লাখ মানুষের সঙ্গে শেয়ার করছেন, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। সো সেই জায়গা থেকে আমরা আসলে তার মূল গল্পটা দিকেই ফোকাস করব, নট আশেপাশের কোথায় কি নাম বা এরকম কোনো কিছু, এগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। জি বলুন।
ওকে, আমি শুরু করছি। তো আমি অনেক দুষ্ট ছিলাম, দেখা গেছে যে ভাই আপন আমি কখনই তো বিচার তো দূরের কথা, ইভেন ভাড়াটিয়ারা ভাইয়াকেও চিনত না ঠিক মতো। বাট আমি যে রাস্তার সামনে ক্রিকেট খেলা মহল্লা টাইপ ছিল, তো ক্রিকেট খেলতাম ছেলে মেয়েদের সাথে, দড়িলা বৌছি সাপ চারা, অনেক দুষ্ট, অনেক দুষ্ট ছিলাম, আনবিলিভেবল দুষ্ট। তা আম্মুর সে ছিল দুষ্টমি করতেছ, তো যে আমাদের বাসায় হচ্ছে নানু বাড়ি থেকে বাঁশের কঞ্চি এনে এটাকে চেঁচে রোদ্র দিয়ে মারার জন্য। আর আমি যেহেতু বড় হতে, তো অলরেডি আমাদের বাসায় দু তিনটা কাজের মানুষ, আমি কাজের লোকের হাতে বড় হয়েছি, তাদের হাতে খাওয়া থেকে শুরু করে এভরিথিং, আম্মু নামা রান্না বান্না করে নামাজ পড়ে একটু ব্যস্ত থাকতো। নট আমার আম্মু যে হাই সোসাইটির বলে সে একটু অনেক হাই ক্লাস মেনটেন করে সেরকম কিছু না, খুব সাধারণ ছিলেন উনি। স্টিল নাও এখনো পাঁচাক্ত নামাজ রোজা সাপ্তাহিক রোজা থেকে শুরু করে একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন উনি। তো যেখান থেকে হচ্ছে ছেলেদের সাথে কথা বলা মানে প্রেম, আর আমার তো আমি মণিপুর স্কুলে পড়তাম, যা তখন কিন্তু মণিপুর স্কুলে একটাই শাখা ছিল, ক্লাস থ্রিতে ভর্তি হওয়া মানে তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুলনা করা যেটা হতো, আমার বড় মেয়ে এরকম তুমি এরকম না কেন, আমার বড় মেয়ে এটা তুমি এরকম না কেন, এটা আসলে ভিতরে ভিতরে না অনেক নিজেকে ছোট করে দেয় একটা বেবিকে। তো অ্যাজ ইউজুয়াল আপু অনেক লক্ষ্মী মেয়ে ছিল, তো আমি করতাম কি, আমি লক্ষ্মী মেয়ে হওয়ার জন্য আমি আমাদের পুরো হোল ফ্যামিলিতে অনেক অল্প বয়সে ক্লাস লাইক আমার সাত বছর বয়সের মধ্যে আমি কোরআন খতম দিই, পাঁচ রক্ত নামাজ শিখি শুধু আমার আম্মুকে পটানোর জন্য, কারণ আব্বু তো আসলে বাইরে থাকতো, সরকারি চাকরি যে বাইরে থাকতে হতো, বদলি চাকরি হতো, তারা যত বড় অফিসার হোক না কেন, আর শুক্র শনি বন্ধ পেতে শুক্র শনি এসে সে তার ব্যবসার কাজে থাকতো, তা আমি আম্মুকেই পেতাম। তো আম্মুকে দেখতাম যে আপুকে অনেক নাইস করে কথা বলে আদর করে, আমার
প্রিভিলেজটা বেশি দেয়।
হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমার ভিতরে একটা জিনিস কি অ্যাটেনশন ছিল,
আমাকে
সবাই অ্যাটেন্ড করবে, নট শুধু শুধু অ্যাটেন্ড করবে, তো আমাকে ভালো হতে হবে, বেস্ট হতে হবে। তো দেখা গিয়েছে আমি এরকম অনেক অল্প বয়সে কোরআন খতম দিয়েছি, তো আমার বাবা হোল এলাকায় সবার বাসায় বাসায় জিলাপি বিতরণ করে যে আমার মেয়ে কোরআন খতম দিয়েছে, তা আমি মহা খুশি। আমাদের এলাকা ছিল এখনো আমি অনেক বিখ্যাত, সবাই আমাকে চিনে, আপু ভাইকে এখনো কেউ চিনে না দাদু বাড়িতে। যেটা আসলে মেন ফোকাস আমি এখন দিব, হরমোনের কারণ ঘটিত হোক আজ কারণে হোক, আমি খুব দ্রুত একটু বড় হয়ে যাই।
আচ্ছা,
লাইক আমি ক্লাস থ্রি ফোরে আমাকে মনে হয় আমি ক্লাস সেভেন এইটে পড়ি এই টাইপের, তো আশেপাশ থেকে এরকম কথা আসে, এত বড় মেয়েকে নিচে খেলতে দেয় নিচে খেলতে দেয়। আমিও অনেক পিছনের কথাগুলো কান দিত শুনতো, একটা আছে যে আপনি শুনে এসে আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কি কাজটা করেছেন, এরকম কোন অপশন ছিল না, শুনে এসে ব্যাত হাতে মারতে থাকবে, এটা করেছিস না তোর নামে কেন বিচার আসলে, এটা করেছিস, আমি এটা আবার ফ্যামিলি বিলং করি। তো হঠাৎ করে আমার কিছু বোঝার আগে আমাকে খেলতে দেওয়া নিষেধ করে দিল, তো কেন, আমার সবকিছু তো আমাকে আপনি আমাকে আগে স্যাটিসফাই করবেন, আমার যদি মনে হয় যে হ্যাঁ কাজটা রাইট তাহলে আমি এটা ছেড়ে দেবো। সেখান থেকে আসলে আমার একটু আমার ভিতরে অনেক বড় একটা এফেক্ট কাজ করে, সবচেয়ে বেশি মায়ের আমি খেতাম বাসার ভিতরে, তো আপু ভাইরা খেত না, একটা যেটা হচ্ছে কথায় কথায় যে বড় বোনের মতো হওনি বড় বোনের মতো হওনি, আবার আবার আপু ভাইয়া যে এক বছরের ছোট বড় তাদের মধ্যে যে খুব ফ্রেন্ডশিপ তাও কিন্তু না, আপু আসলে একটু ডিফারেন্ট, স্টিল নাও এখনো ডিফারেন্ট, কি বলবো, সে কারো আপন কাজিনদের সাথে সে কথা বলতে পারে না, দেখলে দৌড় দিয়ে চলে যায় এই টাইপের। আর আমরা তো বললামই আগে যে আমরা ক্রিকেট খেলেছি, আমার ভাইয়ের বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি ছেলেদের সাথে,
মানে পুরোটাই মানে কি বলা যেতে পারে
উল্টো
উল্টো হয়ে গেছে,
যে কারণে আম্মু আসলে কিভাবে ম্যানেজ করতে হবে ওটাও বুঝতো না হয়তো বা, তো এরকম তো আমাকে যখন আটকে রাখা হতো আমি কি করবো, ঠিক আছে আমার জন্য আইন পাস করা হলো তুমি ছাদে খেলতে পারবা ছাদে যাবা, লোনলি ফিল করা, জানা দিয়ে দেখতাম যে আমার ফ্রেন্ডরা সবাই খেলছে আমি কেন খেলতে পারছি না, এটা তো আসলে আমাকে বুঝাতে হবে যে আমি বড় হয়েছি কেন বড় হয়েছি, শারীরিক কারণে, এগুলো আসলে ওই সময়কার বাবা মা
বোঝাতো না, শেয়ারই করতো না,
এখনো বাবা মা কিন্তু এটা বোঝায় না।
ট্রু,
হ্যাঁ, এই জিনিসগুলো অনেক লজ্জার মনে করে, লোনলি ফিল করা। তো আমি এরকম বাউন্ডারিতে বসে পা ঝুলায় রাখতাম, তো যাতে আমাকে কেউ খুঁজে না পায়। আমি সানসেটে বসে পা ঝুলায় রাখতাম, যাতে ছাদ উঠলে দেখবে কেউ না, বাট আসলে আমি সানসেটে বসা। তো এইগুলো বাইরে থেকে না বিচার আসতো। তো আম্মু এসে কেন করলাম এটা ফ্যাক্ট না, তুই এটা করেছিস বললে মায়ের, এখন যে যে ভাড়াটি আমার নামে বিচার দিয়েছে, তখন ময়লা নতুন নতুন আইন হয়েছে, ময়লা নিয়ে যাবে বাসা থেকে এসে বাসি বাজিয়ে। তো সবাই তো ময়লা বাইরে রাখতো, আমি ভাড়া ঠিকাদের দরজার সামনে তাদের ময়লাগুলো ঢেলে দিয়ে চলে আসতাম।
ওকে, বুঝতেই পারছেন যে উনি কতটা দুষ্টু ছিল। এবং যেটা হয় যে ফ্যামিলিতে যে বাচ্চাটা বাবা মায়ের কথা শুনে তাদেরকে ধরা হয় সুবোধ, ভালো, তাদেরকে নিয়ে বাবা মা খুব প্রাউড ফিল করে। আর দুই একটা যদি এরকম থাকে তাহলে মানে পুরো মহল্লা জেনে যাবে, এটাই স্বাভাবিক।
ইভেন আম্মু কারো কাছে গল্প করছে, কেউ জানেও না আমার সম্বন্ধে। আমার বড় মেয়ে অনেক ভালো, আমার ছোট মেয়ে তো এই খারাপ চঞ্চল, যেটা আমি সাইড থেকে শুনে আমার খারাপ লাগতো যে এই লোক চাবে, এই আন্টিটা তো আমাকে চিনে না,
চিনে না, একটা ব্যাড ইয়ে পেয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো এটা ছোটবেলা থেকে আমি এরকম শুনে আসতাম, তো এটা আমার ভিতরে আমাকে অনেক একা করে ফেলতো ভিতরে ভিতরে। তো এভাবে চলছে, দেন ছাদে উঠাও বন্ধ এক সময় আমার, বিকজ অফ থাকে না মহল্লার কিছু ছেলে পেলে, আর আমি তো ভাই মেন্টালি বড় হইনি, তো তারা শীষ দিচ্ছে বাসার সামনে দিয়ে যেতে গিয়ে শীষ দিচ্ছে। তো কেউ ওই সময় কিন্তু আশেপাশের লোকগুলো আমরা বলতাম বিবিসি সিএনএন আন্টিদেরকে এগুলাকে, তো এই তো ভাবি আপনার বাসার সামনে দিয়ে দোতলা দেখায় দেখায় ছেলেরা কেন শীষ বাজাবে, আমি ছিলাম না ছিলাম জানলার সামনে, আমার দোষ, আম্মু এসে আবার মার। তো কখনো সে জানতে চেত না যে আসলে কাজগুলো আমি করেছি কি করিনি। এরকম করে একটা টাইমে গিয়ে চলছে, আর আমার বাবার সাথে সবসময় কথা, আমার বাবা অলওয়েজ, আর যদি বাবা পাশে থাকো তাহলে মনে করো মায়ের থেকে বেঁচে গেছি, বাবা পিছন দিয়ে আম্মুকে জড়া ধরে ফেলতো, মারা যাবে না। তো এভাবে চলছে, তার কি সময় গিয়ে আমার রিউমাটিক ফিভার হয়, আমি একটু অসুস্থ বাচ্চা থাকি, আমি আগে বলেছি 21 দিন থেকে শুরু আমার রিউমাটিক ফিভার। তো অনেক ডাক্তার ডাক্তার দেখানো হয়েছে, এই তো এখান থেকে আসলে আমার শুরু অসুস্থতার। আর যেটা আমি আগে বলেছি যে বয়সের আগে যে কারণে সালোয়ার কামিজ পড়তে হবে, তোমাকে সালোয়ার কামিজ মেনটেন করতে পারে না, না পারেন, তো বাসায় বসে বসে আপনি কি করবেন, আপনি সিরিয়াল দেখবেন? ওই বয়সে কি তখন কিন্তু মাত্র স্টার প্লাস কোন জনপ্রিয় হচ্ছিল, কাসোটি জিন্দিগি কি টাইপের সিরিয়াল গুলো, তো আমি সিরিয়াল দেখতাম, হিন্দি গান দেখতাম। তো আর ছোটবেলা থেকে আমার মধ্যে টিভি দেখে দেখে নাচ হুবহু তোলা, নট হিন্দি, বাংলা, খুব নাচের শখ ছিল। আর আমার আম্মুর কথা হচ্ছে নাচলে কবজে উদ্যোগে যাওয়া লাগবে, আমরা কিন্তু কেউ হুজুর ফ্যামিলি না, শুধুই আমার মা কনজারভেটিভ ছিলেন। তো এই টাইপের এভাবে চলছিল। তো ক্লাস ফাইভে যখন আমি পড়ি, আমার বাবার খুব সিরিয়াস অসুস্থ, তার কোলেস্ট্রল 600 সামথিং, যে কোনো একটা ছোটখাটো হিট স্ট্রোক হলে সে মারা যেতে পারে। আমার বড় বোন মাত্র ইন্টার দিল, তো এখন একটু একটু করে তো আসলে আমাদের বাড়ছে, আমাদের ঘর বাড়ি বাড়ছে, জায়গা বাড়ছে, তো এখন
বিজনেস তখন ভালো চলতেছে,
হ্যাঁ, জব আছে, আবার বাড়ি ভাড়াও তো আসতেছে এখান থেকে। তো আব্বু আবার কখনো কি জমাতো না, যেগুলো আমি বলবো না, দান খরা থেকে এখন বলতে হয় না, এগুলো দানের কথা বাদ দিই, তো সে হেল্প করতো। তো ইভেন এমন হয়েছে ভাড়া দিয়ে 3-4 মাস ভাড়া দিতে পারে না, এসে বলছে ভাই মাফ করে দেন, আচ্ছা ঠিক আছে যাও,
অদ্ভুত একটা পরিবার এবং চমৎকার একটা গল্প। আমরা সামনের দিকে এগোচ্ছি প্রিয় শ্রোতা, এই পর্যায়ে একটা বিরতির সময় হয়েছে আমাদের, ছোট্ট একটা বিরতি নেব। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি যে আজকের এই জীবন গল্পের যিনি গেস্ট তাকে যদি আপনারা দেখতে চান, আমার পার্সোনাল যে পেজটি আছে সেখানে আসবেন, www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন ঢাকা FM এর যে পেজটি আছে www.facebook.com/ilovedhakafm। ছোট একটা বিরতি মাত্র 2 মিনিটের।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন আবিদা সুলতানা। উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে এই অনুষ্ঠানটি যদি আপনারা ডাউনলোড করতে চান বা শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেল থেকে চলে আসবেন। ওখানে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। জি,
তো আমি যেখান থেকে শেষ করে এসেছিলাম ক্লাস ফাইভে, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আবার এর মধ্যে এই অবস্থাতে আমি ক্লাস ফাইভে একটা সমস্যা দেখাতে আমি ধাপ ধাপ মাথা ঘুরে দিয়ে পড়ে যাই। তো অনেক একই ডাক্তার দেখানো, টেস্ট করানো, কোনো কিছু ধরা পড়ে না। লাস্টে দিয়ে পড়ে যে আমি অল টাইম লো প্রেশার এবং আমার নার্ভ অনেক দুর্বল, আমি অল্পতে নার্ভাস হয়ে পড়ি। তো এটুকুই ধরা পড়েছে। তো আব্বু ভেবেছে দুর্বল, তো খাওয়া দাওয়া করালে ঠিক হয়ে যাবে, খুব লাইটলি নাও যেগুলো বলে। এভাবে যখন যেতে থাকে, একটা সময় গিয়ে আমার বোনকে, যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এখন একটা ছেলে তো লাগে, বড় সন্তান। আমার ভাইও তো মাত্র ইন্টার দিয়েছে, ওরা এক বছর ছোট বড় হলে কি হবে, একই ক্লাসে তাদেরকে ভর্তি করে দেওয়া হয়েছে। তো সেও এখন তখন মাত্র ইন্টার দিবে বা দিচ্ছে, এইরকম অবস্থায়। তো যেটা বলে আর কি ওই সময় যে বড় জামাই জামাই ছেলের মতো হবে, তো আমার বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ইভেন আমার বোন রাজি ছিল না, তার কত কোথাও প্রেম ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট একটা গার্জিয়ান দরকার, বাবা যদি হুট করে কিছু হয়। তো যে কারণে আমার বোনকে বিয়ে দেওয়া হয়। এই হচ্ছে উনি আমাদের লাইফে এন্ট্রি করেন, দুলা ভাইটা। এইভাবে ইভেন আমার বাবা একদম হোল ফার্নিচার থেকে শুরু করে যা লাগে প্রথম তিন বছর এভরিথিং সে বেয়ার করেন। নট তারা কোনো চাহিদা ছিল, আমার বাবাই দিয়ে দিয়েছেন। সে আসলে আমাদের মেয়েদেরকে না অ্যাজ এ ছেলের মতো করে বড় করেছে। তো বাট আমাদের বাসার পরিবেশ আমি আগে একটু বলিনি, বাসার পরিস্থিতি কিন্তু সব একই চলতো। এই জন্য আমি আর বারবার বলছি না যে মারধর করা, রাগি, এরকম ছেলের সাথে গল্প করা মানেই হচ্ছে তুমি প্রেম করো। ছেলে বন্ধুই হোক, আমি স্কাউট করতাম, তো স্কাউটে কিন্তু ছেলেদের সাথেও কথা বলতে হয়। আর আমার একটাই কোশ্চেন থাকতো, ছেলেদের সাথে কথা বললে কি হয়? আর আমার মা হচ্ছে কথা বলা যাবে না। তো তা অ্যাজ ইউজুয়াল আমার মা ধরেই নিয়েছে, আমার ক্যারেক্টার একটু ঝামেলা ছিল, আমি আমার বড় বোনের মতো হইনি তখনও পর্যন্ত। আমার লাইফে কখনো প্রেম ভালোবাসা এগুলো কিছু ছিল না, আমি খুব ডান পিটে ছিলাম, আমি আগেই বলে নিয়েছি। তো যখন আমি ক্লাস সিক্সে পড়ি, হঠাৎ করে শ্বাসটান উঠে, আমার প্রচন্ড অজ্ঞান হয়ে শ্বাসটান উঠে। তো আবার আব্বু ডাক্তার দেখানো হয়। তো তখন ডাক্তার একটু বলেছে যে ওনাকে একটু প্রেশার কম দেবেন, উনি মনে হয় প্রেশার ফিল করছে অনেক বাসা থেকে। তো এই তো প্রেশার কম মানে কি পড়াশোনায় প্রেশার কম, এটা কি কোনো বাবা মা মেনে না? তো আমার জন্য চারটা টিচার, ক্লাস এইটে পড়ি, ক্লাস নাইন উঠবো সামনে, অ্যাজ ইউজুয়াল আমার ভাই আপু সায়েন্স ছিল, বাট আমার বাবার শখ ছিল আমাকে কমার্সে দিবে, আমি সিএ পড়বো। তো যখন ক্লাস সেভেনে পড়ি, উঠি, এভাবে চলে যায় কিছুদিন, একটু কিছু হলেই মানে প্রায় সপ্তাহে একদিন দুদিন আমার খুব শ্বাসটান উঠতো, বাসা সিলিন্ডার রাখা হতো, দেওয়া হতো, মানে এতটা আসলে বুঝেই নাই যে এটা অন্য সেক্টরেও সাইড ইফেক্ট হতে পারে। নর্মাল ব্লাড টেস্ট হতো, ইউরিন টেস্ট হতো, ডাক্তাররা যা তো টেস্ট আছে সব দিত, আসলে মূল যে টেস্টটা এটা কেউ করাতো না। তো বলেছি একটু প্রেশার কম দিবেন তাকে, এতটুকুই। অলরেডি আমরা তখন, আমি যখন জাপুর বিয়ের পরে ক্লাস সিক্সে, আমি তখন অলরেডি মিরপুর থেকে গুলশান শিফট করি।
আচ্ছা,
এইটা আমার জন্য অনেক বড় একটা আঘাত ছিল, বিকজ অব ভিতরে ভিতরে আমি যেখানে আমার জন্ম, আমি আমার কাছে আসলে টাকা পয়সাটা অনেক বড় ফ্যাক্ট ছিল না, ছোট একটা ফ্ল্যাট ছিল, ছোট বাসা ছিল। তো একই বিল্ডিং এ চাচা ফুপিরা থাকতাম, এই সারাদিন দৌড়াদৌড়ি, দরজা লাগানোর দরকার হতো না। তো যখন গুলশান আসি, তো আমার খুব দুঃখ ছিল মিরপুরে, আমার একটা বেডরুম নাই কেন, আমার একটা পার্সোনাল বাথরুম, মানে বাথরুম নাই কেন, কারণ আপু যখনই শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসতো আমাকে আমার বেডরুম থেকে বের করে দেওয়া হতো, এটা অনেক দুঃখের ছিল। তো গুলশানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 3500 স্কোয়ার ফিট, আপনি মেবি বুঝতে পারছেন, মিরপুরে যেখানে আমার জন্ম ছিল, আমার দাদু বাড়ি।
3500 স্কোয়ার ফ্ল্যাটে যখন আপনারা আসলেন তখন তো এটা একটা সমুদ্র সেই তুলনায়।
হ্যাঁ, এবং শুধু তা না, ওই ফ্ল্যাট, এই ফ্ল্যাটটার যে মাস্টার বেড বলা হয়, ড্রেসিং রুম কম সহকারে যে রুমটা, মাস্টার বেড আমার বাবা আমাকে গিফট করে, ইভেন 5 পার্টের আলমারি সহ। আর সেকেন্ড বেডরুমটা তারা নেয়, থার্ড বেডরুমটা আমার ভাইকে দেওয়া হয়। তো সে যা চোখ ধরে এসে নিয়ে রুমটার সামনে নিয়ে যায়, আমি বুঝতেই পারতেছি যে কত স্কোয়ার ফিট হবে একটা রুম। সেটা হচ্ছে একটা ড্রেসিং রুম সহ একটা হাইলি মানে কি বলে এটাকে, ফিটিংস লাগানো টয়লেট, এই টাইপের 5 পার্টের একটা আলমারি। তো আমার বাবা এসে বলে আমার মেয়েটা আমার কাছে জীবন একটা জিনিসের জন্যই কান্না করেছে, আমার একটা বাথরুম নেই, একটা পার্সোনাল বেডরুম নেই। ভাইয়া, এখানকার পরিবেশটা তখন আশেপাশে আমাদের যা আমাদেরটাই বিল্ডিং ছিল, বাকি সব নিস্তালা বা ডুপ্লেক্স তখন এক নাম্বারে। এবং আমি একটা সে দিতে চাচ্ছি, আমি চাচ্ছিলাম তার নামটা আসুক, এটা হচ্ছে যে বাড়িটা।
আচ্ছা আচ্ছা,
গান করে যে তাদের নানা বাড়ি, এটা এটাই ফার্স্ট। তখন উনি উনি জজ ছিলেন, তো উনি বাড়িটা লোন করে দেন এক বিঘার উপরে বাড়িটা, ওইটা উনি রেডি করেন। কিন্তু তার ছেলেরা অনেক আগে রেডি করেন, জজ সাহেব ছিলেন, তো তার ছেলেরা দুঃখবশত লোন খালি ভাড়া তুলে খেয়েছেন খেয়েছেন, লোনটা শোধ করেন নাই। তো ইসলামী ব্যাংক তখন এটা বাজেয়াপ্ত করে নেয়, তখন ব্যাংক থেকে এই ফ্ল্যাট গুলা আমার বাবা তখন কিনে, দুইটা ফ্ল্যাট একসাথে ৩৫০ দোতলায় থাকি আমরা চলো এখনো।
তো আপনি আসলেন, ফ্ল্যাটের রুমটা পেলেন তারপর?
হ্যাঁ, তো সবই ঠিক আছে, এক্সাইটমেন্টে ভাইয়া বাসা গুছিয়েছি, রুম গুছিয়েছি, তারপরে না আর ভালো লাগে না, এখানে কোনো হাউকাউ নাই, শব্দ নাই, কেউ কারোর সাথে মিশে না, নিচে গেলে অপোজিট থেকে দাঁড়ানো ড্রাইভার আছেন কিভাবে তাকিয়ে থাকে, এটা তো ওইরকম টাইপের না, নিচে হাঁটার মতো হাঁটতেও যাওয়া যায় না, কেউ হাঁটে না, মানে একটা কি বলে ছোট একটা ডোবা থেকে আপনাকে সমুদ্রে এনে ফেলে দিয়েছে, কিন্তু আপনাকে সাঁতার শেখানো হয়নি, বিষয়টা এরকম ছিল। তো আমার বাবা তো তার বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে বেস্ট করেছে, কিন্তু আমি খুব লোনলি হয়ে গেলাম। ভাইয়ার রুমটা অনেক দূরে, সে দরজা লাগিয়ে রাখে, আর আপু তো তখনও পাশের ফ্ল্যাটে আসেনি। তো আম্মু আব্বু রান্না মতো করে এক রুম থেকে আরেক রুমে কলিং বেল বাজানো লাগে, আগে তো এরকম ছিল না, আমরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে ডাক দিতাম, কাকা আপনাকে আম্মু ডাকে,
ওইটা মজার ছিল।
দুই ইউনিটের বাড়ি ছিল, অনেক মজার ছিল। আমি যে তখনও লোনলি হয়ে গেছি আমি বুঝিনি। তো ক্লাস শেষ করে বাসায় আসতাম রাতে 9:30-10, এসে একটু ফ্রেশ হয়ে 10:11 দিকে আবার 11 দিকে পড়তে বসতাম, রাতে 1:30-2 পর্যন্ত পড়ে ঘুমাতাম। লাইফ একটা মেশিন হয়ে গিয়েছে দূরত্বর কারণে। গাড়ি তো আগে থেকে ছিল মিরপুরে, বাট পুরো গাড়িটি আমাকে দিতে হলো, পার্সোনালি যেত আসা যাওয়ায় মিরপুর টু গুলশান সবই ঠিক আছে, বাট আমার ভালো লাগে না। আমার কাজিনরা কেউ বিকাল হলে সবাই চলে আসতো, চাচু ফুপিরা সবাই চা বানিয়ে, চা বানানো হতো 10 কাপ 12 কাপ, হই হুল্লোর ওইগুলো নাই, তারা এত দূর আসতে পারে না স্বাভাবিক। আর এখানে জোরে কথা বলা যায় না, এটা হচ্ছে কি বলে স্ট্যাটাস, দেন হচ্ছে
এটা খেয়াল করবেন, এটা দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা নগর জীবনে এরকম স্ট্যাটাস সবাই ফেস করি। ওকে, হ্যাঁ, তো আপনার এবং এই স্ট্যাটাসের পর একটা শিশুর কি অবস্থা হয় সেটা একটা ব্যাপার। হ্যাঁ বলুন।
আমার বাবার সবচেয়ে বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে কষ্ট করে, তখনো পর্যন্ত তার শার্ট প্যান্ট গনা যাবে হাতে গোনায়। আচ্ছা, আমার মেয়েকে 5 পার্ট, মানে আপনিও বুঝতেছেন কি বিশাল বড়, আর মানে এত কাপড় চোপড় আমার, তো সে তো বেস্ট দিয়েছে, আমি তাকে দোষ দিতে পারছি না, কিন্তু আমার তো ভালো লাগছে না, আমি বদ্ধ হয়ে গেলাম। ভাইয়ার নার্সারিতে ভর্তি হয়ে এলো, সে সকালে যায় রাতে আসে, দরজা লাগায় রাখে বন্ধুদেরকে নিয়ে, ও কেমন যেন বড় হয়ে গেল। এখন আমি খুব লোনলি একটা বাসার ভিতরে, কাজের মেয়েদেরকে বলে এসে খাবার দিয়ে যাচ্ছে রুমে, আগেও ছিল ওই খালাদের রুমটাও তো অনেক দূরে চলে গেল, কাজের মেয়েদের রুমে টিভি চলে আসলো, এখন আর একটা টিভিতে আমরা 16-17 জন বসে টিভি দেখি না, পার্সোনাল বেডরুম একটা করে টিভি চলে আসলো, টাকা আগেই ছিল, বাট ওই বাসাটার ফ্যামিলিটার এনভায়রনমেন্টের কারণে কখনো রুমে রুমে টিভি দরকার হয়নি, আমরা একটা টিভি 16-17 জন মিলে বসে দেখতাম, কারেন্ট চলে গেলে আইপিএস ছিল আমাদের পাশে, যে কারণে এলাকার সবাই চলে আসতো আরিফ ফেলা দেখার, ওই যুগের কথা বলছি। তো তখন রুমে রুমে টিভি চলে আসছে, তো একসাথে বসে টিভি দেখাও হয় না, শুধু রানিং স্পেসে দেখা হয়, খাচ্ছি, খুব দূরত্ব, এগুলো ভিতরে ভিতরে কাজ করতে থাকলো। আমার আম্মুর সাথে আমি কখনোই ফ্রি ছিলাম না, বাবাকেও কি বলবো, এগুলো তো আসলে বলার কিছু না। তো একটা সময় আমার শ্বাসকষ্টটা বাড়তে থাকলো, একটা পর্যায়ে হঠাৎ করে আমি একদিন শ্বাসকষ্ট থেকে উঠে একটু আবল তাবল বলতে লাগলাম, আমি তখন ক্লাস 7 গুলশানে আবল তাবল বলতে লাগলাম। তো কি হয়েছে কি হয়েছে, আমার বাবা আমার ফুপিদেরকে ফোন দিল, সবাই আসলো, হই হুল্লো কান্নাকাটি নাকি লাগলো, আমি তো বলতে পারিনি কিছু, আমি কোন সেন্স আমার কাজ করছে না, আমি ছোটবেলার আবল তাবল কবিতাগুলো ছোটবেলায় শেখানো হতো সেই ছোটবেলায়।
Beautiful. See, this is a movie thing. মানে মনে হচ্ছে একটা ছবি দেখছি চোখের সামনে, একটা মেয়ে তার ভিতর থেকে যে কষ্টটা সেটা সে একদম ক্রিটিক্যাল মোমেন্টে ফেস করছে, অথচ আমরা যারা বাস মানে খুব রেশনাল জীবন যাপন করি, সোকল রেশনাল জীবন, তারা আমরা চিন্তা করছি যেটা সমাধান কি হতে পারে, নিশ্চয়ই জিনে ধরেছে। আচ্ছা, জিনে ধরলে অন্য কোনো সমস্যা?
ফুপিদেরকে ডাকা হয়েছে, তো ফুপির অসম কান্নাকাটি, তো আব্বু গুলো বিশ্বাস করে না, তা স্টিল নাও সিঙ্গেল, আমার মা এখনো আমাকে ছাড়ে না এগুলোর
বিষয়ে।
তো যাই হোক, তো কি হয়েছে, আব্বু মানসিক ডাক্তার কে বেটার, আমার বাবা একমাত্র বলেছে, তো মোহিত কামাল সিল নাও এখনো সে বেস্ট, আমি তার নামটা আমি চাই সবাই শুনুক,
ঠিক আছে, অনেকে জানেন।
আরেকটা ডাক্তার ছিল, আমি চাই তার নামটা জানানো হোক, উনি শক ট্রিটমেন্ট দিতেন, উনিও তখন অনেক বেস্ট ছিলেন, বাট ওনার ট্রিটমেন্ট ওয়ে ছিল কারেন্টের শক দেওয়া, কারেন্টের আর মোহিত কামাল ছিলেন যিনি হচ্ছে আপনার কাউন্সিলিং করে করে ওষুধ দিয়ে দিয়ে উনি ওয়ান অফ দ্য বেস্ট এবং আমার লাইফটাকে আজকে অনেক বেটার পর্যায়ে আনার জন্য ওনার অনেক হাত আছে। তো ওনাকে থ্যাঙ্কস দিতে চাই যে ভাগ্যিস উনিও তখন আস্তে আস্তে উঠছিলেন। তো মোহিত কামালের কাছে আব্বু আমাকে নিয়ে যায়। তো ফার্স্টে যে তিন চার দিন পরে আমি একটু নর্মাল হই, সুস্থ হয়ে যায় নর্মাল। তো ফাইন, দুই তিন দিন পরে ডাক্তার খালি বলেছে যে ওকে কোনো প্রেশার দিয়ে না, কোনো কিছুতে প্রেশার দিয়ে না, ওর যা ইচ্ছা করুক, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন তিন চার দিন পরে। তো এরকম এক দুই সপ্তাহ যায় আবার আমি সেম অসুস্থ হয়ে পড়ি। তো পড়াশোনা একটা বেঘাত ঘটছিল কিন্তু অনেক বড় একটা, এইভাবে চলতে থাকলো, আবার অসুস্থ হয়ে গেলাম, আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। তো দেন ডাক্তার টেস্ট, এবার টেস্ট থেকে শুরু করে যা ছিল সব করালো। আমার যে খালাটা আমাকে বড় করেছেন কাজ লোক, রাহেলা খালা, উনি প্রায় 17 বছর আমাদের কাজ করেছেন, উনি এভরিথিং করেছেন। এবং আমি আমার মায়ের পরে সেকেন্ড স্থান আমি ওনাকে দিই। ঘৃণা, ঘৃণা ছাড়া উনি আমার টয়লেট থেকে শুরু করে এভরিথিং পরিষ্কার করেছেন। তো দেন আমার অসুখটার নাম একটা বের করেন, সেটা হচ্ছে মাল্টিপার্সোনাল ডিসঅর্ডার
যেটাকে বলে।
হ্যাঁ, সেকেন্ড তখন আমার ওই রোগটা এত কেউ জানতো না, বুঝতো না, এবং পাশাপাশি কিন্তু আমার দরবেশ হুজুর সব চিকিৎসা চলতে থাকে।
বুঝতে পেরেছি,
আমার বাবা ওইটা চালায়, আমার মা এটা চালায়, যেদিক দিয়ে সুস্থ হয় যেটা হয় এই টাইপের। এবং দুধ দিয়ে গোসল করানো, 100 কেজি দুধ।
এই অসুখটার কথা আমি অনেক শুনেছি, বাট আমি কখনো ধরনের মানে ডিরেক্টলি ধরনের পেশেন্টের সঙ্গে আমার কখনো কথা বলা হয়নি। যেটা হয় যে মাল্টিপার্সোনালিটি ডিসঅর্ডার মানে একজন মানুষ এত বেশি এক্স্যাক্টলি
বিলং করে
এবং সে বিলং করাটা দেখা যাবে যে সে এমন হতে পারে যে আমার লিসনারদের জন্য একটু বোঝার জন্য একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে সেই যেই মানুষটা যে মানুষ সে হতে চায় কিংবা মারাত্মক রকম স্ট্রেসে থাকলে সে যেভাবে প্রতিবাদটা করতে চায়, নর্মাল লাইফে থাকলে সে প্রতিবাদটা করতে পারে না, কিন্তু ওই ডিসঅর্ডারটা বা মানে ওই কনভার্সনটা তখন তাকে ওই জিনিসের সাথে হেল্প করে। সুতরাং আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই দেখবেন, বিশেষ করে এই ধরনের এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা অনেক বেশি চাপে থাকে। সো এটাকে উনি যেটা বলছেন মাল্টিপার্সোনালিটি ডিসঅর্ডার, এটার আরও একটা টার্ম আছে যেটাকে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার, মানে একজন মানুষ অন্য একটা রূপে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে তখন ওই মানুষের মতো আচরণ করা শুরু করে, যেটা আমরা গ্রামে গঞ্জে জিনভূতের আসর বলে অনেক সময় মনে করি।
রাইট, তো আমরা এমনিতেই কিন্তু আমি নর্মাল থাকতাম, তো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম ওই টাইপের। বেসিক্যালি আমার ভিতরে একটা বাচ্চা সুলভ ওই বিষয়টা আসলে রয়ে যায়। তখন উনি বলেন যে 10 লাখে এরকম একজনকে পাওয়া যায়, তো ওকে কোনো প্রকার কোনো কিছুর জন্য কখনো না করবে না। ছোটবেলা থেকে যে আম্মু যে মারতো, আপুর সাথে তুলনা করতো, আমি নিজেকে ছোট ভাবতাম। তো এই আদরের অভাব, আমাকে মনে হতো আমাকে আম্মু আদর করে না, আমাকে কেউ আদর করে না, এই বিষয়গুলো আমার ভিতরে রয়ে গিয়েছিল। অতিরিক্ত শাসন, আসলে আমাদের সন্তান আমরা দুইটা দুই রকম হব, এটাই কিন্তু স্বাভাবিক। বাট আমরা বাবা মারা করি কি, একই রাস্তায় সবাইকে ট্রিট করি। তো আমার গল্পের এটা একটা দিক ছিল যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে কারণে আজকে আমি এই রোগে আক্রান্ত হয়েছিলাম।
রাইট, আমরা এখান থেকে বিরতি নিতে চাই। আমাদের গল্পটা যেদিকে যাচ্ছে সেখানে আপনার অ্যাজিউম করার কোনো সুযোগ নেই যে এর পরের বিরতিতে আমরা কোথায় থামব, কারণ আমরা সবসময় বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা ছোট্ট একটা বিরতি নিব মাত্র 2 মিনিটের। বিরতির পর আবারও ফিরে আসছি জীবন গল্পে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমাদের গেস্ট যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে বা তাকে দেখতে চাইলে চলে আসবেন এই পেজটিতে www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আছে। আরজে কিবরিয়া নামে লাইক দিতে ভুল করবেন না প্লিজ।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের গেস্ট হচ্ছেন আবিদা সুলতান। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, তারপর কি হলো?
তারপর যেহেতু রোগটা সিগনিফাই করতে পারলো যে আসলে কি প্রবলেম, তো ডাক্তাররা নিষেধাজ্ঞা দিয়ে সম্পূর্ণ পড়াশোনা স্টপ করে দেওয়া হলো। তার বলা হলো যে ও এক্সট্রা কারিকুলাম যা করে ওটা চালিয়ে যান, আর টোটালি কোনোভাবে কোন প্রকার বকা ধমক
কিছু করা যাবে না,
না টোটালি না, মানে কোন প্রকার প্রেশারও না, না ওয়ার্ডটা বলা যাবে না। তো যথাযথ করে আব্বু অলরেডি বিজনেস অফ করে দিয়েছে, আর দরকার নেই আমাদের তো কষ্ট করার। তো যে কারণে আমার টোটালি পড়াশোনা স্টপ, তো আমি জাস্ট নাচ করি, নাচ নিয়ে থাকি। তখন আম্মু চুপ, আম্মু তো পারে না আসলে বকা না দিয়ে থাকতে। আম্মুর সে ছিল এগুলো আছে অভিনয় করতেছে, এগুলো কিছুই না, একটু জন্য ধরলাম হয়তো একটু প্রবলেম হয়েছে, যতটুকু যাচ্ছে বেশি হচ্ছে। আব্বুর কথা হচ্ছে তুমি কোনো কথাই বলবো না, তুমি ওর থেকে একসাথে দূরে থাকো, তুমি ওর সাথে কোনো কথাই বলবো না, এই টাইপের। তো স্বাভাবিক আমি পুরোপুরি দমে তখন নাচ নিয়ে ব্যস্ত, যেটা হয় তখন টিভিতে আমি নাচ সব ধরনের প্রোগ্রাম করি নাচের, মানে সেটা চ্যানেল আই হোক, এটিএন হোক, এই টাইপের। অলরেডি বিটিভি লিস্টেড শিল্পী হইলাম নাচের ইয়াতে, এরকম নাচ নিয়ে ব্যস্ত। তো আমি আর ওই চ্যানেলটার এখন আপাতত নাম নিতে চাচ্ছি না। তো অলরেডি আমি আচ্ছা আমি এখন যা চ্যানেলটার নাম নিই, পার্সেন্টার নাম না নিই, কারণ ওই চ্যানেলটা এখন নাই। এনটিভিতে একটা নাচের প্রোগ্রাম হয়, তো একটা ঈদের প্রোগ্রামে নাচে আসিফের একটা গানে নাচের জন্য আমাদেরকে ডাকা হয়। তো শুটিং হবে, তো শুটিংটা হয় আসলে সাভারেরও ওই সাইডে, প্লেসটার নাম আসলে আমার এখন এই মোমেন্টে মনে নেই। তো আমরা পুরো নাচের দল যাই, তো নাচের শুটিং এ বর্তমানে উনিও আর একটা চ্যানেলে এখন অনেক ভালো একটা জায়গা বা ডেজিগনেশন নিয়ে আছেন, এবং আমি যার কথা এখন বলছি দুজন পার্সন, দুজনই এখন দুটা বেসরকারি চ্যানেলে দুটা মানে জায়গা দখল করে আছেন। হ্যাঁ, তো আমি ওদের নামগুলো বলছি না। তো তখন দুজনই এনটিভিতে ছিলেন, একজন এনটিভির প্রডিউসারে ছিলেন, আরেকজন তার সে তখনও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন এনটিভিতে, তো সে আপনার ফ্রিল্যান্সিং হিসেবে ওরকম টাইপের। তো আমরা এরকম এনটিভিতে শুটিংয়ে যাই নাচ করতে, আর একজন মেয়েকে পাশাপাশি জাস্ট ফান করে বলতে থাকি যে আরে আমাদেরকে কি দেখাবে, যারা সুন্দরী তাদের সুন্দর তাদেরকে দেখাবে, যদিও আমি একটু শ্যামলা আমি জানি। তো পাশ থেকে পিছন থেকে যে তখন ডিরেকশন দিয়েছিলেন উনি তখন পিছন থেকে বলে বসেন যে আপনার ধারণাটা ভুল। তো আমরা পিছন দিয়ে তাকিয়ে দেখি যে আসলে পিছনে ডিরেক্টর যে ডিরেকশন দিয়েছিলেন প্রডিউসার উনি দাঁড়িয়ে আছেন। তো জানলে তো আমরা বলতাম, আমরা তো সাবান দিয়ে মুখ ধুতে কথাটা বলছিলাম। তো আমরা সরি ভাই বলে এখান থেকে ব্যাক করে চলে আসি, চলে আসি যখন গাড়িতে বসি আমার আম্মু যায়, আমার সব শুটিং আমি আম্মুকে নিয়ে যাই, কখন একা যেতাম না, আমার কেমন যেন আনে দিয়ে লাগত। তো শুটিং এ যখন গাড়িতে বসবো আমি তাদের এনটিভির, তো এর মধ্যে উনি আসামনে এসে বলে যে আমার ডাক নাম থাকে আছে, আপনার নামটা আমার নামটা জিজ্ঞেস করে, আমি নামটা বলতে যাচ্ছি না ডাক নামটা, ফাইন। তো বলছে যে আপনার নাম্বারটা দেওয়া যাবে, তখন অলরেডি আমি আমার হাতে দুটো ফোন, তো ওরকম নাম্বার দেওয়া যাবে বলাতে আমি তাকে যে নাম্বারটা নাচের টিচারদের কাছে সবার কাছে দাও আমি পার্সোনালি ছিল সেই নাম্বারটা দিই, সে আবার দেখেছিল আমার হাতে দুটো মোবাইল, তো সে আমাকে নাম্বারটা দেওয়ার পরে সে ইচ্ছে করে ফার্স্টে ভুল নাম্বার দিই একটা ডিজিট, সাথে সাথে যে সে আবার ট্রাই করে দেখবে এটা তার আমি বুঝিনি, তো তৎক্ষণে এখানে দাঁড়িয়ে ফোনটা ট্রাই করে বলে যে ফোনটা ঢুকছে না, আপনি মনে হয় ভুল নাম্বার দিয়েছেন, সে একটা চ্যানেলের অলরেডি প্রডিউসার হিসেবে আছেন, আমি কি বলবো, সরি ভাই আমি ধরো নতুন নাম্বার নিয়েছি, তো আমি ভুলে গিয়েছি, আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা বলেন আমি ফোন দিয়ে দেখছি, আমি নাম্বারটা তাকে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে ফাইন। তো আমাকে আমার নাচের টিচার বলতেছে কি ব্যাপার ডিরেক্টর নাম্বারটা নাম্বার দাও না কেন, তোমার জন্যই তো ভালো, কি বা ভালো হবে ভাই, আমার জাস্ট নাচ করা ছাড়া কখনো লাইফে মডেল হব নায়িকা হব এগুলোর কখনো কোনো শখ ছিল না, আমি নাচকেই শুধু ভালোবাসছি ছিল না এখনো। তো আমি বাসায় চলে আসি, দুই তিন দিন পরে এরকম মাঝরাতে একটা ফোন আসে, আনো না আমি তোর নাম্বার সেভও করে রাখিনি আমার দরকারও নেই, তো মাঝ নাম্বার রাত থেকে এরকম ফোন আসে, ফোনটা আমি পিক করে হ্যালো বলি কে বলছেন, তো বলছে যে আপনার পরিচিত কথা বলা যাবে, আমি জি বলেন ভালো আছেন, আমি আপনার আর কোনো কথা আছে, আমি তো আগে বলেছি আমি একটা ধর্মার্কার, তো আমি আর কোনো কথা আছে না কথা ফোনটা রাখ বলে ফোনটা রেখে দিয়েছি আমি। তো এরকম আবার দুই তিন দিন পরে ফোন দিয়েছে, যখন দেখা যায় পরিচয় ছাড়া আমি কথাই বলতেছি না, দেন সে পরিচয় দেয়, দেওয়ার পরে হ্যাঁ ভাইয়া বলেন, পরে বলতেছে যে ভালো আছো, জি ভালো, খেয়েছো, জি খেয়েছি, আবার রেখে দিচ্ছে, সকালে খাবারের খোঁজ নিচ্ছে, দুপুরে খাবারের খোঁজ নিচ্ছে, রাতে খাবারের খোঁজ নিচ্ছে, ফাইন। আর অলরেডি বাসা থেকে একটা পড়ার গ্যাপের কারণে তো কেউ কেউ আমার বাবার মাথায় মার মাথায় অলরেডি ঢুকাচ্ছে, বি দিয়ে দাও, বি দিলে ঠিক হয়ে যেতে পারে, সব ভূত মাথা থেকে নেমে যাবে, এই টাইপের। তো আমি এরকম প্রায় এরকম ফোন আসে ফোন আসে, এখন আমার একটা ফ্রেন্ড অলরেডি স্কুলের সে আমাকে একদিন একটা ফোন দিয়েছে, সে অলরেডি তখন প্রেম করছিল, তো ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, সারারাত আজকে একটা মোবাইল পেয়েছে, তো জানে সবাই আমার কাছে টাকা থাকতো, তো তখন হচ্ছে কার্ড পাওয়া যেত, ভাই ফ্লেক্সি রোডের কোনো ইয়ে নেই, ওয়ে ছিল, বের হয়নি, 300 টাকা করে কার্ড। তো এখন আমার ওই ফ্রেন্ডটা আমাকে বলে যে প্লিজ যেমনে পারো আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেয়। তো তখন গুলশান মানে ওই আমলে বুঝছেন মাটিবাচনের পরই শ্মশান, আর তো দোকান পাটি গুলা কিন্তু অফিস টফিস এগুলা সব শ্মশান হয়ে যেত, আর আমি বাসা থেকে কি বলবো সন্ধ্যার পরে মাগরিব আজানের পরে বেরোবো, কি বলে বেরোবো আমি আম্মুকে। তো এর মধ্যে ওই লোকটা আমাকে ফোন দেয়, আজ সন্ধ্যা নাস্তা করেছো, নাস্তা করেছো কিনা, তো যেটা এখন ওই সময় আমি অলরেডি উনি প্রায় এক সপ্তাহের মধ্যে আমার সাথে কথা বলছেন, জাস্ট বলে ফোনটা রেখে দেন, আমি কথা বাড়াই না বলতো উনিও বাড়ায় না, খেয়েছেন হ্যাঁ খেয়েছি, আমি পাল্টা জিজ্ঞেস করি আপনি খেয়েছেন কিনা। তো এখন এই টাইমে উনি ফোন দেয় যখন আমার মাথা এটা আসে, তখন আমি তাকে বলি যে ভাই আমাকে একটা হেল্প করতে হবে, আপনি জাস্ট আমাকে একটা নাম্বার দিব, ওই নাম্বারে একটা 300 টাকার কার্ড কিনে আপনি জাস্ট ওই নাম্বারটা একটু মেসেজ করে দিবেন, কার্ডের ইয়াটার নাম্বারটা ক্র্যাচ করে ওটা মেসেজ করে দিবেন, আমি আপনাকে কাল সকালবেলা একটা কার্ড কিনে নাম্বারটা আপনাকে দিয়ে দিব। তো বলে কি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি আপনি শিওর পারবেন তো, কেন আপনার দেওয়া লাগবে না, আমি শুনে আমি তো দিব, আপনি একটু হেল্পটা আমাকে করে দেন, আমি বলবো যে আসলে এটাই মনে আমার কাল হয়েছিল, তার থেকে হেল্পটা নেওয়া, তো হেল্পটা নিয়েছি। তো সে রাত্রেবেলা আবার ফোন দিয়েছে, হ্যাঁ আপু আমি হেল্পটা করে দিয়েছি, এখন একটা মানুষ হেল্প করে দিয়েছে আমার ফ্রেন্ডকে, একটা 300 টাকার কার্ড আমি 100 টাকার ফেরত দেবো কিনা সে আমাকে চিনে না, আমার বাসার ঠিকানা জানে না, আমার লোকের সাথে দুটো কথা ভদ্রতার খাতে আমাকে বলতেই হয়, তখন আমি প্রথম বলি যে ভালো আছেন কিনা, হ্যাঁ কেমন আছেন, আচ্ছা আপনি খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, তো দুটো কথা জিজ্ঞেস করে ফোনটা রেখে দিই। পরদিন সকালবেলা আমি আবার 300 টাকার কার্ড কিনে, তখন একটেল ছিল রবিতন একটেল কার্ড কিনে, তো তাকে আমি মেসেজ করে দিই যেটা বলেছি আমি করব, তো সে আবার ফোন করে কেন এটা করলেন হ্যান ত্যান আপনি করে, আর যেটা হয় কি আসলে যারা এই টাইপের চ্যানেলগুলোতে এই টাইপের পজিশনগুলোতে আছেন, আমি এক ধরনের কথা বলছি চ্যানেল না ফ্রিল্যান্সিং না, যারা আসলে ডিরেক্টর বলেন সৃষ্টিশীল মানুষ যারা সৃষ্টি করে, তাদের কথা বলার ধরন ওরা আবার থিয়েটার করা, তাদের কথা বলার ধরন থেকে শুরু করে আপনি জাস্ট শুনতেই থাকবেন, তাদের বচনভঙ্গি, তাদের কথা বলার স্টাইল, আপনাকে সম্মান দেওয়ার স্টাইল, আপনি স্ট্যান্ডার্ড হয়ে যাবেন,
ভালো লাগে
কথা বলছি, এই ঠিক এই সময় কপালটা পড়ে আসে ডিজিজ আসে, এক মিনিট কথা বললে সারা রাত ফ্রি। হ্যাঁ হ্যাঁ, তো এখন ভাই আমি 300-300 করে কার্ড করে অলরেডি সারা রাত শেষ করে দিচ্ছি, উপাস থেকে 300 টাকা কার্ড কিনে সারা রাত শেষ করে দিচ্ছি,
মানে এই লেভেলে চলে গেছেন আপনারা।
হ্যাঁ অবভিয়াসলি কথা হচ্ছে, দেখা কিন্তু তখনও হয় না, ফোনে এক দেড় মাস টাইম এরকম কথা হয়েছে, এই টাইপের চলছে, তো অলরেডি বাসা থেকে আমার বিয়ের প্ল্যানিং চলতেছে,
তখন পড়াশোনা মোটামুটি স্টপ,
না পুরাই স্টপ, শুধু মোটামুটি না, তারপর এক দেড় বছর থেকে কোনোমতে আমি 8টা কমপ্লিট করি।
ওকে ওকে,
তো এরকম কথা বলতে বলতে বাসা থেকে বিয়েও আসতেছে, দেখা তো করতে হবে একদিন, এরকমটা 2-3 মাস কথা বলেছি ফোনে ফোনে, যেটা আসলে হয় আর কি, আমি আসলে লোনলি ছিলাম, উনিও কথা বলছিলেন, হয়ে গিয়েছে, একটা
ভালো লাগছিল, সম্ভব
খুবই ভালো লাগছিল, আশেপাশে প্রজাপতি উঠছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালো লাগছে, সেটা সত্য কথা ভাইয়া, ট্রু, তখন বকা দিলেও ভালো লাগে, চুরি করে দেখেন একই চুরি যদি বারবার আগেও করেছে, আমরা তো বকা খেয়েছি, তখন মন খারাপ হচ্ছে, তখন তো ভালোই লাগে, আল্লাহ চুরি করে এসে বকা খাচ্ছে তো কি হয়েছে, এটা কোনো বিষয় না। তো ফাইন, তো দেখা করবো, কোথায় দেখা করবো, তার অফিসের নিচে আমাকে ডাকায়, তো আমি যাওয়ার পর আমাকে উপরে নিয়ে যাওয়া হয় অফিস রুমে, বসে আমি তো 10 মিনিট কথা বলে চলে আসি, এখন এটা তো দেখা করা হয় না, এখন তার সাথে একদিন দেখা করতে হবে, তো কোথায় যাবো, আর আমি খুব ছোটবেলায় মিরপুর বেড়িবাঁধের দিকে, তখন বটতলা যে বলে আমরা এখানে খুব খেলতে যেতাম, স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম বান্ধবীরা সব মিলে, তো আমি ঠিক আছে ওখানে আসেন, তখন ওই জায়গাটা এতটা খারাপ হয়নি বা এত রেস্টুরেন্ট টাইপের জিনিসগুলো হয়নি, তো উনি আসলেন, আমার সবচেয়ে অপছন্দের কালার পরে, সেটা হচ্ছে ইয়েলো টিশার্ট পরা, আমি আমার লাইফে কিছু খেলতে পারি না, তো সে আসার পরে আমি দূরে থেকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, তো আমি তারা বলতেছিলাম যে এই টিশার্ট কেন, এই টিশার্ট কেন, পরে বলে গেছে আমার এই কেন কি সমস্যা, এই কালার কেন, তো এটা নিয়েই প্রায় আমি রাগারাগি, আমার এই কালারটা পছন্দ না, দেন আমি ওদিন তাকে সব বলি আমার মানসিক অসুস্থতার কথা, পরিবারের কথা, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, তো আমি সবকিছু সত্য বলতে পছন্দ করি, তো যে কারণে আসবো আজকে এখানে, আমি যদিও আমি বলছি যে নামগুলো বলা যাবে না, তারপরও এটা এখানে আসতে অনেক সাহস লেগেছে।
অফকোর্স ডেফিনেটলি, আমি সেটা প্রথমেই বলছিলাম যে আপনার মতো ফ্যামিলির জায়গাটা থেকে এই জায়গাটা এসে এত কিছু বলা, যেখানে অনেক মানুষের মান সম্মানে টানাটানি হয়ে যেতে পারে, সো ভেরি হাই লেভেল, তো সেই জায়গাটা থেকে আপনি লাখ লাখ মানুষকে জানাচ্ছেন, অফকোর্স ইটস আ ব্রেভারি ওয়ার্ক,
হচ্ছে এই আমার আম্মুর থেকে জাস্ট 1 ঘন্টার কথা বলে আমি বের হই, তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়,
আপনি ওকে আপনার আদ্যপান্ত সবকিছু বলেন?
হ্যাঁ, এভরিথিং। আমি অসুস্থ হয়েছি কি টাইপের অসুস্থ সব বলি। হ্যাঁ, তো সে শুনে খুব নর্মালি নিল, স্বাভাবিক। তাদের জগৎ আর আমাদের জগৎ একটু ডিফারেন্ট। মিডিয়া তাদের মন মানসিকতা অনেক, আসলে অনেক ব্রাইট, ট্রু। আমি বলছি না যে তাদের মন মানসিকতা আমাদের থেকে অনেক ডিফারেন্ট। তাদের চলাফেরা, তাদের মেন্টালিটি, তাদের দেখার দৃষ্টি, একটা পিঁপড়াকে আমরা দেখি একটা পিঁপড়া, ওরা দেখে ওয়াও একটা পিঁপড়া।
হতেই পারে,
হ্যাঁ হতেই পারে। তো অনেক ডিফারেন্ট ছিল। আমি বাসায় চলে আসি, আসার পরে ধুম মাই খাই আবার, বিকজ অফ আমি এক ঘন্টার কথা বলে আমার মার কাছ থেকে দুই ঘন্টা লেট করেছে। তো ইভেন আমার এখানে একটু কেটেও যায়, ব্লাড পড়তে থাকে, তো আমি অনেক কান্না করি। আর সেই দিনটা ছিল ঈদের দিন।
প্রচুর চাপে থাকতেন আপনি, আমি যেটা বুঝতে পারছি।
আমার হয়েছে কি, আমি আমার বড় বোনের থেকে একটু দেখতে লম্বা, বয়সের আগে লম্বা ছিলাম, সুন্দর ছিলাম। তো আমার মার কথা, আমার জন্য না, মিরপুর স্থানীয় এলাকাগুলো যেরকম আপনার টাকা পয়সা আছে, আপনার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে ছোটবেলা থেকে। আপনার শিক্ষিতর হার দেখার দরকার নেই, আপনার বিয়ে করা মানে হচ্ছে আপনার বাপের টাকা পাওয়া, এই টাইপের। তো যে কারণে আমাকে একটু আসলে প্রেশারে রাখা হতো বাসা থেকে, যেন আমি কোনো ভুল হয়েতে না যাই। তো যাই হোক, আমার বিয়ে দেখা হচ্ছিল, আমি খুব শর্ট করেই বলি জায়গাগুলো, বিয়ে দেখা হচ্ছিল এই টাইমটাতে। তো যেদিন আমাকে দেখতে আসবে, আমি ওকে কিছু না বলি, আমি ধাপ করে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে ওকে আমি বলি, আমি তোমার সাথে দেখা করতে আসি, ও জানে না বিষয়টা, আসলে আমাকে দেখতে আসবে বাসায়। আর আমি খুব ভালো করে জানতাম দেখতে আসা তো ছুতা এগুলা, এটা
এমনও তো পারে বিয়ে দিতে ধরে বান্ধবে।
হ্যাঁ, কাবিন, আমার বোনেরও কাবিন হয়নি, আমার ফুপিদের এরকম কাবিন হয়েছে,
এভাবে হয়ে গেছে, দেখতে আসলে কিছু বিয়ে করে জানে,
পরে উঠিয়ে দিচ্ছে। তো দেখতে আসবে যে ওই পার্সনটার আমি নাম বলবো না, তার পোস্টটা বললো, বাংলাদেশ ব্যাংকের অনেক হাইলি পোস্টে ছিলেন তিনি তখন, উনি হয়তো এতদিন রিটায়ার করে ফেলেছেন, গভর্নরের ছেলে, একমাত্র ছেলে, কানাডায় থাকেন উনি, উনি দেখতে আসছেন। আমি আগেই বলেছি ভাইয়া, এগুলো দেখা মানে কি, তো বিয়ে তো দিবে, দেখতে ছেলে যে আমার নিয়ে। আর আমার তো হচ্ছে যে আগে কথা যে আমি ওদের পছন্দে বিয়ে করবো না, কারণ আমার বড় বোনের যে বিয়ে হয়েছে হাজবেন্ড থেকে, তার এজ ডিফারেন্স প্রায় 20 বছরের ডিফারেন্স। তো এরকম একটা এজ গ্যাপে বিয়ে হয়েছে, তো যে আসতেছে সে অলরেডি কানাডায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, একমাত্র ছেলে, স্বাভাবিক আমার ছেলে তো বয়স এজই হবে। তো আমি ওকে ফোন দিই, আচ্ছা আমি ওকে বাসার নামে আমি ডাকতাম ওকে বিপু, ওর নামটা আসলে বিপু না, অনেক বড় কোন একটা নাম, এটা বলাই যায়, বিপু ডাকতাম। তাহলে আমি দেখা করতে আসি, হ্যাঁ আসো। এখন ভাই আমাকে সন্ধ্যায় দেখতে আসার কথা, আমি ঠিক মাঘের বাজার 10-15 মিনিট আগে কাল কিছু না বলে বাসা থেকে বেরোয় যাই। আম্মুকে জাস্ট বলে আমি পার্সোনাল গিয়ে বিপু একটা করে আসতেছি, বলে বেড়ে যে কোনো ব্যাগ ছাড়া, কোনো কাপড় চোপড় ছাড়া, কিছু না, জাস্ট আমি ওর সাথে দেখা করতে যাই। আমি ঘুরতেছি, ফিরতেছি, আইসক্রিম খাচ্ছি, যে কাজটা আমি এতদিনে, তার সাথে তো মাত্র আমি একবার একদিন দেখা হয়েছিল, তার সাথে আমি সব বলেছি, এটুকুই যা। ঘুরছি ফিরছি, আইসক্রিম খাচ্ছি, রাতে 9:30 বাজে, তুমি বাসায় যাবো না? তখন আমি তাকে বলি যে আমাকে না দেখতে আসছে, আমি বাসায় যাবো না, আমি যদি যাই আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন বেচারাও তো বিপদে পড়েছে, জানা নাই শোনা নাই, এখন ধাপ করে মেয়ে বলছে আমি বাসায় যাব না। তো তার ফ্রেন্ডদেরকে ফোন দেয়, তার ফ্রেন্ডরা বাসায় আসে, তারাও কোনো না কোনো তখন চ্যানেলে আছেন, বাট তারা কেউ বিয়ে করেনি সদ্য, তারা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢুকেছেন এই টাইপের। তো এখন তাকে ধাপ করে বলেছে, তারা তো বলেছে তো কেস খাবি, মামা 18 বছর হয়নি বিয়ের, তুই তো কেস খাবি। আমি বলছি আমি তো বাসায় যাবো না, কারণ ভাই আমি এটুকু জানি আমি লাইফে প্রথম একজনকে ভালোবেসেছি।
মানে তখন পর্যন্ত কি কথাবার্তা হয়েছে, ভালোবাসা আদান প্রদান?
তারপরে দেখা করতে গেলাম ইন্দোর টিশার্ট,
ওকে,
অলরেডি ফোনেই চলছে,
ফোনে মানে লাভ রিলেশনশিপ হয়ে গেছে দুজনের,
এভরিথিং। জাস্ট ওই যে আমি শুটিং করেছি, একদিন একটু দেখা হয়েছে, এতো তা তখন তার ওইভাবে দেখিনি, ডিরেক্টর প্রোডিউসার আমার কি। তো এখন সে কোথায় যাবে অলরেডি, ও এই কথা বলতে বলতে আর্ট সিম্পিথি আসলে কাজ করে, সেটা হচ্ছে যে ওর মা মারা যায় ঠিক তার, আমার এই এই
ঘটনার মধ্যে
41 দিন আগে,
ওকে, মানে আপনার এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 41 দিন আগে।
হ্যাঁ, তার মা মারা যায়, সে মাত্র সদ্য তার আগের দিন তার বাড়ি থেকে বাসায় আসে, ঢাকায় আসে,
মানে 40 করে, যেটা আমাদের কালচারে আছে আর কি।
তো তখন খুব কান্নাকাটি হয়, তখন একটু বেশি বেশি ফোনে কথা, তখন তো ভাই শুধু সারা রাত না, দিন না 24 ঘন্টায় ফোনে কথা হচ্ছে আমাদের। তো এখন কোথায় যাবে, তারপর তারা সে তার একটা ফ্রেন্ডের, অলরেডি ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অবভিয়াসলি তারা একটা সিনিয়র পর্যায়ে, তারা তো ওই বাসায় আমাকে নিয়ে গিয়ে রাখে এক রাত। অলরেডি আমার সব ফোন তো আমি বাসায় রেখে আসছি, দুটো ফোনই, কারণ আমি জানি যে আমি যদি ফিরি আমাকে বিয়ে দিয়ে দিবে, এখন কোন আঙ্কেলের সাথে বিয়ে দিবে না, কোন ভাইয়ের সাথে বিয়ে দিবে সেটা আমি জানি না, ওই লোক যে আমাকে বুঝবে। আসলে আমি এতগুলো বছর ছোটবেলা থেকে শুধু একটা জিনিস খুঁজছিলাম, কেউ আমাকে বুঝুক, এটা হোক আমার মা, হোক আমার বাবা, হোক আমার ভাই বোন, হোক আমার ফ্রেন্ড, আমাকে কেউ বুঝুক। তো আমার কাছে মনে হচ্ছিল সেই পার্সনটা আমাকে বোঝে, আমি প্রথম কেউ আমার এত কাছাকাছি এসে কথা বলছে। তো এক রাত অলরেডি পার হয়ে যায়, আমার বাবা আমার কাকে ফোন দিবে, ফোন তো কাছে, অবভিয়াসলি থানায় যেতে পারে না তারা, কারণ ফ্যামিলি
স্ট্যাটাস একটা ফ্যাক্ট,
স্ট্যাটাস মান সম্মান অবস্থা খুবই খারাপ ছিল আমার বাবার। এক রাত যায়, এক রাত আমি আন্টির সাথে ঘুমাই, ওই যে আন্টির বাসায় নিয়ে যাওয়া হয় তার ছেলের সাথে, তার ছেলে অলরেডি ম্যারিড, তো আন্টির সাথে ঘুমাই, পরের দিন সে বিয়ে হয়, কাবিন 1,00,000 টাকা কাবিন করে।
দাঁড়ান দাঁড়ান, মানে বিয়ে হয় মানে বিপুকে আপনি বিয়ে করলেন?
হ্যাঁ, ওই আন্টি বিয়ে দেন পরের দিন সকালে।
সো আমরা একটা বিরতিতে যাব প্রিয় শ্রোতা। গল্পটা যেভাবে চলছিল সেটার মধ্যে এক ধরনের ধাক্কা ছিল না, কিন্তু ধাক্কা এখন একটা লাগলো, এবং সেই ধাক্কাটা আসলে কোন পর্যায়ে যাবে সেটাই হচ্ছে বিষয়। তবে অনেকগুলো কোয়েরি আছে এই বিয়ে নিয়ে, মানে সিদ্ধান্তটা আসলে নেওয়াটা অতটা সহজ ছিল না। তবে এটা ঠিক যে উনি যেভাবে বড় হচ্ছিলেন সেই জায়গা থেকে মারাত্মক রকমের প্রেশার ফেস করেছেন, যেটা ওনার লাইফে বড় ধরনের ডিসঅর্ডার নিয়ে এসছে। একটা হচ্ছে মেন্টালি, শারীরিকভাবে তো অবশ্যই, আর পাশাপাশি উনি যে জিনিসটা সিক করছিলেন মানে খুঁজছিলেন সেটা হচ্ছে কেউ ওনাকে অনেক বেশি পরিমাণে প্রিভিলেজ দিক, কেউ ওনাকে বুঝুক। সেরকম একটা মানুষ খুব স্বল্প সময়ের জন্য পেলেও তিনি যে কত বড় একটা সিদ্ধান্ত নিলেন সেটা তিনি বুঝেছিলেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, এবং যে প্রশ্নটা আমি দেখেছি সেই প্রশ্নটার উত্তর আমরা খুঁজব ঠিক রাত 12টার পর থেকে, এটার উত্তর আসলে এই গল্পটা। আমরা ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি, আর যারা ওনাকে দেখতে চান চলে আসবেন আমার পেজটিতে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজি কিব্রিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibriya only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, কিব্রিয়া আছে আপনার সঙ্গে। এবং যারা জীবন গল্প বলতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904, যেখানটা ছিলেন।
এই বিয়ে ঘটিত বিষয়ে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল এরা আমাকে কেউ আদর করে না, ভালোবাসে না, তো এখান থেকে আমি বের হতে পারলেও আছি।
লজিক্যালি ইউ আর কারেক্ট ইন ইউর পজিশন, বাট বিপুর ক্ষেত্রে কি ছিল? বিপু তো আপনার চেয়ে অনেক বেশি সিনিয়র ছিল, লাইক 17 ইয়ার্স 18 ইয়ার্স, ও কি এই ধাক্কাটা মেনে নিতে পারছিল যে হঠাৎ করে এরকম একটা বিয়ে করে ফেলতে হবে?
অবভিয়াসলি হোয়াই নট, কেন সে মেনে নিয়েছিল আমি কিছুক্ষণ পরে বলেই বুঝবেন আসলে কেন সে মেনে নিয়েছিল। আমি তো আমার বোনের বাসায় বেড়াতে যেতাম না, আমি আসলে জানি না বিয়ে ওয়ার্ডটার মিনিংটা কত বিশাল, একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কথা ছিল ব্যবসায় যাবো না, সো বিয়ে ইজ পারফেক্ট। দেন আমার মানে কাজে ডেকে এনে বিয়ে করা হয়, তখন বিয়ের পরে কি করব? আমি তাকে তখনও সে দিচ্ছি যে তুমি তোমার মতো যাও, আমি আমার বাসায় যাই, বিয়েটা তো আর হবে না, সে ভেঙে গেছে। আমি বাসাকে আব্বুকে বলবো বিয়ে করে ফেলতে, তাতে আমার কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না। আপনি চিন্তা করেন তখন আমার মাথায় বিয়ের জিনিসটা ঢুকছে না, তো আজ যেই কথা সেই কাজ। আমি দুপুর সকালবেলা বিয়ে করি, বিকেলে আমি আমার বাসায় চলে যাই, আর ওর বাসায় চলে যায়। হ্যাঁ, কিছুই কিন্তু না এর ভিতরে কিছুই হয়।
আপনি ওর সম্পর্কে জানতেন, ফ্যামিলি স্ট্যাটাস কি, কোথায় কি আছেন, আচ্ছা বিয়ে পর্যন্ত জানতেন?
আমি যে এতটুকু জানতাম যে ওরা তিন ভাই ছিল, ওর বাবা একজন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের ফরিদপুরে একটা বাড়ি ছিল তিনতলা ফাউন্ডেশন দিয়ে, শিক্ষিত পরিবার ছিল, ইটস ট্রু,
এইটুকুই জানতেন।
হ্যাঁ, ওর মাস্টার্স কমপ্লিট করা, তার তিন ভাই মাস্টার্স কমপ্লিট করে, বাট হ্যাঁ তার সংসার ছিল, তার টাকা তার বাবা অলরেডি রিটায়ার করেছিল, রিটায়ারমেন্টের টাকা তো অলরেডি বাড়ি করে ফেলেছে তারা, আর কিছু না, ঢাকায় কিছু নাই, সে মেসে থাকে, এগুলো আমি জানতাম। তো আলটিমেটলি বাসায় ফেরত গেলাম, ফেরত যাওয়ার পরে আমার বাসায় তো হইচই লেগে গেছে, এখন বাসায় যে আমি ব্যাগ গুছাচ্ছি, কেন আমার কাপড় চোপড় যা আছে আমি নিয়ে যাবো। তো আব্বু আমার হাত ধরে বলছে তুই কোথায় যাবি, তখন আমি বলেছি আব্বু আমি বিয়ে করে ফেলেছি, আব্বু মাথায় হাত দিয়ে, বিয়ে করেছিস করেছিস মা, আচ্ছা ঠিক আছে রে কোনো বিষয় না, তুই ছেড়ে দে কোনো কিছু হবে না, তুই বাসায় আব্বু না পাগলের মতো করতেছিল তুই যাইস না। আর আম্মু তো পিছন থেকে অকথ্য ভাষায় গাড়ি গ্যালাজ করতেছে, এইবার দেখছো তোমার মেয়ের এহান তেন, আসলে কি তুই বিয়ে করে আসছিস কিনা না, শুধু শুধু রাত থেকে আসছিস এই টাইপের। তো আমি আবার বলছিলাম আব্বু আমি বিয়ে করে আসি, ছেলে কই তুই ছেলের ডাকা। তো আমি ওরে ফোন দিলাম, ও ভয় পাচ্ছে, আমি কিনা আসে কিছু হবে না আমার বাবা কিছু করবে।
ও তো আপনার ফ্যামিলি সম্পর্কে জানতেন?
সব জানতো, ইভেন আমাদের গুলশান বাসা পর্যন্ত একদিন আসছিল,
ওই
যে শুটিং এর আগে কথা বলতে, শুটিং এর আগে তো আসলে কথা বলতে হয় তো এরকম কথা বলতে। তো ছেলেকে আমি ডাকালাম, ও আসলো, তো আব্বু বলতেছে তুমি ওকে ছেড়ে দাও বাবা, ও তুমি ওকে হ্যান্ডেল করতে পারবা না, তুমি ওকে ছেড়ে দাও, আব্বু খারাপ বিহেভ করছে না। আর আমি আমি বলছি আব্বু তুমি এমন করছো কেন, তোমরা বিয়ে দিতে আমি বিয়ে করছি, তোমরা তো এটাই চাচ্ছিল যে আমি এখান থেকে বের হয়ে যাই, আমি সবার অশান্তির মূল। আমার মাথা তখন ওটাই ঘুরছিল ভাইয়া, তো আমি ব্যাগ গুছাবই, আব্বু আবার তাও খুব প্রেশার ক্রিয়েট করতেছে না যদি আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, তো ব্যাগ গুছাচ্ছি, আমি নিচে নেমে যাচ্ছি ব্যাগ নিয়ে, আব্বু শুধু ওর হাত ধরে বলল বাবা আমি জানি না আসলে শ্বশুরের হাত দিয়ে কি বলে, আমার মেয়ে না মুরগি রান ছাড়া ভাত খেতে পারে না, তো তুমি প্লিজ ওকে মুরগি রান ছাড়া ভাত দিও না।
ইউ হ্যাড, আমি জানি না হ্যাড বলবো কিনা, মানে বাবা বেঁচে আছেন কিনা, এক্সট্রাঅর্ডিনারি ফাদার টু বি অনেস্ট।
তখন আমি আমি আব্বুর বলছি তুমি কাঁদছো কেন, তুমি কাঁদতেছো কেন, আমার খুব ইজি ছিল বিষয়গুলো, তুমি কাঁদতেছো কেন, তো একথা বলে বলে আমি চলে যাই ওর সাথে। আব্বু আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, ঠিকানা ঠিকানা রেখে দিছে ফরিদপুর, আমাকে নিয়ে যায়। তো জীবনও ভাই লঞ্চ সরি নেই, ফরিদপুরে পদ্মা পেরোতে হয়, জীবনও ইয়ে দেখি নাই কি বলে যে ফেরি পার হতে হয়, ফেরি দেখি নেই। তো ওর বাসায় যখন আমাকে নিয়ে দাঁড় করে বলা হয় যেরকম আমি বিয়ে করেছি মাত্র 42 দিন হয়েছে, ওর মা মারা গেছে, ওর বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, কারণ ও তিন ভাইয়ের মধ্যে মেজো ছিল, বাট ওর বড় ভাই তখনও বিয়ে করেননি, একটু মেন্টালি প্রবলেম ছিল বলাতে, ওই আসলে বড় ছেলের দায়িত্বে ছিল। আমার শ্বশুর ওয়াও ছিলেন, সিম্পলি ওয়াও, আমি আব্বা ডাকতাম, আমার বাবার পরে যদি লাইফে আমি কোনো সেকেন্ড ফ্রেন্ড পেয়ে থাকি সেটা শুনি।
বিউটিফুল।
তো মানুষ সবসময় শ্বশুরবাড়ির সম্বন্ধে বাজে বলেন, আমি যদি আমি জানি না আমি এখানে একটু ডিফারেন্ট, তারা প্রত্যেকে ওয়াও ছিল। আমার বাবা 15 দিনের মাথায় আমার বাবার মামাকে পাঠায় দেখার জন্য, ছেলের ফ্যামিলি কথা বলে না, শুধু আমার বাবা কথা বলে, কেউ আমার সাথে ফোনে কথা বলে না, রাগ। হ্যাঁ, তো পাঠায় কি অবস্থা দেখে টিকে আসে, তো পছন্দ হয় আসলে পরিবারটা পছন্দ হওয়ার মতো শিশু, কারণ আমার বাবা কখনো বড় মেয়েকে যে টাকা পয়সা দেখে বিয়ে করেছেন তা না, সে সার্টিফিকেট দেখতো আর ফ্যামিলির ঘোড়াটা কেমন, ওরাও একটা সম্ভ্রান্ত পরিবার ছিল। ট্রু দেন হচ্ছে বাসা থেকে আমার বাসায় আমাকে আমাকে আনানো হয়, ওখান থেকে আব্বু আবার লোক পাঠায় সব পরিবার খোঁজ খবর নিয়ে পছন্দ হয়েছে আমাকে আনানো হয়। তো ফ্যামিলিকাল ভাবে তো সবাইকে ডেকে বিয়ে দিতে হবে, আমি যে আবার এই কাজ করেছি আমার ফুপি চাচারা থেকেও জানা না, শুধু আব্বু আম্মু আমার ভাই বোন তারা এই চারজন জানে, কারণ গুলশান আর মিরপুর একটু ডিস্টেন্স আছে, তো চাইলে আপনি কথা লুকাতে পারেন। তো এখন সবাই জানা জানির আগে তো আমাকে নিয়ে আসা হয়, ছেলে পছন্দ এটা সেটা, কয় টাকা স্যালারি পায় এটা সেটা, তো মিথ্যা বলতে হবে। তো আব্বু বিয়ের শাড়ি কিনে দেয়, পার্লারে পাঠায়, ছেলের পাঞ্জাবি থেকে সবকিছু কিনে নিয়ে এসে ঘরোয়া ভাবে একটা কাবিনের অ্যারেঞ্জমেন্ট করে আব্বুরা বুঝে আব্বুরা বিয়ে দিয়েছে, যাতে তাও আমাকে কেউ খারাপ কিছু না বলে, ফ্যামিলি সম্মান। আসলে ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ভাই অনেক কিছু করতে হয়, অনেক কিছু মুখে চেপে সহ্য করতে
হয়।
বিয়ে তো হয়ে গেল, ফ্যামিলি গেল, সবাই চলে গেল, ওইটাই ছিল আমাদের ফার্স্ট আসলে বাসুরা আমাদের পাশে 15-20 দিন পর।
আচ্ছা
আব্বু,
আমি যদি বুঝি আপনার বড়টা যেরকম সেটা হচ্ছে আপনি বিষয়টা বুঝতেন না,
করতো না কখনো মাথায়, বুঝতাম না বলবো না, যেহেতু সিরিয়াল দেখি একটু হলো বুঝি ভাইয়া।
ওকে, সো আমরা সিরিয়ালের এত খারাপ গুণ বলতাম, আমার মনে হয় যে এরকম লোনলি যারা থাকেন তাদের জন্য সিরিয়াল অনেক বড় একটা ভূমিকা পালন করছে। ওকে,
ছেলেকে ডাকাইছে, ডাকাই জিজ্ঞেস করছে তোমার স্যালারি কত, এখন এটা আমি চ্যানেলের একটু গোপন কথা বলতে
চাচ্ছি,
স্যালারি আসলে একটু মোটামুটি কমই থাকে, তো আমরা যেটা বলি না বাজেট পাশ করাই, এখন বাজেট থেকে আসলে যেভাবে মারা যায় টাকাটা, ওইটা আমরা যেটা বলি সরকারি ভাষায় ঘুষ, আর প্রাইভেট চ্যানেলগুলোতে বাজেট থেকে আমরা টাকা মেরে মেরে যেভাবে আসলে আলগা টাকাটা ইনকাম করি।
মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোন একটা প্রোগ্রামের বাজেট থাকে, ওই প্রোগ্রামটার জন্য যে বাজেটটা পাশ হলো সেই বাজেট থেকে যতটুকু পরিমাণ আমি নিজের জন্য
টাকা মারা যায়,
এটা সব প্রডিউসার করেন আমি ঠিক বলবো না, বাট আপনার ক্ষেত্রে বোধ হয় আপনি এরকম
সব প্রডিউসারই করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
ভাই আপনি প্রডিউসার ওয়াইফ ছিলেন বলে আপনি হয়তো এটা বলতে পারছেন, বাট আমার রেডিওর জায়গা থেকে আমার এটা বলাটা উচিত হবে না। জীবন
ক্ষেত্রে সবাইকে অনেক কিছু করতে হয়, আর যারা অনেক উপরে লেভেল উঠেছে তারা এগুলো করে উঠেছে, এমন কোন
ওপিনিয়ন আমি আপনার ওপিনিয়ন রেসপেক্ট করি, বাট বিলিভ করবো কিনা সেটা আমার স্বাধীনতা আছে,
বিলিভ না করলে কিছু করেন। তো আবু বলে তোমার সিম্পলি স্যালারি বলো আমাকে 12,500।
তো ওইটাও বলতেছিল কিভাবে যে আমার আউট ইনকাম আছে, এটা বলতেছিল?
হ্যাঁ, এটা বলেছে। আউট ইনকাম সহকারে মোট খুব বেশি তখনও থাকে না, আর তখন কিছু বেশ কিছু চ্যানেল মাত্র আসছে সনি আরে, তারা লোক নিবে এই কয়টা ছাড়া।
বিয়ে করলেন কত সালে?
2005
12,000 টাকা কিন্তু খারাপ না, ভালো।
আমার বাবার কাছে আমার মেয়ের একটা ড্রেসের দাম
এক্স্যাক্টলি আপনার বাবার তুলনায় তো 12 টাকা, আমি এসেছি এটা কিছুই না।
ওকে, আমার বাবা বলছে তুমি আমার মেয়ের একটা ড্রেসের দাম কত তুমি জানো, ওর আপ টু বটম তো তোমার 2 মাসের স্যালারি লাগবে। তো তুমি ওকে বিয়ে করলে তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। তাহলে তুমি ওকে বিয়ে করেছ? ও জেনে আসছে আমার কাছে, ওর চেয়েছিল। তো আমি একটা চ্যানেলে অলরেডি ইন্টারভিউ দিয়েছি, আমার জবটা মেবি হয়ে যাবে, তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেটার কিছু হবে। ওর চেয়েছিল তো আমাকে, তখন আমার ভবিষ্যৎ কি? তখন আমাকে ফরিদপুরে রাখবে, ও 3 মাসের সময় নিল, 3 মাসের মধ্যে ঢাকায় বাসা করে আমাকে আলাদা করে নিয়ে আসবে। এই টাইপের আর অলরেডি গুলশানে যে দুটো ফ্ল্যাট, একটা আমার ভাইয়ের নামে, একটা আমার বোনের নামে, এই টাইপের রাখা হলো। তো অলরেডি ধানমন্ডিতে আমাদের ফ্ল্যাট ছিল, তো ওগুলো তো ভাড়া দেওয়া অবভিয়াসলি। তো 3 মাস আমাকে এখানে রাখা হবে, তো আমি ফরিদপুরে আবার চলে যাই। আমার বাবা অনেক কান্না করে, আমার মাও এত কান্না করে না, আমার বাবা মনে হচ্ছে তার, আমি আমার লাইফে বাবাকে যতবারই কাঁদতে দেখেছি আমার জন্য দেখেছি, আমার কোনো ভাই বোনদের জন্য না। অনেক কান্নাকাটি করে, আমি ফরিদপুরে ফেরত যাই। এর মধ্যে ঠিক 15 দিনের মাথায় সে হয় যে আমি প্রেগনেন্ট।
মানে আপনার যেটা ছিল যে ইনিশিয়াল কনসিভ করা, যেটা বলে মানে কোন ধরনের কোন গ্যাপ ছিল না, আপনি কোনো বুঝতেন না, এবং কেন ও তো বুঝতো, কারণ 17-18 বছরের সিনিয়র ছিল।
আমি তো জানি না, আমি এই জন্য তো আমি এখানে আসা।
ওকে যাই, হ্যাঁ তারপর,
হ্যাঁ তো অলরেডি আমি প্রেগনেন্ট থাকি, তো এটা বুঝতেও তো 1.5 মাস টাইম লাগে, ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। তো যতক্ষণ বুঝতে পারছি তখন আর ফেলার টাইম নাই,
মানে দেরি হয়ে গেছে,
দেরি হয়ে গেছে, 3 মাস ক্রস করে ফেলেছে।
আচ্ছা,
হ্যাঁ। তো এটা আমার আব্বু মুখে যখন জানাই, আমার আব্বু কান্না হিউজ কান্নাকাটি করেছে, তুই তো মরে যাবি, তো তোকে ঢাকায় নিয়ে আসতে বল, ঢাকায় নিয়ে আসতে বল, এই টাইপের। তো আমার বার্থডে থাকে, আমার এখনো মনে আছে, ভাই ওই 3 মাস আমি অনেক কষ্ট দেখেছি, খাওয়া দাওয়ার, আমি ওর দোষ দিব না,
কারণ আপনি তো জেনে শুনে এসেছেন
না, আমি খাবারের কোয়ালিটি জেনে আসিনি, স্যালারি জেনে এসেছি। ঢাকা শহরে কি আছে না আছে সেটা জেনে এসেছি, আর তো কিছু না।
ওকে, হ্যাঁ বলেন। তারপর
তো আমার ওজন 45 হয়ে যায় প্রেগনেন্ট অবস্থাতে। আমি এরকম শুকনো ছিলাম, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি যখন ঢাকায় আসার জন্য ও খুব প্রেশার দিচ্ছিল আব্বাম্মুরা, ও আমাকে আনবে না। তো পরে বাবাই প্রথম তার সাথে রাগ করে, রাগ বিহেভ করে কথা বলে, ফোন করে, তুমি যদি আমার মেয়েকে না নিয়ে আসো তাহলে আমি আমার মেয়েকে কিন্তু আনাবো, সাথে তোমাকে পুলিশে ধরাবো, তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দিচ্ছ না কেন? আব্বু অস্থির হয়ে যাচ্ছিল, প্রেগনেন্ট আমার মেয়ে, শাশুড়ি নাই, যে ননটা রান্না করতেছে তারও বয়স 16-17 বছর, তারও বিয়ে হয়নি। শ্বশুর ছেলে মানুষ কি বুঝে, তারা কি খেতে পছন্দ করে এরকম। তো আমার বার্থডে ছিল 21 জুন, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এই একটা দিনই হয়, 365 দিনে। তো আমি 21 জুনের দিন আমার দেবরকে সাথে নিয়ে বাসায় আসে, আমার দেবরও অলরেডি তখন মাস্টার্স কমপ্লিট করা, অনেক এজে বড় তারা, বাট আমি অনেক তুই করে বলতাম, অনেক ফ্রেন্ডলি রিলেশন ছিল। আমাকে অনেক বলতো তুই আমাকে আপনি করে বল, আমি ওরা বলতাম তুই তুই চা ফট দেবর, তো এই টাইপের। তো 21 জুন আমার বাসায় আসি, আমি এসে দেখি আমার বাবা না বলে আসি, সারপ্রাইজ ছিল ওটা, না বলে ঢাকায় চলে আসি, ওকে নিয়ে আসি, বাট আব্বুকে জানাই যে আমি আজকে আসতেছি। এসে আমি সোজা বাসায় ঢুকে দেখি যে আমার বাবা আমার বেডরুমে, আমি যে জায়গাটায় ঘুমাই ঠিক সেই জায়গাটায় বিছানার উপর উঠে শুয়ে আছে।
আচ্ছা আচ্ছা।
এবং প্রতিদিন উনি সন্ধ্যা পর্যন্ত এখানেই শুয়ে থাকেন, সন্ধ্যার পরে রূপ তার বেডরুমে আসে। তো আমাকে দেখে আমার বাবা কান্না করে দেয়, বিকজ অফ আমার শরীর স্বাস্থ্যের, আমার স্বাস্থ্যের কোয়ালিটি, এগুলা দেখে। আর আম্মু, ওই প্রথম আমি বুঝেছিলাম আম্মু আমাকে আদর করে,
মিস করেছে স্বাভাবিকভাবে।
আম্মু দেখি কান্নাকাটি শুরু করছিল, চিল্লাপাল্লা করে, উল্টা বুঝে তখন রাগ করতেছিল, ফকির নিয়ে বিয়ে বসেছিস কি অবস্থা করছে, আমার মেয়ে না খায় মায়েরা ফেলতেছে, এটা বলতেছে, সে কাঁদতেছে, কিন্তু সে কিন্তু আমার নামে বদনাম করতেছে, এখন বুঝছিস কোথায় গিয়ে বিয়ে পড়ছিস, সে কাঁদতেছে, আমি দেখতেছি আমার মা আমার জন্য কাঁদতেছে কিন্তু আমাকে পড়তেছে। এই প্রথম বুঝছি যে সে আসলে আমাকে আদর করে, আমি ভুল শাসনটাতে আমি ভুল বুঝেছি। আমি এটাও বলতে চাই প্রত্যেকটা সন্তানদের কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে যেভাবে বলতে চাই যে সবাইকে একভাবে ট্রিট করবেন না, প্রত্যেক সন্তানদের কাছেও বলতে চাই বাবা মার আসলে ভালোই চায়।
হয়তো ওই রাগারাগি করেন কিন্তু রাগারাগিটাই একটা
তো তখন আব্বু সাথে সাথে হাফিজুর রহমান বাংলাদেশ গাইনির যে হেড তার কাছে আমাকে নিয়ে যে ডাক্তার দেখায়, তো তাকে বলেছে তোমার 3 মাস লাগবে না, তুমি বাসা নিবা কি নিবা জানি না, আমার মেয়েকে আমি ডেলিভারির আগে এখান থেকে যেতে দিব না। তো আমি আব্বুর কাছে থাকতে থাকি, ও সপ্তাহে শুক্র শনি এখানে এসে থাকে, বাকি দিন চলে যায়। ধানমন্ডিতে 2 নম্বরে আমার ফ্ল্যাট রেডি করা হলো, আব্বু ভাড়া বাসায় তার মেয়েকে দিবে না, 2টা কাজের মেয়ে রেডি করা হলো। তো আমার বেবি হয়েছে পরের বছরই 2006 ডিসেম্বরের 8 তারিখে।
মানে বেবিটা ছিল আপনাদের?
হ্যাঁ ছেলে।
বাহ মাশাআল্লাহ।
আমি তো ভাই পালতে পারি না, আমার বাবা আমার দুজন মাঝখানে নিয়ে ঘুমায়, আমি আমার বেডরুমে ঘুমাই।
So at least you got your family back.
না, আমি বাবা মার সাথে থাকতেছি, মাত্র হয় না 40 দিন তো পার করতে হয়।
রাইট।
আমার বাবা মা দুজন তাদের নাতিকে মাঝখানে নিয়ে ঘুমাতে ছিল মেয়ের মতো। আম্মু পালছে কারণ ইমেচিউর চাল ছিল, 8 মাসে হয়ে গেছে।
খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক।
হ্যাঁ, তো ওকে এভাবে কোলে নেওয়া লাগতো, ওর মানে এক কিছুও হয় নাই। পয়েন্ট সামথিং তার গ্রাম ছিল, পাউন্ড ছিল, তো এইটুক ছিল, তাকে এইভাবে রাখতে হতো। তো এই জন্য আম্মু আব্বু দুজনের মাঝখানে রাখতো তাদের সন্তানের মতো, আমি আমার রুমে নাক রেখে ঘুমাতাম। এসে সেরা
বুঝতাম
না আসলে বাবা মা। তো আমি আমার ফ্ল্যাটে চলে যাই, তো আব্বু 2টা কাজের লোক রেডি করে দিয়ে দেয়, আমার মেয়ে রান্না করতে পারে না, একটা বাবুর্চি একটা ঘরের কাজ করবে, আমার মেয়েকে রান্না করানো যাবে না, কাজের লোকের বেতন আব্বু দিয়ে দিবে উইথ কার, আমার এখনো মনে আছে 17.5 লাখ টাকা দিয়ে জি করল্লা কার আমাকে কিনে দেওয়া হয়, উইথ ফার্নিচার সহ কার সহ জামাই সহ আমাকে ফ্ল্যাটটাতে প্রথম উঠা দেওয়া।
আচ্ছা,
উইথ কাজের লোক।
বিপুল কি কোনো আপত্তি ছিল এই বিষয়গুলো নিয়ে?
কোনো কিছুতে না, শুধু বলতো কি দরকার ছিল, তোমার আব্বুগুলা পাঠায় আমাকে ছোট করতেছে, জাস্ট বলার দরকার বলার ছিল।
ওকে ফাইন।
ভাইয়া এখন মানুষ টর্চার করে যতটুকু জন্য কখন জানো তার চাহিদা বলা লাগে, তো বলতেই হচ্ছে,
বলার আগে সবকিছু পেয়ে যায়,
সব পেয়ে যাচ্ছিল। তো আমি ধানমন্ডিতে থাকতে থাকি, আমার কাজিনের বিয়ে হয়, ওখানে যাই আমি কাজিনের এখানে মিরপুর আমার ফুপির বাড়িতে, কাজের মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরে পরের দিন বাসায় আসি, তো পরের দিন সারাদিন তো আমি না খাওয়া, হুই হুলোর দৌড়াদৌড়িতে তো আমি না খাওয়া, তো বাসায় এসে খাবো। ধানমন্ডিতে বাসায় এসে আমি কাজের মেয়েরে বললাম যে আমার একটু ভাত দাও, আমি কিন্তু অনেক ভাত খাতোর শুনো, এখনো সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না, পরিমাণ কম খাই যে কারণে মোটা হই না। আমি বাসায় আসার পরে আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি, আমি ভাতটা মা খাচ্ছি, আমি কাজের মেয়ে বলতে আপু আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট লাউনটা মুখে নিব, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল, বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল, তা আমি না ভাতের লওনাটা বুঝি ফেলে দিয়ে আমি ভাবলাম যে অথবা আমি ভুল শুনছি, আমি বলছি কি বললা? বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে আসছিল। হ্যাঁ আসতেই পারে, তো অলরেডি বিয়ে 1 বছর পার হয়ে 2 বছরে বলতো চলছে।
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, আমরা সবসময় কথাটা বলি যে জীবন গল্পের যে বিরতির বাঘগুলো সেগুলো কোথায় কখন দাঁড় করিয়ে দেয় সেটা খুব বলা মুশকিল। অদ্ভুত একটা গল্প, চাপা কষ্ট আনন্দ ওনার বলার যে স্টাইল সেখান থেকে চেঞ্জিং কিংবা সবচেয়ে বড় ধাক্কাটা বিয়ে এবং তারপরের এখন যে ধাক্কাটা সেটা নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের জ্যাজিউম বা আপনার আমরা যখন একটা গল্প শুনি তখন একটা কল্পনা করি এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে, তো জীবন গল্পের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম। সৃষ্টিকর্তা যখন আমাদের মানে যদি বলি যে নাটক যখন নির্মাণ হয় তখন আমরা একটা অ্যাসাম্পশন আমাদের জায়গা থেকে করি এবং সেটা আরেকজন মানুষে যেহেতু করেছে আমরা বুঝতে পারি যে নাটকটা এদিকে যাচ্ছে, কিন্তু জীবন নাটকটার নাট্যকার স্বয়ং সৃষ্টিকর্তা, সুতরাং এই নাটকটা বোঝা আসলে খুব মুশকিল, যে কারণেই আমরা বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। খুবই দুর্দান্ত একটা মোমেন্ট, পুরো জীবনটাই হেস্তনেস্ত ধ্যাস্ত বা যাই বলি না কেন হয়ে যাওয়ার মতো একটা ঘটনা, যখন মানে নিজের বাসার কাজের মেয়ে এসে হাজবেন্ড সম্পর্কে ধরনের কথা বলে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, মাত্র 2 মিনিটের বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, immorality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিপ্রি আপনাদের সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আবিদা সুলতানের কাছে। জি, আপনি যেখানটায় ছিলেন যে কাজের লোক এসে বলল যে বিপু, বিপু নামে তো উনি পরিচিত নন কোথাও, এটা শুধু আপনার না, আপনি ব্যবহার করেন, কারণ আমাদের অনুষ্ঠানে সে বুঝু, কিন্তু আমাদের অনুষ্ঠানের যে এথিক্সটা সেটা হচ্ছে কারো সামাজিকতা যাতে কখনো আঘাত না লাগে।
আমার শর্ট ফর্ম ছিল তাকে।
উইথ ডিউ রেসপেক্ট বিপু, আমরা, আপনি যেহেতু গল্পটা যদি শুনে থাকেন আপনি বুঝতে পারছেন কি, আমরা অবশ্যই, আমাদের এই শোটা ইনভেস্টিগেটিভ শো না, আমরা অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেইমার দিই এবং সেই জায়গা থেকে আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে এবং আমরা আপনাকে ছোট করছি না, হেও করছি না, আপনার কোনো পরিচয় কোনো কিছুই আমরা এখানে এক্সপোজ করছি না এবং কোনোভাবেই আমরা এটা মানে যাতে আপনার সম্মানে আঘাত না লাগে সে বিষয়টা আমরা খেয়াল রাখছি। আমাদের এই শোটা ইনভেস্টিগেটিভ না, ইনভেস্টিগেশন শো হলেও আসলে এই ধরনের শো হয় না কোথাও, তো সেই জায়গা থেকে কারো সম্মানে আঘাত লাগুক, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না, আর যদি সেটা হয়ে যায় কোনোভাবে সেটা আমাদের একেবারেই অনিচ্ছাকৃত। জি বলুন।
তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে। আমি কি, হ্যাঁ আসতে পারে তো, কারণ আমি আমাদের 14 গোষ্ঠীর ভিতরে না ভাই, আমি আমার আশেপাশে কখনো এই টাইপের কথা শুনিনি। বলার পরে আমার না, আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে, বলে কি না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা, কারণ আমার মানে মন মানসিকতা, আমি তো বলেছি তুমি ওর সামনে বলতে পারবা, যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য, দুজনকে মুখোমুখি করি।
আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনি সেটাই বলেছেন।
হ্যাঁ, তখন বলে হ্যাঁ পারবো, আমি তুমি শিওর তো, পরে যদি মিথ্যা করিস তাহলে কিন্তু আমি ধর চড়া দাঁত ফালা দিব। তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবকি করিনি, কারণ আমি আসলে কি শুনলাম কিভাবে হ্যান্ডেল করবো ফ্যামিলিকেও জানাইনি, কারণ নিজের পছন্দের বিয়ে তো, একটা তো নাক থাকে ভাই, এমনিতে ফ্যামিলির এগেনস্টে গিয়ে বিয়ে করেছি, ফ্যামিলির ঝামেলার কারণে এগেনস্টে গিয়েছি, ফ্যামিলিকে তো বলা যাবে না। আমি একে কুল হলাম, আমার হাত পা কাঁপতেছে, আমি খাইতে পারিনি, ভাত ছড়াই দিল, ও আসছে রাতে 11:30 কি 12টার দিকে, ও তো চাইমিং কিন্তু উল্টাপুল্টা থাকে, ঠিক থাকে না। আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম, ওর আবার আসার পরে 1-1.5 ঘন্টা রেস্ট দেওয়া লাগে, দেন ভাত খায়, তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে, তারপরে রাতে 2:30-3টা কোনো ঘুমাইতে পারতাম না, আর আমার বাবার বাড়িতে রাতে 10:30-11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ও ভাত খাওয়ার পিছনে এসে বসে জানাচ্ছে আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তো আমি তাসলিমা একটু এদিকে, কাজের মেয়েটার নাম ছিল তাসলিমা, একটু এদিকে দরকার আছে, একটু রুমে। তো রুমে আসলো দুইটা কাজের লোক, একটা কিন্তু জানে না বাড়ি কাহিনী হয়েছে যে, আর একটার সম্বন্ধে।
তাসলিমার বয়স কত ছিল?
একই এজের,
আপনারা একই এজের,
1-1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল। তো দুইটা কাজের লোক, তো আরেকটা ওর থেকে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলো দিত আমার ফুপ্পি। তো এখন এই জিনিসটা আমার ফুপ্পিও তো জানতে পারে, ও যখন চলে যাবে ও কেন গেল, আমার ফুপ্পির কাছে যেতে হয় দিয়ে আসি, দেন ফুপ্পি একটা কাজের লোক তাদেরকে আবার দিয়ে আসে বাড়িতে। আমার মাথায় তখন সব এগুলো ঘুরতেছে। তো দুজন আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে, 100%
মিথ্যা হবে এবং আপনি বের করে দিবেন।
হ্যাঁ, তো আমি বেডরুমে দরজাটা লাগিয়ে দুজনকে একসাথে করে, আমি তাসলিমা কি হয়েছে বল, ও মাটিতে বসে, তো ও বিছানায় বসে, ও তাকিয়ে আছে, হ্যাঁ কি হয়েছে, কি ডাক, ওকে ডাকছো কেন বেডরুমে, আমি কি হয়েছে কালকে রাত্রেবেলা আমার সামনে একটু বলতো, আমি বুঝিনি, ভাইয়া আমার রুমে গেছে। আমি কি, ভাইয়া তোমার রুমে গেছে মানে ভাইয়া আমার সাথে থাকতে চাইছে? আমি কি, থাকতে চাইছে মানে কি? ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না, এটা ওয়ার্ডও জানেও না, ভাইয়া আমার লোকে শুইতে চাইছে, জামাই বউ যা করে তা করতে চাইছে। আমি ওর দিকে তাকাইছি, ও খালি কাজের মেয়েটাকে বলছে তুই রুম থেকে বেরো, অলরেডি তুই তো চলে আসে যেখানে আমি ওর মুখে করেছি, তুই শুনি নাই ভাইয়া, কাজের মেয়েকে বলছে তুই রুম থেকে বেরো। আমি ওর বলতেছি রুম থেকে বের হবে কেন, ওইটাও তো একটা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বাড়ি, ওইটাও তো একটা সমাজ ভাইয়া। তো আমি ও রুম থেকে বের হবে কেন, আগে বলো আমাকে কি ও যা বলছে সেটা সত্য কিনা, তুই রুম থেকে বের হ, তুই বের হয় রুম থেকে এমন করতেছে, ও বের হয়ে গেল, দরজা লাগাইলাম আমি, কি হয়েছে আমাকে বল, কি সমস্যা? ও ধাপা ধাপ দাঁড়ালো ভাই, দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে, ধাপা ধাপ শার্ট চেঞ্জ করতেছে, মানি ব্যাগ, আমি কোথায় যাচ্ছ উত্তরটা দিয়ে যাও, কি হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আমি ওরে বারবার বাধা দিচ্ছি, তুমি যাইতে পারবো না, যাইতে পারবো না, ওদের সঙ্গে ধাক্কা দিল, আমি যার পিছনে অপেক্ষা করলাম, বের হয়ে গেল, উত্তর না দিল, রাত্রের অলরেডি তখন 1টা বাজে। তো ও বের হয়ে গেল বাসা থেকে, বের হয়ে গেছে, আমি আমি আমার তো ওয়েট করে কান্না করা,
মানে ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন, আপনি রেগে যাচ্ছিলেন,
আমি বলছি কি হয়েছে, কথাটা কি সত্যি কিনা আমাকে বলো, ওকে চার্জ করার অপশন কি, তো ধাপ করে উঠলো ভাই, প্যান্ট চেঞ্জ করতেছে,
এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়াঝাটি হতো?
না না কখনোই না, এরকম কোন সিন পার্টি হয়নি আমাদের ভিতরে, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগে নাই। আর আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোশ্চেন, এটা কি সত্য কিনা, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কেন, তুমি বের হয়ে যাচ্ছ কেন, তোমার খুব জোরও শাউট করছি না, আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে। ও ধাপাতে বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম, ও আসলে ধাক্কা দিয়ে আমাকে সরানোর জন্য সামনে থেকে, নট মারার উদ্দেশ্যে, আমি এখন সত্য বলবো, বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বের হয়ে। এখন আমি যা দরজা লাগে রুমে কান্না করা ছাড়া, ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নাই। সে ভোট ছয়টার সময় আমাকে ফোন দিল, খুব স্বাভাবিক রাত্রেবেলা তো অফিস গুলো খোলাই থাকে, চ্যানেলের এডিট কারণ করা
চলতে পারছে, হ্যাঁ ওখানে গিয়ে সে অফিসে কাজ করছে।
এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না, সকাল ছয়টার সময় সে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি সরি ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে, আমি বাসায় আসি তারপরে তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না চিৎকার করো না, আমি আচ্ছা ঠিক আছে তুমি বাসায় আসো। তো বাসায় আসলো, ও আমাকে বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে তুমিও বাসায় ছিলা না, আমার না ভুল হয়ে গেছে, আমি আমার আর কখনো এরকম হবে না, অ্যাক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করিনি, ওকে প্রস্তাবই দিয়েছি। ভাই আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে, ওকে অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ আমি ধরেই নিয়েছি, পুরুষ মানুষ ফাইন, আমি কিন্তু মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করে বলি নাই যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা, এগুলো কিছুই না। ও বললো ভুল হয়ে গেছে, ফাইন ভুল হতেই পারে, বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না, ফর আমার ভিতরে ভয়টা ঢুকে গেল। ওই যে আমি একদিন ফুপির বাসায় ছিলাম,
ওকে,
তো এরকম 10-15 দিন গেল, এখন আম্মুর কাছে আবার
কাজে মেয়ে ক্ষেত্রে কি করলেন, ওকে বের করে দিলেন
না, ও তো ট্রু বলেছে, মিথ্যা বলে আমি ওকে বের করতাম, ও তো থাকতে দেয়নি, ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিছে, সো ও সৎ, ও বেটার, ও ভালো, আমি ওকে কেন বের করবো, আমার হাজবেন্ড প্রস্তাব দিচ্ছে, তাহলে আমার আমার হাজবেন্ডকে বের করে দেওয়া উচিত, ও কেন, ওটা মানুষ না, আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল। তো আম্মুর বাসায় আমি আসছি, আসে আবার থাকছি, পরের দিন সকালে গেছি, যে পরে ও অফিসে যাওয়ার পর আবার একই বিষয়, আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যান, নাহলে ভাইয়া আমার রুমে ঢুকার জন্য জোরাজুরি করে, ভাইয়ারা ধাক্কায় আমাকে রুম থেকে বের করতে হয়েছে। তো সেকেন্ড জিনিস আবার হইল, আমি তখন আমার ফ্যামিলিকে কিছু জানাইনি,
এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল সুন্দর যে মেয়েটা সেটার জন্যই হচ্ছিল, বাকি মেয়েটার ক্ষেত্রে
বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে, বাট এতটা সুন্দর না, একটু বড়। তো সেকেন্ড বারও একই বিষয়, তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা, তার মানে দ্যাট মিন্স তুমি এটা ভুল করোনি, ফার্স্টের বার যেটা
তোমার ইন্টেনশন ছিল এটা,
হ্যাঁ। দেন আমি যখন তাকে ধরলাম, ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না, প্রথমবারের আচরণ সেকেন্ডবারের আচরণ কিন্তু এক না, সে আমাকে সে দিচ্ছে আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না, তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো। এরপর ওর সে হয় যে কোলে করছি তুই কি করতে পারবি করগা, এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো, কোলে করছি তুই কি করতে পারবি করগা, দরকার হলে আমি আরো করবো, ওরা তো কিছু করতে পারিনি, তখন এবার কইরিয়ে দেখাবো। ও কিন্তু প্রস্তাব দিচ্ছিস ভদ্রভাবে, তখন মেয়েটাকে ওই পর্যায়ে যায়নি। তো আমি ভাই আমি কোনোদিন আমার লাইফের তৃতীয়কারি শুনিনি হাজবেন্ড ওয়াইফদের মধ্যে, আমি যে ফ্যামিলি থেকে আসছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো। তো এরপরের বার থেকে যখনই বাবার বাড়িতে যেতাম, সহজে যেতাম না, কেলো ধীরে ধীরে ব্যাক করতাম, তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম, বড়টাকে সাথে করে নিয়ে গেলাম, তাহলে আমি ভাবছি ছোট তো, ওটা তো ছোট, ওটা তো কিছু বলবে না, তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে, কারণ আমি তো কাউকে শেয়ার করে নিয়েছি, কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিব, কাকে শেয়ার করবো, এটা মান ইজ্জত মান সম্মান,
যার সঙ্গে শেয়ার করবেন সেখানে সম্মানের প্রশ্ন।
আর একটা জিনিস আমার হচ্ছিল, আয়নায় দাঁড়িয়ে এটা যে কত বড় একটা অপমান ভাইয়া, যে আমি আমি কাজের মেয়ে দেখে ছোট করে বলছি না, তারও একটা মানুষ, কিন্তু আমি ঘরের একটা ওয়াইফ, আমি কি কাজের মেয়ে থেকে দেখতে এত খারাপ, আর আমার কি নেই যে একটা কাজের মেয়ের কাছে আসলে যাওয়া,
আয়নায় দাঁড়িয়ে কি করতেন,
তাকিয়ে দেখতাম নিজেকে কি নাই, ভিতরে ভিতরে আসলে নিজেকে অনেক ছোট করে ফেলে বিষয়গুলো, আর যদি আপনি কারোর কাছে শেয়ার করতে না পারেন তাহলে আরো ছোট হয়ে যান।
ভেরি ডিফিকাল্ট স্টোরি প্রিয় শ্রোতা, খুবই কঠিন একটা গল্প, আমি এই ধরনের গল্প পাইনি কখনো, আমি এত গল্প শুনেছি,
আপনাকে হ্যাপিলি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে, আমি অনেক সুখে আছি, আমার হচ্ছে সুখে কেউ নাই, এটা বলাটা না তখন পাপ, আপনি যখন সুখে আছেন তখন সুখ বলা যায় ভাইয়া, বাট আপনি যখন সুখে নেই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয়, অনেকটা কষ্ট মনে হয়, তো আবার হাসি দিয়ে যখন বলতে হয় যে আই এম হ্যাপি, আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না, আমি খুব সুখী। তো আমি ভাবছি তাহলে এটাই হয়তো বা সুন্দরী, তাই হয়তো এটার জন্যই প্রবলেম, ঠিক আছে। পরে দেখলাম যে না, ছোটটার ক্ষেত্রে একই প্রবলেম শুরু হলো। তো ওই একটা পর্যায়ে প্রতিদিনই হয়, প্রতিদিনই তার সাথে আমি সেদি ঝগড়া ঝগড়া হচ্ছে তার সাথে আমার। একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়, তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে প্রমাণের চিন্তা করতেছিস, তোটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ডে লাগে, আমি খুব জেদি মেয়েছিলাম আগেই বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা যেগুলো চলতেছে কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নাই। তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো, অলরেডি তখন বিয়ের 2 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি প্রেশারে। আমি বলছি যে আমি পড়াশোনা করবো, তখন আমি পরীক্ষা দিব না, আর সরি ক্লাস করবো না, আমি পরীক্ষা দিব। আব্বুকে তোর ছেলে হয়ে গেছে, তুই সুখে আসো, তুই সংসার করতেছিস, তোর পড়াশোনা দিয়ে কি দরকার, আমার কথা শুনে আমি পড়াশোনা করবো। আমাকে মূর্খ বললো কেন, সে একটা সার্টিফিকেট হলো আমার লাগবে, SSC সার্টিফিকেট হলো আমার লাগবে। থ্যাংকস টু হিম, সে আমাকে তোর মূর্খ বলে গালি দিয়েছিল, থ্যাংকস টু হিম, আসলে থ্যাংকস তাকে। তো আব্বুকে অনেক জোরাজুরি করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে, প্রভাবশালীদের সো প্রবলেম হয় না। বাসায় দুটো টিচার রাখা হলো। তো আমার হাজবেন্ড এসেছে, তুমি আমার কাছে পারমিশন নিয়েছ, তো খরচ দিবে আমার বাপ, সবকিছু করবে আমার বাবা, তো পারমিশনের তো কোনো দরকারই নেই। বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাইনি, আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে যাচ্ছি। সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে যাচ্ছি, আমি তাকে বলিনি। আমার যে ছিল আমি SSC কমপ্লিট করবো, সার্টিফিকেট নিবো, তারপর ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজের মেয়েদের সামনে। তো আমি পাশাপাশি আমি একটু একটু করে পড়ার বাসায় টিচার রাখা হলো, ইংলিশের একটা, ইংলিশ অঙ্ক একটা, অ্যাকাউন্টিং এর একটা।
খুব স্বাভাবিক হলো একটা মেয়ে এরকম হয়, আমি জানি না, বাট আপনাকে প্রশ্নটা করা উচিত হবে কিনা, আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে বিশেষ করে মেয়েটার সঙ্গে, আপনি কি ওকে জেলাস ফিল করতেন যেহেতু আপনি আয়নার সামনে দাঁড়াতেন?
না, আমি তো এই বিষয়গুলো না, আমি তো নাচ করতাম না, ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো, নাচের মেয়ে যেহেতু আমি নাচ করতাম, সো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল, স্কাউট করে আসতাম, তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগতেছে না হাত ধরে, তারা আমাদের কমন ধরতেছে না, তার মানে কি এটা নাকি? আমি অনেক, আমি একবারই বলেছি আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলেই তো আসলে এত প্রবলেম। তো আমি পড়াশোনা শুরু করি, ও এটাতে কোনো বাধা দেয় না, কারণ পরীক্ষা দিতে পারো, শিওর ছিল আমি তো পাশ করবো না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাশ করা সম্ভব না। ফাইন, আর আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে ইয়ে স্কুলগুলো আছে না, ভোকেশনাল যে স্কুলগুলো হয়, মেবি সপ্তাহে শুক্রবার ক্লাস হয়। তো আমার ভাই তখন বলেছিল তো জামাই গিয়ে বলিস ওই স্কুলে পড়ার থেকে ফেল করা, মানে না পড়াশোনা করে ঘরে বসে থাকা ভালো। ইয়েস, আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল, তারা চাচ্ছিল আমি পড়াশোনা করি, আব্বু চাচ্ছিল না অসুস্থ হয়ে যায় যদি, আর আম্মু যেহেতু ওই সময়কার সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল, সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা, সে তো চাইবে যে আমার তার ছেলে আমি পড়াশোনা করো। তো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুল গুলাতেই, কিন্তু আমি পরীক্ষা দিব না, বাসায় টিচার রাখা হলো দুইটা, টিচার আসে পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেম গুলো চলছে। তো একটা একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায়, আর একটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু ওই পুরাণটা থাকে। আমি একদিন পুরাণটারে পা ও চলেই যাবে, ওই মেয়ে থাকবে না, যে কোনো সময় ভাই আমাকে হাত দিতে পারে এরকম রিস্কে। তো আমি একদিন একটা দরজা লাগায় কাজের মেয়েটার পা ধরি, পা জড়িয়ে ধরে বলি তোর আমার বোন লাগিস প্লিজ, তোর পা ধরি, কারণ ও চলে যাওয়া মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাওয়া,
তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে আউটব্রাস্ট।
হ্যাঁ, তখন আমার বাবা মাকে জানা নাই এগুলা, তো পা ধরি তুই আমার জাস্ট SSC কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, দুজন মিলে, তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, এটা হাজবেন্ডের অপরাধে, একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয়
এবং তো কাজে
বলিস না। এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল, আপনারা প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো, ওটা যদি খারাপ হয়, এটা তো ভালো ছিল বলেই আমাকে বিচার দিচ্ছে, আটকে
রাখছে।
আমাকে তো কাজের মেয়ে লাগবেই ভাই, এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাস আছে সেটা, কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয়, এরকম অনেক কাজের লোক আছে, ক্যারেক্টারিস্টিক প্রবলেম আছে, আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না, আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, যে মেয়েটাকে আসলেই আমার বোনের মতো করে আমার পাশে ছিল। তো আমি ওর পা ধরি, ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বোঝাবো, একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজবেন্ডের মান ইজ্জত রাখতে গিয়েও তাকে কত কিছু করতে হয়। একটা হাজবেন্ড আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরের বউরা কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্না বান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো কোনো কাজ নেই, আর প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি। তো হ্যাঁ, আমার কথা হচ্ছে ওকে বিদায় করা মানে এটা, তো এভাবে চলতেই থাকে, তখনই এরকম বারবার করে, তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিক এই প্রবলেম, নট ভুল করছে, সো দ্যাট মিন্স ওর যে প্রেজেন্টার আছে, আসলে বলেন আপনারা আমাদের কি খারাপ করেন, বউরা খারাপ হয় না, হাজবেন্ডের বউদেরকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন, তাহলে কিছু আছে, কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞেস করতাম না, ঝামেলা করতাম না। তো আমি এরকম শুটিং গুলাতে প্রায় যাওয়ার সুযোগ, আগ্রহ দেখা,
মানে সন্দেহটা তৈরি হলো আপনার এবং আপনি আজকে তো মিডিয়ার একদম 12টা বাজিয়ে দিবেন আপনি আমার, সেটা মনে হচ্ছে। ওকে, বাট স্টোরি, উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড, জীবন গল্প। এখানে প্রত্যেকটা মানুষ, আমি খুব দার্থহীন কণ্ঠে বলি, একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলার মানুষ, সবার জন্য এখানে জায়গা আছে। প্রত্যেকের গল্পই গল্প, সেটা সমাজে যে জায়গাটাকে আঙ্গুল করুক না কেন, বাট এসেন্স অব দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করব। এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি, বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি, যে আসলে কি কারণে সংসারটা কি অবস্থায় চলে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে দেখার চেষ্টা করি। যে কোনো মানুষের জীবনেই হতে পারে, হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয়, যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন, সুতরাং আমরা বিষয়টা কিভাবে না দেখি। ওকে,
তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে, সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলো বাড়তে থাকে,
সন্দেহ হতে থাকে ওই কনভার্সন
ডিসঅর্ডার। আমি তাকে তো এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদেরকে দিয়ে, আমি অনেক মানে বুদ্ধি সাথে এগুলো হ্যান্ডেল করতাম। চলো তোমার শুটিং এ যাই, আমিও শুটিং এ যেতাম।
কিসের শুটিং করতো?
প্রোগ্রাম গুলোতে, বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে, বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রাম গুলো আপনারা টিভিতে দেখেন, আমি নামগুলো না বলি,
তো
এই টাইপের প্রোগ্রাম গুলো তো শুটিং করতে, শুটিং হয় না, বিভিন্ন হাউসে হয়, যে হাউস থাকে না, তো তখন ভাইয়া আচ্ছা বাসা কাজের মেয়ে ছাড়া না, সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টারকে ছেড়ে দেয়,
খুব স্বাভাবিক, আপনি সুন্দরতা
করতেই পারি আমি। ওকে ফাইন, তো আমি শুটিং গুলোতে যাওয়া শুরু করি, এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি। অলরেডি বিয়ের কিন্তু 3 বছর পার হয়ে যায় গিয়েছে, তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে, আমি অনেক প্রেশারে থাকি, আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে, ডাক্তারদের কাছে রেগুলার যাই, মানসিক টেনশন, মানসিক টেনশন, মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ, উনি আমার হাজব্যান্ডটাকে নিয়ে আসতে বলেন, বাট আমার হাজব্যান্ড সো কল স্যার সে জেনে যাবে আমি তার ওয়াইফ, এই কারণে সে যায় না, মোহিত কামাল আগে থেকে তাকে শুনে বলে সে যায় না। তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা সে দেয়, আমি আসলে প্রত্যেকটা মানসিক রোগীর জন্য দিতে চাই, যে আসলে যে সমস্ত ওয়াইফদের হাজব্যান্ডরা এরকম বাহিরে মেয়েদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয় বলে আমরা জানি বুঝি, তো তাদের জন্য একটা সে, তো মোহিত কামাল স্যার আমি যেন টেনশন না করি আমাকে একটা সে দেয়, যে দেখো তুমি যেরকম টয়লেটে গিয়ে শেষ করে আসো, তেমনি পুরুষ মানুষের কাছে রাস্তায় দেয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেক্স করাটা এরকম একটা বিষয়, তো তোমার মধ্যে যেরকম কোনো ফিলিংস নেই শেষ করার, পুরুষ মানুষের ওই টাইপের পুরুষদের সেক্স করার কোনো ফিলিংস নেই, তুমি ভাইবো না, সে ফিলিংস এসে শুধু তোমার সাথেই করে, তুমি তার ভয়।
এটা আপনাকে মানে
সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আই নো দ্যাট। তো ঘুমের ওষুধ বাড়তে থাকে, তো আমার এসএসসি সামনে, তো আমার বাবা আমাকে একটা কথা বলতে থাকে, মা তুই তুই ফেল কর, তাও তুই পরীক্ষার জন্য প্রেশার নিস না, তুই ফেল কর। আর আমার মানে ভাই বলতে থাকে, দেখ মানিজ্জ আমাদের ফ্যামিলি থেকে ফেল করা না, তুই 1.90 পায় কাটায় কাটায় পাশ করিস, কিন্তু আমার তো প্রেশার নিয়ে লেখাপড়া করা নিষেধ ছিল। তো ভাইয়া হালার রহমতে পরীক্ষা দেই, 4.19 কোন ক্লাস করা ছাড়া, এইসব সংসারের মানসিক টেনশন সবকিছু নিয়ে পড়াশোনা, বাচ্চাও তো বড় হচ্ছে, বাচ্চাকে পালছি আমি, এখানে বেবির কথাটা একটু পরে বলবো, বাচ্চা পালছি আমি। তো তো যখন রেজাল্টটা আসে, ওই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে এটা কি আসলেই তোমার রোল নাম্বার, ও শকড থাকে, তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম মেজর রোল নাম্বার, তুমি তো অনেক ভালো করছো, কারণ ওরা ধরে নিয়েছিল আমি ফেল করবো।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর জীবন গল্পের এই জায়গাটা থেকে আমরা আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে রয়েছে এখানে আবিদা সুলতানা, তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজি কিপ্রিয়া নামে, অবশ্যই লাইক দিতে ভুল করবেন না।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality,
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokio.
স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। যারা জীবন গল্পে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ বলুন।
তো এভাবে এসএসসি কমপ্লিট করি, আমি ইন্টারে ভর্তি হই একটা কলেজে। আমার ছেলেকে স্কুলে ভর্তি করা একটা ইংলিশ মিডিয়ামে, ধানমন্ডির, আমি নামটা না উল্লেখ করতে চাচ্ছি। তো এরকম ও আমার ছেলের কখনো কোনো ডাক্তারের কাছে বলেন টিকা দেওয়া বলেন কোনো কিছুতে, কিন্তু ও যায় না। আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি ওকে, জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হওয়ার দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে। তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না, এই ভাইবাটা আমাদের বাপ মাদেরই হয়। তো আমি যাই, ও যায়, ও একদিনই শেষ। তো সে তো সকালে যায়, রাতে তার আসার কোনো ঠিক ঠিকানা নাই। তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা থাকে একটা মেয়ে, এরকম রাত বিরাত তাকে ফোন দিতে থাকে। আচ্ছা, প্রেজেন্টারের রাতে একটা দিতে দূরের সময় কি কাজ? এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার আমাকে বলতে চাচ্ছে প্রেজেন্টার রাইট, বাট আসলে নাম্বারটা সেভ করা না, কারণ ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের, নাম্বারটা সেভ করা না। তো দেন আমি নাম্বারটা বের করি, এবং আমি যে নাচ করতাম মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে, আমি মেয়েটাকে চিনতাম যে নামটা সে বলছে এখন বর্তমান প্রেজেন্টার তার, কিন্তু নাচ করতো। তা আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিই যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজবেন্ডের সাথে যে কাজ করছে নাচ করতো, তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবা, আমি আসলে নাম্বারটা মিলাবো। পরে দেখলাম যে রাইট, ভাইয়া নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে, কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম, এই মেয়ের নাম বলছে না। ও তো দুই তিনটা প্রোগ্রাম হতো সাপ্তাহিক, তো এই মেয়ে ওই মেয়ে না, নতুন মেয়েটা না। তো রাতে দুইটা তিনটা বাজে কিসের প্রেজেন্টার? দেন আমি তার সাথে রাগারাগি করি একদিন যে রাত বারোটার পরে তুমি যখন বাসায় ঢুকো, রাত দুইটা তিনটা বাজে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো, কিন্তু বাসায় ঢুকার পরপর সেটা রাত বারোটা হয়ে যায়, তুমি আর ফোন পিক করতে পারবা না। ওকে ফাইন। হঠাৎ করে তুমি ঘুম ভাঙে দেখি সে বাসে নেই, পাশে নেই। তো আমি উঠে গিয়ে দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা কারোর সাথে ফোনে কথা বলছে। আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই, তো সে কথা বলছে, আমি কথাগুলো না বলে কি বলছে, তারা রোমান্টিক কথাবার্তা বলছে, আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি যেন সে ফিলে আমাকে দেখে। নট আমি লুকিয়ে শুনছি, কিন্তু আমিও মুখোমুখি দাঁড়ানো, কিন্তু ও তো গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশ বাতাস নিয়ে কথা বলছে, তার তো পিছনে দেখার দরকার নেই, তাই না? তো আমি দাঁড়িয়ে আছি, তো সে যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরেছে, ফিরে আমাকে সে দেখার পর আমাকে বলছে তুমি এখানে? তখন আমি হাসতে হাসতে তাকে ততদিন আসলে আমার আর কিছু নাই, তার প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা সবচেয়ে বড় একটা ওয়াইফের হাজবেন্ডের প্রতি, সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না, ট্রাস্ট, সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা বোধটা থাকতে হয়, তাহলে সেখানে ভালোবাসা থাকে না। তো আমি যদি সে 10 বছরে বড় হোক আর আমার সেম এজই হোক আমার হাজবেন্ড, আমি তাকে শ্রদ্ধাই না করি, তার ততদিনে আমার তার ভিতরে তার জন্য আমার সম্মান প্রেম ভালোবাসা আর কিছু নেই। তখন আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। তো আমি যখন সে পাল্টা ঘুরে পর আমাকে দেখে, আমি তো হাসি দিয়ে তাকে বলি শেষ চলো ঘুমাতে যাই, বলে আমি সোজা ঘুমাতে চলে যাই। গিয়ে আমি বাড়ির চাপা দিয়ে ভাই কিভাবে কান্না করেছে আমি জানি, আর সে কথাগুলো বলতে গিয়ে আমার খারাপ লাগছে না, আমি হাসছি, কারণ আমি জানি আমি যেহেতু একটা মানসিক রোগী অসুস্থ ছিলাম, কোনো ফ্রেন্ড ছিল না, আমি বিষয়গুলো একা একা কিভাবে ভিতরে ডিল করেছি।
এটা তো ও জানতো
ওর কথা হচ্ছে স্বাভাবিক না, আমি যেহেতু একবার মেনে নিয়েছি।
ওর তো নিজের থেকে একটা ভয় থাকা উচিত ছিল, আমি মানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের জায়গা থেকে জাজ করে, তো আমি যেটা জাজ করছি
এখন কি বলবো,
না সেটা ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনি ভেবেই বলবেন ঠিক আছে, কিন্তু ওর জায়গা থেকে একটা ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। ভয় পাওয়াটা স্বাভাবিক জায়গাটা নাম্বার ওয়ান, যে ও আপনাকে বিয়ে করেছে এবং সেটা হচ্ছে আপনার ফ্যামিলি যে স্ট্যাটাসটা, এটা ওর স্ট্যাটাসের চাইতেও ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল একটা স্ট্যাটাস। নাম্বার টু সেটা হচ্ছে যে ও তো আপনাকে সবকিছু জেনে জেনে বিয়ে করেছে, কনভার্সন ডিসঅর্ডার ইস এ মারাত্মক রকমের ডিসঅর্ডার, তো সুতরাং এই অবস্থা থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে ও তো নিজেও একটা বিপদে পড়বে।
ওর তো কিছু যায় আসে না ভাইয়া, কারণ আলটিমেটলি আমার আমাদের ফ্যামিলিতে ডিভোর্স ওয়ার্ডটা নাই, সেকেন্ড বিয়ার হচ্ছে না, আর আমার বাবা আমাকে সুখী করার জন্য যা আমার সুখ হচ্ছে ও, এটা ওর ধারণা, সো আমাকে হ্যাপি করার
এগুলো সেও জানতো এবং এগুলো সে সুযোগ হিসেবে নিচ্ছিল।
ওকে, কারণ আমি তো কাঁদছিলাম, আমি আমার পা ধরতাম, পা ধরে কান্না করতাম যে প্লিজ ব্যাক করো আমার লাইফ।
সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট প্রিয় শ্রোতা, এতক্ষণ পরে আমার কথা বলার জায়গা তৈরি হয়েছে, ইনফ্যাক্ট আমি এতক্ষণ ধরে শুনছিলাম। একটা মানুষ যদি ভুল করে এবং সেই ভুল করা অবস্থায় আপনি বুঝতে পারছেন যে মানুষটাকে আপনি অনেক লাভ করেন এবং আপনি যদি তার উইকনেসটা শো করেন, আপনার উইকনেসটা, লাভের উইকনেসটা, তাহলে আপনি গেছেন। মূল কথা হচ্ছে যে সে আরো বেশি খারাপ করতে থাকবে এবং আপনার কিছু বলার থাকবে।
হ্যাঁ, সেই তো ওই একটা পার্সনই ছিল না যে কিনা আমাকে ফার্স্ট বুঝতে পারত বলে আমার ধারণা ছিল, ও তো ওই পার্সনটাই ছিল।
সো আপনি যেটা করছিলেন যে কোনোভাবে হোক না কেন তাকে
ফেরানোর চেষ্টা করছিলাম। ওকে ফাইন,
ও তো একটা মানুষের প্রতি, একটা মেয়ের প্রতি এরকম ছিল
না? আমি বললামই তো আমি শুরুতে যে আমি বুঝিয়ে গিয়েছি ততদিনে যে ওর ক্যারেক্টারিস্টিক পাবে।
ফাইন, আপনি মুহূর্ত আপনি যে রেসপেক্টেড যে সাইকিয়াট্রিস্টের কথা বলেছেন ওনাকে, ওনার সাথে কি বিষয়গুলো ডিসকাস করতে?
উনি বলেছিল ওকে সহকারে নিয়ে আসতে, বাট ও তো যাবে না।
ওকে, ইটস আ ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার অলসো, বিকজ আমরা যতদূর জানি যে এটা সাইকিয়াট্রিকের ভাষায় যে কোনো একটা মানুষ যদি,
এটা একটা মানসিক সমস্যা, বলেছিল যে কাউন্সেলিং এর দরকার আছে, ওর দরকার আছে বলেছিল, বাট সে তো যাবে না। হ্যাঁ হ্যাঁ, ও একজন এত বড় স্বনামধন্য প্রফেসর ভাই, ও কি যেতে পারে বলেন?
ওকে ফাইন, আমাদের দেশে এই একটা বড় সমস্যা, মানসিক সমস্যা আছে নিজের এটা মনে করি না আমরা। হ্যাঁ, এবং এটার যে একটা ট্রিটমেন্ট হতে পারে এটা আমরা মনে
করি, জ্বরের মতো, অসুখের মতো, একটা ফোড়ার মতো, আমরা বুঝি না, আমরা ভাবি যে অনেক বড় পাপ, সে ওর মানসিক মানে পাগল, ও তো সব গেছে, ও সব চলে গেল, ওই টাইপের কিছু তো এরকম কথা বলছে। আমি দিন চলে আসছি কথাটা বলে, তো তখন আমি আমার ফ্যামিলিকে জানাই, পরের দিন সকালে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসা, এই আমি আমার ফ্যামিলিকে জানি।
বাবা মানে বাচ্চার বয়স কত তখন?
বাচ্চার বয়স তখন অলরেডি 3.5 বছর। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি প্লেতে, ধানমন্ডির একটা ভালো বড় পরিচিত একটা ইংলিশ মিডিয়ামে। তো বাচ্চাকে নিয়ে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসে, দেন এই প্রথম বলি যে গত 3 বছরে 3.5 বছরে আমার লাইফে কি কি হয়েছে।
কাকে বলেন?
বাবা মাকে।
ওকে,
আমার মা কান্নাকাটি, আমার বাবা চুপ, আমাকে যেতে দিবে না, আমার দুলাভাই বোন টোন সবার সামনে আমাকে আবার নিয়ে গেল এই কথা বলে, আর করবে না সে।
তো মানিজ্য তোর প্রশ্ন না, এইরকম একটা সিরিয়াস ইস্যু,
ওটা আমি অলরেডি 3.5 বছর পরে বলেছি ফ্যামিলিকে। ভাইয়া, অন্য মেয়েরা তো অনেকে শুই পড়লো বাবা বাড়িতে বলে দেয়, আমি তাও করিনি। অনেক মেয়ে আছে,
আপনি অনেক চেষ্টা করেছেন অফকোর্স, এবং আপনার জায়গা থেকে চেষ্টা করাটা এটা অস্বাভাবিক ছিল।
হ্যাঁ, তো হচ্ছে কিন্তু আমার বাবার কথা ছিল মানসিক প্রবলেম, তো ওষুধের ডোজ বাড়ছে কিনা, ততদিনে আমি অলরেডি 25 mg ঘুমের ওষুধ খাই। 25 mg ইজ হিউজ, আপনি একটা খেলে 3 দিন 4 দিন উঠতে পারবেন।
25 mg একটা সাধারণ মানুষের জন্য,
প্রতিদিন একটা করে রাতে আমার খেতে হয়, ঘুম হয় না আমার, ওর টেনশনে ওর কি হলো
সন্দেহ থাকতো, রাত্রে লেট হলে আর কান্নাকার সাথে
আসে, তখন আপনাদের প্রোগ্রাম গুলো শুনতাম,
তখন আপনি জীবন গল্প গুলো শুনতেন?
হ্যাঁ, আপনি তখন মেবি আরেকটা সঙ্গে ছিলেন। হ্যাঁ, আমি এগুলো শুনতাম, দেন সে অন্য দিনগুলো তো রাত্রেবেলা অনেক ভালো ভালো নাইস নাইস গান গুলো ছাড়তাম আপনারা, আমি তখন এগুলো শুনতাম। ইটস ট্রু, গান মানুষের অনেক বড় হেল্প করে,
হেল্প করে। হ্যাঁ,
আমি তোর জন্য ওয়েট করতাম, ভাত বেরো ওয়েট করতাম, ভাত না খেয়ে, ও যখন রাতে 3টা বাজুক 6টা বাজুক 5টা বাজুক ও আসতো, তারপর আমি ভাত খেতে যেতাম, কারণ আমি ভাবতাম লোকটা আমাদের জন্যই তো আসলে কষ্ট করছে, না খেয়ে আছে, ও বাসায় আসুক, তারপর আমরা ভাত খাই, দেন আমি ওর সাথে খেতে বসতাম, এরকম। মানে আসলে এখন বলবো ভুল করেছি,
যাই হোক, ফিলিংসের
ক্ষেত্রে, কারণ অতিগুলো দাম দিচ্ছিল না, তাই না, ওই মোমেন্টের ক্ষেত্রে। তো এরকম বাসা থেকে মাপটাপ সে আমাকে নিয়ে যাওয়া হয়, মেরেজ ডে থাকে আমার, তার আগের দিন আমি বাসায় যাই কি একটা কাজে, তো পরের দিন আমার মেরেজ ডে, এক রাত থাকতে হয় আমাকে, পরের দিন সকালে মেরেজ ডে। তো আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বলে চলে আসি যে আম্মু আমার মেরেজ ডে, আজকে গিয়ে বাসায় রান্না বান্না করে সারপ্রাইজ দিব, অলরেডি চলছে 4 নম্বর মেরেজ ডে। তো আমি বাসায় আসি, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার আমার নিজের ভাইয়ের একমাত্র ভাইয়ের, তো ব্যস্ত, তো এক রাত থেকে আমি পরের দিন সকালে মেয়েদের জন্য বাসায় চলে আসি, গিয়ে আমি দেখি ও ঘুমাচ্ছে, তো আমি ওকে যে আসলে উইশ করার জন্য আমি হাত করে উইশ করবো, ঘুমাচ্ছে, আমি যেয়ে দেখি ওর হাতে না 2-3টা ব্যান্ডেজ লাগানো, যে কথাটা আসলে না বললেই না, 2-3টা ব্যান্ডেজ লাগানো হাতে, এরকম প্লাস্টার ইয়ে টাইপের গুলো দিয়ে, ওয়ান টাইম যে প্লাস্টার গুলো পাওয়া যায় এগুলো দিয়ে। তো কি হয়েছে হাতে?
ব্যান্ডেজ,
হ্যাঁ ব্যান্ডেজ লাগানো, সরি। তো আমি যে কি হয়েছে হাতে, হাতে ঘুমানো, আমি না এরকম টান দিয়েছি, টান দেওয়ার পরে ও লাভ দিয়ে ঘুম থেকে উঠেছে, আমি দেখলাম ভাই সিগারেট দিয়ে 10-12টা এরকম ফুটা 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 করা হাতে,
সিগারেট দিয়ে সে হাতে ফুটা করেছে,
হ্যাঁ এরকম 10-12টা ফুলের মতো পুড়ে গেছে হাত। তো আমি সাথে সাথে কান্না করে দিই, কি হয়েছে তোমার এখানে হাতে, কান্নাকাটি করছি, আমি বুঝিনি যে সিগারেট দিয়ে পোড়ানো, কি হয়েছে? হ্যাঁ, এর মধ্যে আমার আব্বুকে ফোন দিয়েছি, বলতে থাকে আব্বু ওর হাতে কি হয়েছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার হাত পুড়িয়েছে, বাসায় আসো। তো আব্বু আম্মু আমার ভাই আসলো, আমার মেরেজ ডে কিন্তু আজকে, আমি তো বলেছি রান্না বান্না করবো, সকালে চলে আসছি বাবার বাড়িতে। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এগুলো হাতে, কাজের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম হাতে কি হয়েছে, কাজের মেয়েরা বলতেছে অলরেডি আমি কাজের মেয়ে চেঞ্জ করে ফেলেছি, এর ভিতরে একটা বয়স্ক মহিলা রেখেছি, একটা মেয়ে রেখেছি, তো মেয়েটাকে নিয়ে আমি চলে যেতাম বাইরে থাকলে রাত্রেবেলা, বয়স্ক বুড়ো মহিলাটাকে রেখে যেতাম, ওইটাকে তো আর কিছু করা সম্ভব ছিল না।
ও গড,
সেফটি ভাইয়া,
হাসবো না কাঁদবো,
বুঝতে পারছি না আজকে,
বাট আমি বুঝতে পারছি ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, অফকোর্স ইট ইজ, অফকোর্স ইট ইজ, ওকে।
তো মেয়েটাকে নিয়ে চলে গিয়েছি, বয়স্ক মহিলাটা তো আছে বাসায়, তো টেনশন নেই, ওটা আর কি বা করতে পারবে, সে কিছু তো করতে পারবে না, আমার রাস্তা আমি বন্ধ রাখছি, বাট আমার মাথায় এটা কাজ করে না, দেখেন আমি কথাটা বোকা, যে আসলে এখানে বয়স্ক মহিলা বা মেয়ে দিয়ে কথা না, ওরই তো প্রবলেম, ওরই তো ক্যারেক্টারিস্টিক প্রবলেম, আমি ভাবে কত জায়গায় আটকাতে পারবো, তাও যার কাজই হচ্ছে মিডিয়া রিলেটেড, পসিবল। তো আমি যখন ওকে প্রেশার ক্রিয়েট করি একটা পর্যায়ে, তখন সে দেয় যে ওই মেয়েটার জন্য হাত পুড়িয়েছে, ওই মেয়েটাকে লাভ কর,
কাজের মেয়ে যে বাসায় যে ছিল যে আপনি বের করে দিয়েছেন,
না না না, অলরেডি প্রেজেন্টার, অতদিন তার সাথে প্রেম,
ও আচ্ছা আচ্ছা,
তাকে আমি খুঁজতেছিলাম যে নাম্বারটা সেভ করা না, বা রাতে দুটো দিনের সময় ফোন আসে,
ভেরি ইন্টারেস্টিং, মানে ওই প্রেজেন্টারকে সে লাভ করে তার জন্য সে হাত পুড়িয়েছে,
চার্সে, বাট আমার তো, আমি তো জানি সে অ্যাক্টরকে লাভ করার মতো পাপি না, যদি আমি এখনকার যুগের ভাষা বলি সেটা হচ্ছে এরকম পাপি না, সে একজনকে লাভ করবে, যাই হোক, মানে ওই মেয়েকে ওর হাতে আনতে একটু আসলে কষ্ট হচ্ছিল, সেই মেয়েকে ওকে সুলাভ বুঝাতে হয়েছিল, উনি একজন, উনিও এখনো মিডিয়াতে কাজ করছেন, প্রেজেন্টার মানে এখন প্রেজেন্টার উনি অভিনেত্রী, উনি সুন্দরী যে প্রতিযোগিতা ওখান থেকে এসেছেন, নামটা আমি বলতে চাচ্ছি না, এবং তার বাবা হচ্ছে সরকারি
আন্নাজি, এটা তার পার্সোনালিটিকে অনেক বেশি পরিমাণে এখানে ডিফোকাস করবে, সো আমি চাই না ওটা আনতে,
না আমি নাম কারোই বলছি না, আমি বলবো না, আমি কেন শুধু একটা মেয়েকে,
না সেটাই করবো আমি, এটা আপনার ম্যারেজ ডেট দিন আপনি এটা জানেন,
হ্যাঁ হাতে অলরেডি এরকম পোড়ানো, তো আমি জানি গেলে ওর মুখ থেকে বের করতে করতে ততক্ষণ আমার বাবার গুলশান থেকে চলে আসে, আমি ধানমন্ডিতে, তো চলে আসার পরে আমার বাবা অন্য রুমে যায়, আমার বাবা তার সাথে কথা বলা একটু বন্ধ রাখে তখন থেকে, যখন থেকে যে বাসায় বিচারটা বসে জানতে পারে, তার আগে আমার বাবা অনেক হ্যাপি ছিল, ভাবতো যে আমার মেয়েকে অনেক হ্যাপি রাখছে, আমাকে লাভ করে আর কি লাগে, এই টাইপের কিছু, তো আমাকে আমার ছেলের পড়াশোনার মধ্যে বেতনটাও চালাতো, বাট ভর্তিতে অনেক মোটা একটা অঙ্ক পেমেন্ট করা লাগে ইংলিশ মিডিয়ামে স্টার্টিং, ওটা আমার বাবা দিয়ে দিয়েছে, দেন মাসিক বেতনটা ও দিত, এরকম মানে যেখানে একটু ভারী অ্যামাউন্ট লাগে, ইভেন ওর বোনের বিয়ে হয় মাঝখানে, বোনের কানে গলার যা গোল্ড ছিল সব আমার বাবা দিয়ে দিয়েছে, ও চায়নি, মানে আমার বাবার কথা ছিল আমার জামাইয়ের জন্য কষ্ট না হয়, ও জাস্ট খাবার খরচে সামলিয়েছে, আমার ননদের বিয়ের খরচে আমার বাবা বিয়ে করেছে, ওকে বলতে হয়নি নিজের থেকে আমার বাবা, আমার বাবার কথা ছিল যে আমার এই মেয়েটা কিছু লাভ দিয়ে রেখেছে, সুখী রেখেছে, আর কি লাগে, তো ততক্ষণে বাবারা চলে আসে, আব্বু ড্রাইভারকে দিয়ে নেবানোল পাউডার আনা, এই টাইপের কেটানোর ওষুধ আছে, কাটা ছিঁড়ার মধ্যে দিতে হয়, শুকিয়ে যায় ঘাটা হলে, এরকম তো আমি কাঁপতেছি আর হচ্ছে ওষুধ দিতেছি, তো আব্বু জিজ্ঞেস করছে কি হয়েছে হাতে, দেন আমি তখন আব্বুকে সব বলি
ওর সামনেই,
হ্যাঁ, তো তখন আমার আব্বু ফাইনালি ওর সাথে মিটিংয়ে বসে, না ওই রুমে এখানে বসে, যে আব্বু ডিরেক্ট বলে তুমি জব ছেড়ে দাও, তোমার কিছু করা লাগবে না, যে জবে তোমাকে অন্য মেয়েদের কাছে যেতে হয় তুমি জব ছেড়ে দাও, তোমার বাড়ি লাগুক, তোমার গাড়ি লাগুক, যা লাগুক, আমার মেয়েকে আমি আরো দুটো বাড়ি দিয়ে দিব, যাতে ওটার ভাড়া দিয়ে আমার মেয়ে চলতে পারে, যা লাগুক ডিল কর এক প্রকার, তুমি তাও তুমি আমার মেয়ের কাছে থাকো, তুমি অন্য মেয়ের কাছে যাও না, তোমার জব করা লাগবে।
হোয়াট আ ফাদার হি ইজ। বিরতি নিব প্রিয় শ্রোতা, মানে আমি তো একটা সন্তানের বাবা হয়েছে রিসেন্টলি, সো আমার, আপনি যখন বলছেন তখন আমি আমার মেয়ের কথা চিন্তা করছি, মানে আমার জায়গাটা থেকে
আসলে মানুষরা ভাবতে পারে অনেক টাকা আছে তো টাকা দিয়ে কি মেয়ের সংসার বাঁচাতে চাচ্ছে, না আসলে বাবারা তখন বোকা হয়ে যায়, বুঝে না কি দিয়ে মেয়ে সুখ কিনবে,
আসলে এটা তো সমাধান না, বাট আপনার বাবা মানে জান প্রাণ ছেড়ে দিয়ে দুটো দিক দেখেছে, একটা হচ্ছে পরিবারের সমস্ত সদস্যরা হ্যাপি হোক, আর একটা হচ্ছে কিভাবে পয়সা রোজগার করা যায়, এবং সেভাবেই চেষ্টা করেছে। আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, হোয়াট আ স্টোরি ইট ইজ। ছোট্ট একটা বিরতির পর রাত একটার সময় আমরা ফিরছি, আজকের এই গল্পটা একটু লম্বা হচ্ছে এবং আমার মনে হয় যে অনেকেই শুনে সাহারি খেতে যাবেন, আশা করছি আমাদের সাথেই থাকবেন, আর আজকের গেস্ট যিনি তার ছবি দেওয়া আছে আমার পেজে www.facebook.com/kibriya.rj kebriya.rj পেজে আছে, আর জে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন, তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই পেজের মাধ্যমেই করতে হবে। এছাড়াও আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ilovedhakaefm। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন গল্প। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokio.
স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার গেস্ট যিনি তার কাছে, আবারও বলছি তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rjke-bria.rj। পেজটি আর জে কিবরিয়া নামে আছে এবং ওখানে আমার পার্সোনাল আইডিও আমি শেয়ার করেছি, চাইলে আপনারা ওখানে ফলো করতে পারেন। যেখানে ছিলাম আবিদা, তারপর
আমার বাবা তার সাথে এইভাবে কথা বলে, তো তার সাথে ছিল যে আমি জব ছাড়তে পারবো না, আমি আর কি পারি বাবা, যদিও আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরও তো ঠিক আছে এরকম আর হবে না। তখন আমার বাবা স্যার তাহলে ওই প্রেজেন্টারের ওই প্রোগ্রাম তোমাকে বন্ধ করে দিতে হবে, তো ওই প্রেজেন্টার বাদ দিয়ে দিতে হবে, যদি না করো তাহলে আমি আমার মেয়ে নিয়ে যাবো।
সেটা এখতিয়ার তোর কাছে নাই,
প্রেজেন্টার চেঞ্জ করার এখতিয়ার ওর
না। কিন্তু ও কি বলছিল তো সেই মুহূর্তে?
ও তখন বলছিল আচ্ছা ঠিক আছে আমি দেখবো। আমার বাবার কথা ছিল যে যেই মেয়েকে ঝামেলা হয়েছে ওই মেয়ে তোমার প্রোগ্রামই করা দরকার নেই। তখন ও বলছিল যে বাবা তাহলে আমাদের তো অ্যাটলিস্ট জব রক্ষার একটা হলেও তো প্রোগ্রাম করতে হবে, শুধু শুধু আমাকে বেতন দিতে রাখবে না কোন চ্যানেল। তখন সে বলছিল যে ওকে ফাইন, তো এই প্রোগ্রামটা তোমাকে বন্ধ করতে হবে এনি হাও। তো আমি একদিন এরকম ওই মেয়ের সাথে রাত বিরাচ্ছি কথাই বলে কোনো লাভ নেই,
তারপরেও
আমি ওই মেয়েকে সে ফোন দিলাম। এবার মজার পার্টটা শুনে না, আমি এটাকে ফোন দিই যে আমি অমুকের ওয়াইফ, তো তুমি আসলে যেটা করতেছো ভুল করতেছো, ঠিক করতেছো না, তুমি ওখান থেকে ফেরত আসো। দেন সে আমাকে খুব মজার কিছু ডায়লগ বলে, সেটা হচ্ছে আপনি যদি আপনার হাজবেন্ডকে ধরে রাখতে না পারেন তাহলে সেখানে আমার কি করার আছে, আপনার ব্যর্থতা আপনি আপনার হাজবেন্ডকে ধরে রাখতে পারছেন না, আর এটা আমার ক্রেডিট যে আপনার হাজবেন্ড আপনি থাকার পরও আমার কাছে চলে আসতেছে। আমার খুব ইচ্ছা করে এখন মাঝে মধ্যে ক্ল্যাপ দিই মেয়েটাকে, যে যাক হাততালি, এত সুন্দর ডায়লগ আমাকে লাইফ একবার হলো শুনানোর জন্য। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তো আজকে যে গলায় চেইন, হাতে ডায়মন্ডের আংটি, যে পায়ের নিচে গাড়ি দেখে কাজগুলো করতেছো, এগুলো আসলে কিছুই না। তো একটা আমি যদি চলে যাই আমার সাথে, কিন্তু
ও গাড়ি ইউজ করত, ও গাড়ি ইউজ করত, মানে সেটা
আমার হাজবেন্ড,
ওকে
আমিও করতাম। তো তখন সে বলছে যে আপনি আপনার হাজবেন্ডকে যদি আটকে রাখতে পারেন আমার কোনো আপত্তি নেই, এটা তার ক্রেডিট যে আমার হাজবেন্ড তার কাছে চলে যায়। ফাইন, আর আমার কিছু বলার আছে, তারই ক্রেডিট, ট্রু। তো আমি আমার বাবার বাড়িতে চলে যাই যে আর সম্ভব না এভাবে। তো এই ছয় বছরে অজস্র বার বলেছে ওকে ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আমি অলওয়েজ বলেছি না বা একটু দেখি, বাবা একটু দেখি, আর একটু দেখি, আর একটু দেখি ভাই। আমি লাইফে কখনো ইস বলতে চাই না, যে ইস আরেকবার যদি থেকে যেতাম তাহলে তো ভালো হয়ে যেত।
মানে যদি গিভ আপ করি তাহলে কোনো আফসোস রাখবো না।
হ্যাঁ, অলরেডি 2010 এ আমার বাবা তখনও অলরেডি ডিভোর্স লেটার আমার সামনে নিয়ে আসে। হ্যাঁ, তো পাশাপাশি কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যাই, আমি ইন্টারও কমপ্লিট করতে থাকি, এগুলো আমি না যাই ওদিকে। তো ডিভোর্স লেটার রেডি করে আমার সামনে নিয়ে আসে, আমি সাইন করবো, ওইখান থেকেও আমি উঠে যাই 2010 এ ভাইয়া, যে না আমি আর একটা চান্স আবু ওকে দিতেই চাই। ওকে, তো তখন আমার ছেলে বয়স 3.5 বছর, এরপরে সে হাত পুরানোর কাজটা সে করে আবার ব্যাগ যাওয়ার পরে।
ও সাহস দেখে আমি অবাক হচ্ছি,
বিকজ অফ আমার বাবার দুর্বলতা ছিল আমি, আর আমার দুর্বলতা ছিল ও। তো আমি বাবার বাড়িতে একবারে চলে আসি, দেন আমি ডিসিশন নিয়ে জানা আমি আর থাকবো না, আমি ডিভোর্স দিবই। তো ও এসে মাপ চায়, কোনো কাজ হয় না, আমি আর মানি না, কারণ ততদিনে ভাই ওর প্রতি আমার ঘেন্না ঘৃণা জন্মায় যায়, ও যদি আমার গায়ে টাচও করতে যায় আমার মনে ঘৃণা লাগবে। মানে এর ভিতরে অজস্র এতগুলো বছর এরকম অনেক হয়েছে, ও 4 মাস 5 মাস 6 মাস যখন ওর ইচ্ছে হতো আমার কাছে আসতো, নাহলে আসতো না রাতের বেলা। আমি যদি ওকে কখন নিজের থেকে একটু গায়ে টাচ করতে যেতাম, ওর থাকে না একটা স্ত্রীর আর হাজবেন্ডের অনেক ধরনের মোমেন্ট থাকে, যেটা আমি খুব ইজিলি এখন বলছি কারণ আমি এই যুগের এখনকার বর্তমান যুগের মেয়ে সিচুয়েশন গুলো জানি বলে। তো তখন ওর একটা কথা ছিল, প্লিজ বিরক্ত করো না, আজকে আমার অনেক টায়ার্ড লাগতেছে, শুটিং শেষ করে আসছি। তো আলাদা 2011 হই, তো আমি ডিভোর্স দিব, আমি আর শুনবো না। আমার বাবা আমার শ্বশুর কিন্তু এগুলো সব জানতেন, শ্বশুর ওকে শাসন করতেন, আমার শ্বশুর আমার পক্ষে ছিলেন, আর সে শুনতো না। কি বলবে ওই ছেলে তো সংসার চালায় তাতে, তাই না? না খেয়ে মরবে নাকি, যত সে শাসন করে সে তো শুনে নাই সে। তো আমি ডিভোর্স দিব এবার, তো বাবা ডিভোর্স লেটার রেডি করে, আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। এবার যে কথাটা আসি, এই প্রথম এবং অনেস্টলি বলবো ভাইয়া, আমার বিশ্বাস ছিল সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে সে ঠিক হয়ে যাবে, বাসা থেকে আমার বাচ্চাকে যেন আমার স্কুল টাইমে যখন আমি কোচিং এ যাচ্ছি, কোচিং তো করাই লাগতেছে কলেজ থেকে টিচারদের বাসায়, তো যখন স্কুলে আনা নেওয়া করার জন্য ওর একটা গ্রাম থেকে ওর একটা দুঃসম্পর্কে বোন নিয়ে আসে। এখন তো ভাবি যে ওর বোন, আমার বাচ্চার সাথে রাত্রেবেলা একটু ঘুমাবে, স্কুলে নিয়ে আসা যাওয়া করবে। তো এত বছর আমার ছেলে যতবার হসপিটালে ভর্তি হোক যা হোক সব আমি আর আমার মা মিলে করেছি, ট্রু। তো আমি ওদিকে আর না যাই, তো 3 মাস 13 দিন একটা টাইম থাকে। তো আমি যখন চলে আসছি তো ওর কাজের মেয়ের প্রবলেম হচ্ছে, আমার মা অত জামাইয়ের পক্ষে, আমার মার কথা হচ্ছে ডিভোর্স দেওয়া যাবে না। এই হচ্ছে প্রথম আবার আমার মার সাথে এতগুলো বছর পর আমার মুখোমুখি যুদ্ধ শুরু হয়, কারণ তাদের ফ্যামিলিতে আমার বাবার ফ্যামিলিতে ডিভোর্স ওয়ার্ডটা নেই, সো মানির জোট মেয়ের ডিভোর্স মানে মানির জোট। অথচ ভাইয়ারে আমাকে চিন্তা করেন, 2012 এর সময় গুলশান এলাকায় আমি বসবাস করছি, ওই ওই জায়গাতেও না, আমরা ভাবি কি উচ্চবিত্তদের মধ্যে অনেক কিছু থাকে নোংরামি, না উচ্চবিত্তরা আরো বেশি ভাইয়া মানিজ্যতের ইয়েতে আসলে পাটা পোতায় পিছিয়ে বেশি, কিছু করার থাকে না আমাদের। তো তাদের বংশে ডিভোর্স নেই, ডিভোর্স দেওয়া যাবে না, অলরেডি আমি ডিভোর্সটা পাঠিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের বাড়ি ঘর আমাদের নামে ছিল, ইনকাম ট্যাক্স ট্যাক্সের একটা বিষয় থাকে, তো প্রায় তো আমার থেকে সাইন করা লাগে। আমার মা আমার হাজবেন্ডের সাথে যুক্ত হয়ে আমার থেকে যে কখন কোন সাইন নিয়েছে আমি তো জানি, আমি তো করে দেখতাম না কখনো, তো তখন থেকে করা শুরু করেছি। এই জন্য বলি যে না পরে ঘন সাইন করবেন প্লিজ। তো ডিভোর্স উঠানোর টাইম থাকে যে, তো তারা আমাকে কখন আমার কাছ থেকে আমার মা সাইন করায়নি আমি তো জানি না, কারণ আমাদের প্রত্যেক হাজারো সাইন করা লাগে প্রত্যেক বছর, ট্যাক্স থাকে, খাজনা থাকে, কত কিছু থাকে, কারণ আমাদের নামে হলে কি হবে আমরা এখনো বুঝি নিই ফ্যামিলি থেকে আমাদের পার্ট গুলো। তো আমার বাবা সাইন করায়, বাট দুঃখের যে বিষয়টা হচ্ছে আমি জানিও না যে আমার সাইন আমার মা আবার ওই লোকের কাছে জমা দিয়ে দিয়ে এটা উঠিয়ে নিয়েছে। আমার মার প্ল্যানিং ছিল যে ইন্টার পরীক্ষাটা শেষ হোক বাবা, পরীক্ষা শেষে তখন তুমি ওকে যে বলো যে ডিভোর্সটা কমপ্লিট হয় নাই তোমাদের, বাট আমার বাবা কিন্তু কিছু জানে না। হ্যাঁ, তো আমার পরীক্ষা চলতেছে, আমার লাস্ট পরীক্ষার আগের দিন রাতে, রিটার্ন লাস্ট পরীক্ষা কিন্তু ভাইয়া, যে না দিলে আমার ফেল চলে আসবে, আগের দিন রাতে আমার বাবা মেবি নামাজ পড়ার জন্য হয়তো উঠেছিলেন, তো মাথা ঘোরা দিয়ে হচ্ছে পড়ে গিয়েছে, ব্যাক পিছন ফিরে পড়ে যায়, তো পিছনে মাথা একটু ফেটে যায়, ওইখানে ব্রেন হ্যামারেজ হয়েছে হঠাৎ। আগের দিনও সে বলতেছিল রাত্রেবেলা যে মা দোয়া কর যেন 5টা বছর বাঁচি আমি, আর তাহলে তোর আর কোনো চিন্তা নেই, তোর সব ব্যবস্থা আমি করে দিয়ে যাবো বিজনেসের। অলরেডি আমি এমডি হিসেবে জয়েন করছিলাম আমার বাবার বিজনেসে, আর আমি আব্বুরে বলতাম যে বলেছিলাম যে হ তোমার জন্য তো এখানে এসে দাঁড়ায় আসছে, ঢাকায় ভাষা আমরা বাসার ভিতরে কথা বলি। পরের দিন সকাল 10টায় পরীক্ষা, তার স্বপ্ন ছিল সিএ বানাবে আমাকে, আমরা ইউনাইটেড নিয়ে যাই আমার ভাই 1.5 মিনিটে বলছেন 1 নম্বর থেকে ইউনাইটেড, কিভাবে যে গাড়িটা চালায় গড নোজ ভাইয়া। মাথাটা আমার বাবার আমার কোলে, পাটা আমার মার কোলে পিছনে, সামনে সিটে আপু, আপু পাশের ফ্ল্যাটে থাকে, ভাইয়া ড্রাইভ করতেছে, আনবিলিভেবল। হসপিটালে গেলাম, বললো যে ব্রেন হ্যামারেজ, কোমায় আছে, ওকে। তো আপু আপুর ভাইয়ার হয়তো ততক্ষণে জেনে গিয়েছে যে মারা যাবে, তো ভাইয়া আর আম্মু যাচ্ছে আমার দিকে সকাল ভোরবেলা, ভোর হচ্ছে আমাদের, তাকিয়ে বললো পরীক্ষা দিতে যা। আমি না তাকিয়ে আছি, অলরেডি তো আমিও বুঝতেছি ভাই আমার তো বাবা হয় তাই না, পরীক্ষা দিতে যা। আমি একটা ট্রাউজার টি শার্ট ঘরে পরে স্পঞ্জের জুতা ছিল বাটার, ওইটা ওভাবেই না আমি গাড়ি দিয়ে পরীক্ষার হলে যাই কোনো কিছু ছাড়া। আমি যে অলরেডি বুঝে গিয়েছি যে আমার বাবার নেই, বাট আমাকে লিখতে হবে আজকে, কারণ আমাকে তার স্বপ্ন ছিল আমার এই রেজাল্টটা। আর সব টিচাররা কলেজের টিচাররা চলে আসে, তারা পারমিশন নেয়, তার বাবা অসুস্থ, যে কারণে আমি প্রবেশপত্র ছাড়া সবকিছু ছাড়া আমি মোহাম্মদপুর মহিলা কলেজে সিট পড়ে আমার, আমি আইডিয়াল কমার্স কলেজ থেকে পাশ করি। তো আমি ওই অবস্থাতে ভাইয়া লিখতে থাকি, ইভেন ওই মানে এক্সামিনারকে আমি থ্যাঙ্কস দিব, সে পাশে সামনে মেয়েটাকে বলতেছে ও তোর বাবার অবস্থা খারাপ, ও তো লিখতে পারবে না, তুমি একটু ওকে দেখায়ও, হ্যাঁ খাতা খুলে তুমি লিখো যাতে আমি দেখতে পারি, আর কলেজের টিচার আমি, তারপর আমার দেখা দরকার হয় না, আল্লাহ রহমতে ওই টপিক সময় প্লাস আসছে ভাই। আমি না দুমায়া লিখি এবং যত পেজ লুজ পেপার না নেই ওই পরীক্ষা মানে আর হচ্ছে বেশি নিয়েছি আমি। তো আমি ভার্সিটি কলেজ থেকে বের হওয়ার পরপরই আমার বোন ফোন দেয় তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি তো অলরেডি বুঝে গিয়েছি কি হয়েছে, আমি পরীক্ষার হল থেকে সোজা আমার বাসায় এসে গোসল করে একটা ঘুম দিই, কারণ আমি জানি যে হসপিটালে গেলে আমি খারাপ সংবাদ শুনব। তো আমি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি যে আমার সামনে আমার ফ্রেন্ডরা বসে আছে, কলেজের ফ্রেন্ডরা। তো তো ওরা বলতেছে হসপিটালে যাওয়া লাগবে, কেন? বিকজ অফ আব্বুকে লাইফ সাপোর্ট খুলে দিবে, তো কেন সন্তান, তো তিনটা সন্তানের পারমিশন লাগবে। তো আমি যাই, যাওয়ার পরে বাবার লাস্ট বারের মতো দেখতে দিবে আর কি। তো আমি দেখছি ভাইয়া লাইফ সাপোর্টে যে এই জায়গাটা তার কাঁপছে, তো সে কিভাবে মারা গেল। আর ওই যে বলেছিলাম শুরুতে, ছোটবেলা থেকে মনে করতাম যে কপালে চুমু দাও মানে আদর করা, এই প্রথম আমার বাবা ঘুমিয়ে আছে, তার লাইফ সাপোর্টটা কিছুক্ষণ পর খুলে ফেলবে, আমি প্রথম তাকে কপালে চুরি করে একটা কিস করি, আর মনে মনে খুব লজ্জা পেতে থাকি যে আব্বুকে কিস করেছি। তার আগে কখনো বলতে পারিনি যে আব্বু আমি তোমাকে কিস করতে শুয়ে, আব্বু আমি তোমাকে হাগ করতে শুয়ে। আমরা অনেকে, বাট আমার বাবা জানে আমি তাকে অনেক লাভ করি, সে বুঝত। কিন্তু কেন আমি সে জীবিত থাকাকালীন আজ কিস করতে পারলাম না তার কপালে? তো নার্সরা দৌড়ে আসে যে জীবাণু একটা প্রবলেম হবে, ধরা যাবে না। এরপর আমি অজ্ঞান হয়ে গেছি, আমি জানি না কি হয়েছে। তো যখন জ্ঞান ফিরে আমি দেখেছি আমি মিরপুরে। তো ততক্ষণে অলরেডি আমার চাচা ফুফুরা তো সবাই জানে ডিভোর্সের কথা, মিরপুরে আমার বাবার লাশ অলরেডি পরের দিন মাটি দেয়, আগের দিন হচ্ছে ধোয়ানোর পরে কোথায় যেন রাখতে হয় ফ্রিজার করে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। তো পরের দিন আমার বাবার লাশ নিয়েছে, বাট সবাই আমার ফুপি মারা কথা বলতেছে ওকে পাঠিয়ে দেন, ওর বাপ মরে গেছে, তখন কিন্তু 3 মাস ততদিন পার হয়নি। তো এখন কিভাবে কি ওকে পাঠিয়ে দেন জামাই বাড়ি মানিজ্য, তখন ওরে কে দেখবে? কথা শুনেন ভাই, ওকে কে দেখবে? তো যদিও আমার বাবা কোনো কিছু অভাব রাখেন না, আল্লাহর রহমতে ঢাকায় আমাদের 8টা বাড়ি, ওকে কে দেখবে? ফাইন, আমি না অলরেডি বাবা মারা গেছে, তার লাশ নিচে আমি শুনতেছি রুমের ভিতরে কথা হচ্ছে, ওকে কে দেখবে? মানে আমাকে নিয়ে গসিপিং হচ্ছে, সকল এলাকাবাসী, সকল আত্মীয়, সকল আত্মীয় স্বজন, যে তার বাবা নিচে মাটি দায় নেই, কথা হচ্ছে ওকে কে দেখবে, ওকে জামা বাড়িতে পাঠা দেয়, গসিপিং এর বিষয় টাইমটা। তো আমি আর না যাই, আমার বাবার মৃত্যুতে সেও আসে, ওই লোকও আসে থাকে। তো আমরা মাটি দিয়ে মিরপুর থেকে গুলশান চলে আসি। গুলশান চলে আসার পর এতদিন আমার বাবা থাকতে সে আমার বেডরুম পর্যন্ত আসার সাহস পায়নি। থাপ করে আমি বাসায় আসার পর আমি কান্না করছি, দেখি সে আমার বেডরুমে আসছে। তো আমি আম্মুকে বলতে থাকি যে আম্মু আমার বেডরুমে কেন, তুমি অলরেডি ডিভোর্স দিয়েছি। দেন সে প্রথম আমাকে কিসে দে জানেন, কি ব্যাপার তোমার বাবা মারা গেল, তোমার আশিক আসলো না, আমি তো ডিভোর্স দিতে চাচ্ছি, দ্যাট মিনস সে আমার লাইফে একজন আশিক থাকতে হবে। আর অলরেডি আমার বাবার আমি কিছুক্ষণ আগে মাটি দিয়ে আসছি, বললে আমার রুমে এসে আমাকে এই সে দিচ্ছে। তার আগ মুহূর্ত পর্যন্ত ভাই সে জানে না যে আমি আসলেই তাকে ডিভোর্স দিয়েছিলাম একটা শিক্ষা দেওয়ার জন্য, আমি ওর ঘরে ব্যাক করতাম। ওই মোমেন্টের থেকেই ওর ঘরে ফেরত যতটুকু যাওয়ার ইচ্ছা আশা আমার যা ছিল শেষ, কারণ ওর ভিতরে আসলে মনুষ্যত্বটুকু পর্যন্ত নেই, আমার বোঝা হয়ে গেল।
ট্রু, আই শুড এগ্রি উইথ ইউ। যদি আপনি যা বলেছেন আপনার বলার জায়গা থেকে আমি আপনার উপরে যদি বিলিভ রাখি তাহলে অফকোর্স আই এগ্রি উইথ ইউ।
আমি একবারই বলেছি কথাগুলো, যদি আমি তার নামটা বলতে জানি তাহলে ভালোর জন্য, কিন্তু আপনি যখন তাকে সামনে এনে বসাতে চান আই হ্যাভ নো প্রবলেম, আমি তার সামনে বলতে পারবো।
ওকে,
আমি বললাম যে এটার মানেটা কি, তুমি এরম থেকে বের হয়ে যাও। তো সে আম্মা বলল যে নাম ধরে বলো তুমি চলে আসো আমার বেডরুমে, বাদ দাও ওর সাথে কথা বলা দরকার নেই। উমা পরের দিন থেকে দেখলাম ভাই প্রতিনিয়ত আম্মুরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, বাসায় বেডরুমে কাজের মেয়েরা খাবার নিয়ে দিয়ে আসে আম্মুর বাসায়, আমি আমার ছেলে আম্মুর সাথে আছে, নাতিকে আদর করছে এটা কোনো প্রবলেম নেই। আর ওই লোকটা প্রতিদিন সন্ধ্যায় আমার রুমে বেডরুমে আসা শুরু করলো, এসে এসে আমাকে টর্চার করা, মানে গালিগালাজ করা, যে বাসায় যাবা না কেন, তারপরে তোমার লাইফে কি আছে, কার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, এত বছর তুমি আমাকে ছাড়লা না, ওর কথা হচ্ছে এত বছর তুই সহ্য করছিস যে এখন তুই সহ্য করবি না কেন, তুই আমাকে ছাড়তে চাচ্ছিস কেন, তারপর তোর লাইফে কি আছে। তো আমি তখন বললাম যে সিআইডি লাগাও, লোক লাগাও, আই হ্যাভ নো প্রবলেম, কারণ আমি তো জানি আমার লাইফে আসলে কেউ নেই ছিল না। তো এভাবে চলতে থাকে, আমার ভাই বোনদের কথা থাকে অলরেডি, তারা প্রপার্টি আমার বোন অবশ্য বাবা থাকতে প্রপার্টি ভাগ করে নেয়, শুধু আমার আমার ভাইয়ের গুলো না হয়নি। তো সে পার্টটাতে আমি খুব সংক্ষেপে এখন চলে আসতেছি, এটাও একটা পার্ট লাইফের, যে আমার ভাই আমাকে বাবা মারা যাওয়ার 42 দিনের দিন বলে যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, এটা যেহেতু আমার নামে লিখিত ফ্ল্যাট তুমি এখান থেকে বের হয়ে যাবা, সরি একটু ভুল বললাম, 42 দিনের মাথায় সরি আমার ভাই আমাকে এসে বলেছে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, তুমি কোথায় নিয়ে যাবা এটা আরো পরে হয়, তুমি কোথায় নিয়ে যাবা এই কথা বলে আমাকে নিচে নিয়ে যায় গ্যারেজে গিয়ে একটা মাইক্রোতে করে আমাকে তাড়াতাড়ি করে উঠায় নেয়, কি হচ্ছে আমাকে জোর করে উঠায় নেয়। তো সেটা কি যে মাইক্রো পৌঁছানোর পরে যে দেখি এটা আসলে রিহ্যাব থাকে,
রিহ্যাব,
হ্যাঁ, যেখানে নেশা করলে বা মানসিক রোগীদেরকে সুস্থ করার জন্য নিয়ে হয়, বাট আমাকে রিহ্যাবে নেওয়া হয় আমাকে আটকানোর জন্য, যে আমি যতক্ষণ পর্যন্ত তার ঘরে ফেরত না যেতে চাবো আমাকে রিহ্যাবে আটকানো লাগবে। এটা হচ্ছে গ্রিন রোডে একটা রিহ্যাব।
এটা কি আপনার ফ্যামিলি থেকে করা হচ্ছিল?
ভাই, তখন তো অলরেডি সব ফ্যামিলির কর্তা ধর্তা, ভাই বাবা মারা গেছে না, এই টাইপের ব্যবসায়িক ফ্যামিলি গুলাতে ভাই আর মার কাছে তো ছেলে বড়, স্বাভাবিক। তো আমার ভাই আমার হাজবেন্ড মিলে আমাকে রিহ্যাবে দেয়। আমি তো লাইফে কখনো আসলে স্মোক করিনি, বা যতই আমরা গুছানো থাকি না কেন, যেহেতু আমাদের ধার্মিক একটা ফ্যামিলিতে বা কনজারভেটিভ ফ্যামিলিতে আমার জন্ম ছিল, তো যে কারণে আমাদের ডিস্কো এগুলো কখনো তো যাওয়া হতো না, তো ড্রিঙ্কস ইম্পসিবল। তো রিহ্যাবে যাওয়ার পরে আমাকে কোশ্চেন করা হতো, যে কোশ্চেন করা হয়েছিল ফার্স্ট, তখন বুঝলাম যে আমি রিহ্যাবে, কেন বুঝিনি, কিন্তু কোশ্চেন করা হয়েছে কি খেয়ে আসছো, কি খেয়ে আসছি মানে পাশাপাশি মেয়েরা আমাকে কোশ্চেন করছে কি খেয়ে আসছোস, বুঝতেছোস না কি খেয়ে আসছোস। তো আমার ছিল
গুলশান থেকে যেহেতু আসছে, তার মানে এই ধরনের
রিহ্যাবে আসছেন মানে আপনি কিছু খায় আসছেন,
উল্টোপাল্টা কিছু ড্রাগ ট্রাগ নিয়েছে,
ওকে ফাইন। তো আমার জিজ্ঞেস করছে কি খায় আসছো না, আমি তখন ভাই সিগারেট ছাড়া কোনো কিছু চিনি না, আর সিগারেট খাই তো আমার হাজবেন্ড যে সে, আমার বাবা তো আগেই বলেছে আমি চা পান সিগারেট কিছু খেত না, আমাদের পাশে আসছে পর্যন্ত ছিল না, ছিল না এখনো নেই। আমার ভাই যখন একটু খায় তো চুরি করে বাইরে গিয়ে খায়, এরকম একটা অবস্থা। তো বিভিন্ন নেশার নাম বলতো, বিলিভ করতো না, তারা প্রতিফাসে দুই তিন দিন আমাকে ঘুমের ওষুধ দিয়ে রাখে পুরোপুরি, যেমন চিৎকার চিল্লাপালা না করি। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে ডোজ কমানো শুরু করে, তো যে রিহ্যাবের ডাক্তার সে আমাকে ডাকায়, একজন আমাকে ডাকায়, ডাকানোর পরে আমাকে বলছে যে আপনি এরকম আপনার হাজবেন্ডের কাছে যেতে চান না, আপনি সিরিয়াল দেখেন, কি কি ভালো লাগে জিজ্ঞেস করছে, সব বললাম। কয় আচ্ছা সিরিয়াল দেখে কি লাইফটাকে এরকম করতে মন চায়? আমি না বুঝিনি ফার্স্টে, উল্টা কথা বলছে, আমি কি সিরিয়াল দেখে লাইফটাকে এরকম সিরিয়াল ভাবছি মানে? বলে কি না, আপনার বাবা মা সব মা ভাই বোনরা সবাই চাচ্ছে আপনি হাজবেন্ডের ঘরে ফেরত যান, আপনি যেতে চাচ্ছেন না কেন? আমি সিরিয়াল রিহাবে আমাকে আনা হয়েছে কেন, মানসিক অসুস্থতার জন্য নাকি হাজবেন্ডের ঘরে ফেরত যাওয়ার জন্য? অলরেডি কিন্তু আমি তার ভিজিটিং কার্ড ওই লোকটার টেবিলের ওই যে থাকে না অনেকে গ্লাস এন্ড পেন মধ্যে রেখে দিয়েছি, পর মধ্যে তো আমি দেখতে পাচ্ছি যে ওর কার্ড, দ্যাট মিন্স আমি তখনই বুঝে গেছি যে অমুক চ্যানেলের ওই নামটা দিচ্ছে, তার মানে ও ভিজিটিং কার্ড দিয়ে, তার মানে ওই আমাকে এখানে আনতে বাধ্য করছে,
আপনার হাজবেন্ডই বাধ্য করেছে।
হ্যাঁ, তো আমার হাজবেন্ডের ভাই তো একসাথে হয়ে গেছে, করার নেই। আর আমার আম্মুর বক্তব্য ছিল হচ্ছে হাজবেন্ড খারাপ তো খারাপ, তো কি হয়েছে এখন বাচ্চার দিকে তাকায় লাইফ পার করে ফেলো, লাইফটা পার করা ফেলো বলাটা অনেক সহজ, পার করাটা কিন্তু সহজ না। তখন সে আমাকে বলছে যদি না জানতে এখান থেকে বের হ, মানে আমরা বের করবো না। তখন আমি তাকে একটা চ্যালেঞ্জের মতো করে বলি যে আপনি আমাকে কয়েকদিন আটকে রাখবেন, কয়েক বছর আটকে রাখবেন, এক বছর দুই বছর আমি কোনো কিছু ডিস্টার্ব করবো না, আমি খাবো দাবো ঘুমাবো, আমার কোনো সমস্যা নেই, আপনি যেদিন আমাকে বাইর করবেন সেদিনই বের হবো, কিন্তু একটা কথা মনে রাখবেন আমি ওর ঘরে যাবো না। দেন আমি ডিসাইড করি, কারণ ওই লোক কই আমাকে আরো সরি বলবে, সে ভালোবেসে ভুলগুলা অনুধাবন করে দেন আমাকে নিয়ে যাবে তার ঘরে, সে আমাকে জোর খাটাচ্ছে পর প্রেশার ক্রিয়েট করতেছে পর আমার বাবা নেই বলে। আর আমার ভাইয়ের সে হচ্ছে আমি দায়িত্ব নিতে পারবো না বাচ্চার তোমার সহকারে, ফাইন। তো আমাকে রিহ্যাবে রাখা হয় অনেকদিন, রাখার পরে আমাকে নিয়ে আসা হয়, একটা টাইম লিমিট থাকে তো, এর বেশি তো রাখা যাবে না, কেন বা রাখবে আমাকে, আমি তো আর অসুস্থ না, আমাকে একটা সময় আর ওষুধ দিচ্ছে না, আমি সুস্থ, আমি অন্য রোগীদের আরো নার্সদেরকে হেল্প করতেছি, ওষুধ টুষুধ নিয়ে দিতে, বিকাল বেলা গান গাচ্ছি সবাই মিলে, মজা করতেছি, আমি ওখানে দিব্যি মজা করতেছিলাম, ভালোই আসছিলাম, যে অ্যাটলিস্ট ওর চেহারা দেখা লাগতেছে না, কেউ ডিস্টার্ব করতেছে না আমাকে, ওর চেহারা দেখা লাগে না, কেউ ডিস্টার্ব করা লাগে না, এই তো। হুমায়ুন আমাদের বই পড়ছি, আমি হুমায়ুন আমাদের অনেক ফ্যান ছিলাম, ওদের বই পড়ছি, গল্পের বই, ভালোই দিন কাটছে আমার। তো এভাবে আর কতদিন বলেন। তো আমাকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে আমার ভাই আমাকে ডেকে নিয়ে এসে দেয় যে আমার বাচ্চা অলরেডি তখন আমার আম্মুর কাছে ছিল, যে আমি তোমাকে পালতে পারবো না, তোমার দায়িত্ব নিতে পারবো না, তো তুমি বাসা থেকে বের হয়ে যাবা। কারণ আমি বাসা থেকে বের হয়ে যাবো মানেটা কি, মাত্র আমি ইন্টারটা কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি ভর্তি হইনি এখনো, তো আর আমি কোনো প্রপার্টি বুঝিনি,
মানে আপনার ফ্ল্যাটে তখন আলটিমেটলি আপনার হাজবেন্ড থাকে?
হ্যাঁ, আমি থাকতেছি, আমি আমার বাবার বাড়িতে। তো আমাকে বলছে আমার ভাই তুমি নেমে যাবা, তার বিয়ে, তার নতুন ওয়াইফ আছে, তারও একটা লাইফ আছে, আমি তোমার তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। তো আমার বোন কিন্তু বাসার ফ্ল্যাটেই থাকে একই বিল্ডিং এ, হ্যাঁ, তো আমার বোন দুলাভাইয়ের সামনে, তো ওখানে কি হয়েছে, আমি কিভাবে চলবো, তুমি কিভাবে চলবো সেটা আমার দেখার বিষয় না, তুমি আমার মার সন্তান, আমার মা যদি তোমাকে মনে করে কিছু দিলে দিবে, না দিলে নাই, বেসিক্যালি আমাকে প্রেশার ক্রিয়েট করছে, আমি ওখানে চলে যাই আর কিছু না। তো তুমি বাস থেকে বের হয়ে যাবো, মাসে তোমাকে ৬,০০০ টাকা করে দিয়ে দিব না আমরা, এখানে দামাদামি চলতেছে, মিটিং চলতেছে, বুঝছেন? আমার দুলাভাই আর ভাইয়ের ভিতরে না, ছয় হাজার টাকা কি হবে, ছিল টাকা 8,000 টাকা দিয়ে দো হোস্টেল ভাড়াটা সহকারে। আমি তাকিয়ে আছি হা করে। তারপরে দেন আমি কাঁদতে কাঁদতে আমার ভাইকে বলি ওই মিটিং এ, কারণ আমি জানতাম যে আমার ভাইয়ের পরে আমার বাবার পরে আমার ভাই, স্বাভাবিক। তো আমার ভাই তখন সে দেয়, আসলে আমার বাবা মারা যাও ঠিক 2 মাসের মাথায় কাহিনীগুলো হচ্ছে, আমার ভাই সে দেয়। আমি যে ভাই আমি তো অসুস্থ, মানসিক অসুস্থ, তুমি জানো তো, আমাকে বের করে দিতে চাচ্ছ, আমি যদি বাইরে চলে যাই তো আমি যে অসুস্থ হয়েছি আমাকে কে দেখবে? দেন আমার ভাইয়ের সে দেয় যে তুমি যদি রাস্তায় মরেও থাকো যেন আমাদের কাছে ফোনটা না আসে, তোমার মতো আমি থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ তাদের মা নিজে তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। সো তুমি আমাদের কাছে আসবো না, তোমাকে প্রত্যেক মাসে 8,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। ভাই আমার লাইফে আমি ফার্স্ট ভাবছি কি আমাকে ভয় দেখাচ্ছে, সিরিয়াসলি না। তো নভেম্বর 1 তারিখে আমার বের হয়ে যাওয়ার কথা, অক্টোবরের 15 তারিখে পরে আবার আমাকে রিমাইন্ড করা হয় তুমি কি শুনে যাচ্ছ 1 তারিখের মধ্যে বের হয়ে। তখন আমি বুঝলাম যে আসলে সিরিয়াস, আমার মা আমাকে অ্যাডভান্স ভাবত হাতে 2 মাসের অ্যাডভান্স 16,000 টাকা তুলে দিল, তুমি বাসা ঘুরে তুমি বাসা বা রুম যেটাই পাও, রুম 8,000 টাকা তো খাওয়া দাওয়া রুম পসিবল না, তাই না? যা পাও তুমি চলে যাও আজ থেকে বের হয়ে। তখন আমি বুঝলাম যে না, ইটস ট্রু, আমাকে আসলে বের করে দেওয়া হচ্ছে, আমার দায়িত্ব নেওয়া হবে না, এবং আমার সম্পত্তিগুলো যদি আমি বুঝে নিই তো আলটিমেটলি এগুলো আমি যদি চলে যাই তো আমার মা ইজিলি এগুলো আমার ভাই আমার বোনের নামে লিখে দিতে পারে। তো আমার ফ্রেন্ডরা, অনেস্টলি আমি কিছু নাম বলতে চাচ্ছি, না বললেই নয়, জয়া, চিকো, অর্ণব, যার মধ্যে আপনি একজনকে দেখতে পারলেন অর্ণব, ওরা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা সবসময় শুনে থাকি যে বন্ধু সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়, বন্ধুদের দোষে। আমার এই বন্ধুগুলা এই গত লাস্ট 6-7 বছর আমাকে কিভাবে টেক কেয়ার করেছে এবং কিভাবে সাপোর্ট করেছে, আনবিলিভেবল। আমার বাবার পরে তাদের স্থান। তো আমি বাস থেকে বের হয়ে যাবো ভাই, এখন হোস্টেল দেখতে যাই, বিলিভ দ্যাট 3500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি আমি, আমার লালমাটির মহিলা হোস্টেল, আনবিলিভেবল লাগে আমার কাছে দেখতে গেলে। তো এখানে খাওয়া থাকা 2500, ফার্ম গেটের হোটেলে নিয়ে যায়, আর হোস্টেল দেখতে নিয়ে যায় আমার ফ্রেন্ডরা, আনবিলিভেবল। আর চকি ফালায় রেখা দেয়, হাউ ইজ ইট পসিবল, আমার কাছে এরকম মনে হয়। তো ওরা কষ্ট করে একটা সাবলেট খুঁজে বের করে যেখানে তার হাজবেন্ড থাকে না, মহিলা আর মহিলার মেয়ে, তো পাশের রুমটাতে আমি থাকবো, রুম ভাড়াই 6,000 টাকা আমাকে দিবে, 8,000 টাকা 2,000 টাকা আমাকে খাইতে হবে, পড়াশোনার দায়িত্ব তারা আমাকে নিবে না, তাকে বাসতে বের করে দিচ্ছে। দেন আমি তাকে বললাম যে তাহলে আমার ফ্ল্যাটটা আমাকে খালি করে দাও আমার ভাইকে, তাহলে তো আমি আমার ফ্ল্যাটের ভাড়া দিয়ে চলতে পারি। তো আমার ভাই বলছে ঠিক আছে, ফ্ল্যাট তো খালি করে দায়িত্ব আমি নিব না, তো আম্মু কথা বলবে না। তো ও রাজি হয়েছে, তারও 2 মাস পরে নভেম্বর 1 তারিখে আমি বের হয়ে যাই 2012-তে, ও জানুয়ারি 1 তারিখে ফ্ল্যাট ছাড়বে, তার আগে সে ছাড়বে না
আপনার হাজবেন্ড।
হ্যাঁ, বাই দ্য ওয়ে এই মোমেন্টে আমার শ্বশুর মারা যায় ক্যান্সারে। আমার যে ডিভোর্স হচ্ছে, তো কি হয়েছে, আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল এখানে, তো আমি হসপিটালে আসা যাওয়া করতাম আমার শ্বশুরকে দেখার জন্য। আমার শ্বশুরের সে ছিল আমার হাজবেন্ডের পক্ষে যে ও আমার মেয়ে, তোমার বউ ছিল ছিল, তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে ও আমার মেয়ে, সো আমি যতদিন বেঁচে আছো আমাকে দেখতে আসবে, ওকে কেউ বাধা দিবে না। এবং আমি রাত্রেবেলা হসপিটালে থাকতাম বাবার সাথে, আব্বুর সাথে, আব্বু অসম্ভব, আসলে এরকম শ্বশুর হয় না, আমার কপালটা ভালো। তো এরকম আমার বাচ্চা তখন, ও আমার বংশে একজনই ছিল আমার বাচ্চা ছেলে, আমি কি তার নামটা বলবো?
না না দরকার নেই।
ওকে, তো আচ্ছা নামটা বলি আপনারা মিউট করে দিন। তো নামটা ছিল আমার মা রাখে। তো আমার বাচ্চা এখন দাদা যেহেতু 40, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি যেহেতু ডিভোর্স, সো আলটিমেটলি ওকে যেতে হবে, আমার বাচ্চাকে ও নিয়ে গেল দাদা 40-তে, যেতেই হবে, একটা মাত্র নাতি। তো নিয়ে গেল, আমি অলরেডি ভাইয়া আলাদা বাসায় থাকা, যে স্ট্যাবলেট বাসায় গিয়ে থাকলাম, আমার অলরেডি ভর্তি চলে যাচ্ছে, আমার বাবার শখ ছিল আমাকে যেহেতু পড়াবে এসএসসি এতে, তো আমি অলরেডি ধানমন্ডিতে 11 নম্বরে চার্টার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ এসএসসি এ পড়ার জন্য, মানে যেটা প্রাইভেট সি আর কি, ওটাতে ভর্তি হলাম। আমার গলার আর কানের আংটি বন্ধ করে আমাকে পড়াবে না, আমার কথা আমাকে পড়তে হবে। ভাইয়া এমনও দিন গিয়েছে, আমি বাসাটা 2 মাস ছিলাম, মানে আমার বাবার শহরে ঢাকা, বাবার ঢাকায় কিন্তু 8টা বাড়ি, কতগুলো ফ্ল্যাট, ফ্ল্যাটের অভাব নাই, কিন্তু আমিও সেই এরকম ফ্ল্যাট খুঁজে খুঁজে বেরিয়েছি, এমন দিন গেছে বাড়িওয়ালার ভাড়া দিতে হবে আজকে, আমরা তখন টাকা পাঠাইনি, আমি লুকিয়ে আরেক বান্ধবীর বাসায় থেকেছি, কারণ ফ্ল্যাটের ভাড়া দিতে পারছিলাম, রুম ভাড়া দিতে
পারছিলাম। আপনার ফ্ল্যাটের মালিকরা বুঝতে পেরেছেন যারা ভাড়াটিয়া তারা কিছুটা কি পরিমাণ কষ্ট করে, কিছুটা হলেও বুঝেছেন আপনি আপনার লাইফে। যদিও ইটস ভেরি প্যাথেটিক স্টোরি, ভেরি প্যাথেটিক স্টোরি। আমি জানি যে জার্নিটা শেষ হয়েছে, বিকজ ইউ আর হ্যাপি রাইট নাও, আপনার আপনার মুভমেন্ট থেকে সবকিছু দিয়ে। আমি ওই জায়গাটায় আসতে চাই একটু, এসকেপ করে, সমস্ত কিছু এসকেপ করে।
ওকে ফাইন, তো যেহেতু আমার ভাইরা এত কিছু করেছিল তার প্রপার্টির জন্য আর পাবে বলে, দুঃখ বিষয় তো আমার ভাইয়ের বোন না তার বন্ধুর সাথে চলে যায়।
সরি, কারো কারো দুঃখিত মানে কারো কঠিন সিচুয়েশনে
সবচেয়ে সংসার করে, তার অলরেডি তখন 8 মাসের বেবি থাকে, আমি তখন বাইরে থেকে, আমি আমি গুলশানে আবার ব্যাক করেছি 1.5 বছর হয়েছে আমার মেয়ের জন্য,
মেয়ে মানে
2 বছর, স্যার 2 বছর হয়েছে আমার মেয়ের জন্য,
মেয়ে বলতে
বলছি আমি। তো আমার ভাই একটা 8 মাসের বাচ্চা রেখে তার বউ চলে যায়, এই তো আমার একটা ডিভোর্স হয়েছে বংশে।
So now you can back.
হ্যাঁ, আমি সবকিছু শুরু করি বংশে, আগে বলেছি যে আমি ডিফারেন্ট হয়েছি, আমি নাচ বলেন আর্ট বলেন সবকিছু আগেই শুরু করেছি, ডিভোর্সটা আমি শুরু করেছিলাম। যাই হোক, ভাগ্যিস ওর বউ চলে গিয়েছিল, তো এখন ওর মেয়েটাকে কাজের মেয়ে তো পালে, তো আমার তো বুক খালি, আমার অলরেডি কেস হয়, আমি কেস চালাই, আমার এইটুকু, আমি পার্ট টাইম জব করি, আমি
মানে আপনার ফর দ্য ফার্স্ট টাইম কোর্টে হাজিরা দিতে হয়, কোর্টে উঠতে হয়,
শুধু মানে আপনি আসামি হলে যেখানে দাঁড়াতে হয় সেখানে
দাঁড়াতে হয়, ইউ হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, ইয়া ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স।
কিন্তু আমি তাও পাইনি তার মিডিয়ার জোরে, মিডিয়ার জোরটা অনেক বড় জোর ভাইয়া,
সে মিডিয়ার জোর দেখে কি করেছে।
আমি সবকিছু বসে প্রমাণ সহ বলতে পারবো না, থাকে না কিছু জিনিস যে মিডিয়ার লোকদেরকে সবাই ভয় পায়, সেটা আপনি উকিল বলেন, কিছু হলেই নিয়ে আবার রিপোর্টার নিয়ে ধরায় দেয় বা এটা করে সেটা করে, থাকে একটা পাওয়ার,
যথেষ্ট এক্সপ্লয়েট হয়, এবং মিডিয়ার লোক বলেই বলছি যে সব সব নিউজ যে সত্য তা না, যথেষ্ট রকম এক্সপ্লয়েট হয়।
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ বলুন, তারপর
তো আমি তো আমার ছেলেকে পাইনি, আমি আমার ছেলেকে ফেসবুকে বা নেটে বড় হতে দেখি, ডে বাই ডে আমি কিন্তু ছবি চুরি করে রাখি এখনো, বড় হতে দেখি স্ক্রিনে, আমার ছেলে জানে যেটা যার কাছে আছে সে তার মা না, আমি তার মা, কারণ ওকে নিয়েছে আমার কাছ থেকে যখন ওর বয়স 7 বছর, যথেষ্ট বড় করে নিয়েছে।
এমনিতে লিগেলি কি বলে মানে ছেলে কত বছর পর্যন্ত বাবার কাছে থাকে?
ছেলে 8 বছর পর থেকেই বাবার কাছে থাকে, 8 বছর বয়স পর্যন্ত মার কাছে থাকে।
ও ওকে।
আর মেয়েরা 18 বছর পর্যন্ত মার কাছে থাকে।
আপনার ছেলের বয়স কত এখন?
এখন 11 বছর।
ও কি সেকেন্ড বিয়ে করেছে পিপু?
মেবি, আর যদি সেকেন্ড বিয়ে করে না থাকে, যে মেয়েটা থাকে তার বাসায়, যে ছেলেকে পালে সে কি আমি জানি না।
আচ্ছা, তো আপনার লাইফে চেঞ্জেস আসলো কিভাবে? আপনার
ভাইয়ের ঘটনা, আমি তো পাশাপাশি ইউলার থেকে এমএসজে কমপ্লিট করেছি, আবার এসএসসি এর ফার্স্ট,
ইউলাবে আপনি এমএসজে কমপ্লিট করেছেন কত সালে?
এই যে এবছরই ফার্স্ট মানে পাস হয়ে আমার শেষ হলো আর কি।
আনফরচুনেটলি আমি আপনাকে পাইনি, কারণ ইউলাবে আমি পড়াতাম, আমাদের তো একটা রেডিও আছে, ওটার আমি অ্যাডভাইসার ছিলাম 3 বছর।
আমি রেডিওতে যাইনি,
আমি লাস্ট 2 বছর যাবো ছেড়ে দিয়েছি। ওকে দেখো,
আচ্ছা হ্যাঁ, তাহলে আমি আমি তখন ছিলাম যখন আপনি ছিলেন তখন রেডিওতে, আমি হচ্ছে মানে কোন ক্লাবে যেতাম না, ক্লাস করতাম বের হয়ে যেতাম।
ওকে, তো এমএসজেতে পড়লেন কেন আপনি?
আমার ভালো লাগে, আমার বাধা ধরে পড়াশোনা, বাবার পছন্দ, যেমন এসএসসি এর ফার্স্ট পার্ট শেষ করে সেকেন্ড পার্ট, আর দুটা পরীক্ষা বাকি, সেকেন্ড পার্ট শেষ, আমার এই টাইপের খোলা যেখানে চিন্তা করার ইয়ে আছে ওই টাইপের।
আপনি সিএ তে কোনো ট্রাই করলেন না পরবর্তীতে এসএসসি করার পরে?
হ্যাঁ, যে আমি অলরেডি বাইরে চলে যাবো, আমার মেয়েকে নিয়ে,
মেয়ে বলতে কি আপনি আপনার ভাইয়ের মেয়েটাকে মেয়ে বলছেন?
হ্যাঁ। তো আমি যখন এরকম বাইরে থাকি আর ওরকম ফেলে গেছে কাজের মেয়ের দিকে পালছে, তখন আমি আমার ভাইকে ফার্স্ট অফার দিই যে আমি ওকে পালি, আমার তো বাচ্চা নাই, ওরও তো মা নাই, আমি ওকে পালি। তো ভাইয়া ফার্স্টে বুঝে নাই, কারণ আমার সাথে এত কিছু করেছে তারা, আমি এটা কিভাবে নিচ্ছি। তো দেন বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে 1 সপ্তাহ জন্য একটু, আমি আবার আসতাম এখানে বেড়াতে, শুধু ঈদের দিন আসতাম, ঈদের ইচ্ছা থেকে পরের দিন চলে যেতাম। এই ধানমন্ডি গুলশানে আমি ধানমন্ডি ভাড়া থেকেছি, আমার নিজের ফ্ল্যাটের ভাড়া দিয়ে আমি পড়াশোনা চালিয়েছি, আমি আমার বাসা ভাড়া চালিয়েছি, পার্ট টাইম জব করতাম, রিসেপশনিস্ট হয়েছি আমি, আমি ওই যে এই কয় বছরে পড়াশোনা চালানোর জন্য আমি ভারতে 1 টাকাও নিইনি, সরি। আর হচ্ছে আপনার যে বিমা কাপের অফিস গুলোতে কিন্তু স্টুডেন্ট না, যারা ইন্টারের পরে পার্ট টাইম জব করতে পারে, সেখানেও গিয়েছি 8,500 টাকা বেতনে জব করেছি।
ওকে ওকে, স্টোরি এটা শেষ হবে না, এটা চলতে থাকবে, বাট আমরা একদম প্রেজেন্ট লাইফে চলে আসতে চাই। আপনি অফারটা গ্রহণ করে আপনার ভাই শেষ পর্যন্ত?
তাও আমাকে ট্রায়াল ভার্সন দেয় 1 সপ্তাহ, যে আমি কি আদৌ পালতে পারবো কিনা। আমি তো পালতে পারি, বাট আমার একটা শর্ত থাকে, আমি ওর থেকে লিখে নিব,
মানে বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিতে হবে,
আমাকে লিখে দিতে হবে, এবং শুধু তা না, আমি এভাবেও লিখে নিয়েছি যে ওর প্রপার্টিতে ও কোনো ভাগ পাবে না, আমার প্রপার্টিতে ভাগ পাবে,
ওর প্রপার্টিতে কোনো ভাগ পাবে না,
আমার ভাইয়ের প্রপার্টিতে কোনো ভাগ পাবে না। এই মেয়েটা
ও দিল কিভাবে?
ওর তো অপশন নেই, নতুন লাইফ শুরু করতে হবে। তো আমার মেয়ের বয়স এখন আল্লাহর রহমতে 3.5 বছর, আমি ওকে 1 বছর বয়স থেকে নিয়েছি,
বাট ও নতুন লাইফ শুরু করলে নতুন লাইফেই ওর মেয়েটাকে রাখতো। মানে আমরা আমাদের চিন্তা
সৎ মা। আচ্ছা কথা মনে রাখবেন ভাইয়া, সৎ মা কখনো মা হন, আমি তো তার ফুফু, যদিও আমি ওকে জানাইনি, জানাবো না, এটা এখানে আজকে পরেই শেষ হয়ে যাবে কথাটা, আর কখনো বাইরে জানাবো না। আমি তোর ফুফু, ও তো আমার ব্লাড, তাও আমি ওকে দেখবো।
বাট ও বাবা হয়ে এত বড় একটা স্যাক্রিফাইস করে ফেললো, যেটা মানে
ইজ ইট স্যাক্রিফাইস?
না, স্যাক্রিফাইস না, মানে বাবা হয়ে এত বড় একটা কনজাস্টেড, মানে এত রাফ একটা ডিসিশন নিল কিভাবে? মানে
তার সে ছিল, সে তার বাচ্চাকে মা দিতে চেয়েছিল, সেও তো বুঝেনি তার ওয়াইফে চলে যাবে। বিষয়টা হচ্ছে কি জানেন, আমার বাচ্চাকে আমি পাইনি আর একটা রিজন নেই, বিকজ অফ আমার উকিলকে আমি পরে জানতে পারি যে আমার দুলা ভাই আর ভাই নিলে, যাতে আরো দুজন সব প্রপার্টি পেতে পারে। আমার উকিলকে উল্টে টাকা দেওয়া হতো, আমি তো কষ্ট করে ইনকাম করে টাকা দিতাম ভাই উকিলকে কেস টানার জন্য, আর ওরা উল্টে টাকা দিতে যেন আমি বাচ্চা আনতে না পারি, ও না আসলে। আর
আমি বুঝতে পারছি যে একটা নরক জীবন আপনি ফেস করেছেন, এবং সেটার জন্য কে দায়ী বা কারা দায়ী, কি দায়ী, সেটা প্রশ্ন আমি যেতে চাই না।
এখন আমি হ্যাপি, আমার প্রপার্টি আমি সব বুঝে পেয়েছি।
দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, আপনি প্রপার্টি সম্পূর্ণ বুঝে পেয়েছেন?
আমারগুলো আমি সব বুঝে পেয়েছি, যদিও আমি নেইনি, এখন আমার মার কাছে আমি বলেছি যে তুমি মৃত্যুর পরে আমি নিব, আমার নামে দেওয়া,
ওকে
ফাইন, কিন্তু আমার মা ভোগ করে আমি আমার মাকে নিয়ে আছি, আমি আমার মা বাচ্চাটাকে নিয়ে, আর এই তো আমার এনগেজমেন্ট হয়েছে গত বছর আগস্টে, হ্যাপি আছি। তারা সব জানে আমার আগের লাইফ, এবং এই হাজবেন্ডও আমার এই মেয়েকে তার মেয়ে হিসেবে লিখিত নিয়েছে, এবং সে এক্সপেক্টেড যে যখনই আমার ছেলে আসবে সে মেনে নিবে, বিকজ অফ সে আমার ফ্রেন্ড ছিল গত পাঁচ বছরের।
আমি একটা জিনিস আপনাকে, মানে আপনাকে সাজেশন দেওয়ার কিছু নেই, কাজ আপনি আপনার জায়গা থেকে অনেক বেশি রিচ এইসব জায়গাগুলোতে, মানে বিদ্যাবুদ্ধি বা নিজের লাইফ থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছেন, মানে কি মনে হয়, মানে এই যে লাইফে একটা সময় গিয়ে মেসে থাকলেন, মানুষের কাছে হাত পাতলেন টাকার জন্য,
আমি যে মেজে আমি প্রাইভেট কার্ড থাকতো, আমার ছেলেদের আমি স্কুলে যেতাম, ফার্স্ট যেতাম, আমাদের বাসায় তিন চারটা কার্ড থাকতো, এখনো আছে।
আপনি এখন প্রেজেন্ট লাইফে আপনি এখন কোটি কোটি টাকার মালিক, সিম্পল, কোটি কোটি টাকার মালিক। এখন আপনার কাছে কি মনে হয়, আপনি আপনার মেয়েকে নিয়ে বাইরে চলে যাচ্ছেন, দেশের বাইরে থাকবেন, একটা হয়তো বা সেখানেও একটা সেটেল লাইফ হবে, আপনি যে লাইফে যাচ্ছেন সে লাইফের জন্য অনেক বেশি শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে।
বাট অনেস্টলি স্পিকিং আমি হাজবেন্ডকে আর বিলিভ করতে পারি না, বর্তমান যে আছে আগের মতো পারবো না।
পারবেন না, এই কারণেই পারবেন না, বিকজ আপনার এক্সপেরিয়েন্স।
আমি আমাকে সেটেল করে নিয়ে আমি
যাচ্ছি। এক্স্যাক্টলি, সেই জায়গাতেই আপনি কি বলতে চান, আমি আজকে যারা মেয়ে আছে বা নারী আছে তাদের জন্য কি বলতে চান, ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা থেকে কোন স্যাক্রিফাইস করা উচিত কিনা?
শুনি ভাইয়া, যে লাইফে একটা সিচুয়েশনে এসে বাধ্য হয়ে কম্প্রোমাইজ করেছি, সেটা হোক শারীরিক ক্ষেত্রে, হোক মানসিক ক্ষেত্রে, হোক পারিবারিক ক্ষেত্রে, আমরা শারীরিক ক্ষেত্রে কম্প্রোমাইজ করি, মানসিক ক্ষেত্রে করি, পারিবারিক ক্ষেত্রে করি। আজকে যদি আমি আমার ফ্যামিলির দিকে তাকে কম্প্রোমাইজ করে ওই সময়টা ওর ঘরে আসলে ব্যাক করতাম, তাহলে আমার মেরুদণ্ড বলতে কিছু থাকতো না।
ট্রু,
বাট আমি কি করেছি, কষ্ট করে আমার পড়াশোনা চালিয়েছি, আমার একটা বাসা ভাড়া দিয়ে ভাড়াও থেকেছি, এখন আমার ভাড়াটিই থাকে। এবং আমি এটাও বলতে চাই যে হতে পারে আমরা আবেগে করি, যেভাবে করি ভুল করে ফেলতে পারি, আমরা আমাদের বাবা মা কাছে, প্রত্যেকের কাছে মনে হয় একটা এজ গিয়ে, এটা হচ্ছে এজ গ্যাপ, যে 13-14 বছর বয়সে আমাদের বাবা মা আমাদেরকে লাভ করে না, বাট আসলে এটা খুব ভুল কথা। তাদের প্রত্যেকটা জিনিস আসলে আমাদের জন্যই থাকে, আমরা বুঝি না, তো এক একজনের বোঝানোর ভঙ্গি এক এক রকম, আমাদের কাছে মনে হয় আমাদেরকে আদর করে না, এটা একটা বয়সের দোষ। আমি বলবো 13-14 বছরের প্রত্যেকটা ছেলে মেয়েদের, যা আমি যে এখন বলছি, তারা যে শুনছে তাদের কাছে মনে হবে হ্যাঁ আপনারা বলছে, আমি বুঝি না আমার অবস্থা, আমাদের সবারই না ওই বয়সে মনে হয় আমাদেরকে কেউ আদর করে না, এটা আসলে খুব ভুল কথা। বাবা মা যা করে সব আমার জন্য করে, যে আমার মা ছিল এই প্রপার্টি গুলোকে আগলে রেখেছিল আমার জন্য, কিন্তু যে এম এসকে আসছে আমাকে আমাকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু এতদিন কিন্তু আমি বলতাম যে আমার বড় বোনকে আদর করে, ভাইকে আদর করে, তাদেরকে লিখে দিল না কেন? এটা আমাদের ভুল ধারণা।
আমি এই ভুল ধারণার জায়গাটাতেই শুধু সব শেষে এসে একটা কথা বলতে চাই, যে বিয়ের মতো সিদ্ধান্ত, বিশেষ করে মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রেই বলবো, বিয়ের মতো সিদ্ধান্ত ফ্যামিলিকে অ্যাভয়েড করে নেবেন না, নেবেন না এবং নেবেন না, এরপরে আসলে আর কিছুই বলার নেই। যদি ফ্যামিলি মানতে রাজি না হয়, বারবার তাকে বোঝান, বারবার বোঝান, বারবার বোঝান, কারণ এই সিদ্ধান্ত জীবনের চরমতম একটা ভুল সিদ্ধান্ত হতে পারে, এবং তখন অথই সাগর দেখা ছাড়া আর কিছুই থাকবে না সামনে। সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের এই গল্পটা আমাদেরকে অন্যরকম একটা ফিলিংস এর মধ্য দিয়ে নিয়ে গেছে। আমরা শুভকামনা জানাবো বিশেষ করে আবিদার জন্য, নতুন জীবনের জন্য, তার মেয়ের জন্য, এবং তার ছেলে যে বেঁচে আছে সেও অনেক ভালো থাকুক, সেটার জন্য সবাই অনেক ভালো থাকুক। জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত নেবার আগে আমরা যেন তিনবার চিন্তা করি, ঠিক আছে, এবং পরিবারকে কোনোভাবে যেন সাইড না করি। অনেক ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
Exclusively on FusionBD.com.